This track was downloaded from fusionbd.com.
আমি পেশায় একজন ডক্টর।
তোমার নামটা দিয়ে যদি শুরু করো।
আমি ডক্টর জুই।
ডক্টর জুই,
আমি একটা মেডিকেল অফিসার হিসেবে আছি। আমার ফ্যামিলিতে আমি, আমার আব্বু, আমার আম্মু, আমার কোনো ভাই বোন নাই, আমি একাই
একমাত্র কন্যা সন্তান।
হ্যাঁ,
তো তুমি মেডিকেল প্রফেশনে কতদিন, কত বছর আর কি?
আমি তো পাশ করেছি 2009।
হ্যাঁ,
আর এই তো।
তো বন্ধুরা, এটা একটা অনেক দারুণ ব্যাপার যে আমাদের আজকে হট সিটে যিনি যে বসে আছে সে হচ্ছে একজন মেডিকেল অফিসার, এবং এটা আসলে মেয়েদের জন্য আমরা যতটুকু জানি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা ড্রিম থাকে এই প্রফেশনে আসার জন্য। সেই রকম একটা ড্রিমিং পার্সোনালিটি আমাদের সামনে বসা, তা আমরা শুনি তার জীবনের কথা। আমি সরাসরি মাইক্রোফোন হ্যান্ডওভার করছি জুয়ের কাছে। শুরু করো তুমি, কিভাবে তুমি শুরু করতে চাচ্ছ তোমার জীবনের অংশবিশেষ?
আমি এসেছি যেহেতু ভালোবাসার প্রোগ্রামে, আমি আমার ভালোবাসার গল্পটাই আজকে বলব। আজকালকার যে ফেসবুক, ইন্টারনেট, ইয়াহু যে যুগ, এই যুগ অনুযায়ী এরকম এটা অনেক স্বাভাবিক, অনেকেরই ভালোবাসাটা শুরু এগুলো কোনো একটা দিয়ে। আমার ভালোবাসাটাও শুরু হয়েছিল এরকম একটা মাধ্যম দিয়ে। আমি তখন সবেমাত্র ইন্টারমিডিয়েট শেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষাগুলো, বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষাগুলো দিচ্ছি। তখন আমার প্রথম, আমি মানে আমি একটা মানে ইন্টারনেটে যে ইয়াহু এরকম জায়গায় যে একটা অ্যাকাউন্ট খোলা, তখন আমার প্রথম ওইটা শুরু। এবং আমি যেদিন প্রথম ইয়াহুতে এন্ট্রি করলাম এবং ঢুকে যে মানুষটাকে প্রথম আমি নক করেছিলাম, সেই ফ্রেন্ডটার কথাই আমি বলবো। পরবর্তী জীবনে যে আমার ফ্রেন্ড থেকে, বন্ধু থেকে যে আমার ভালোবাসার মানুষ হয়েছিল, ওর সাথে আমার পরিচয় আসলে অ্যাকচুয়ালি 2002। ও তখন মালয়েশিয়াতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়ত। তো ওর সাথে আসলে কথা প্রসঙ্গে এইভাবেই হলো গিয়ে ফ্রেন্ডশিপটা শুরু, যে ও যখন শুনলো যে আমি মেডিকেল ভর্তি হতে চাই, তখন ও প্রথম কথাই বলেছিল যে ও আচ্ছা তুমি মেডিকেল পড়তে চাও, আমি তো মেডিকেল খুব ভয় পাই। তো ওইভাবে হলো গিয়ে ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা শুরু। তারপর 2003 দিকে যখন আমি মেডিকেল ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর ওর সাথে তখন যোগাযোগটা খুব ঘন ঘন হলো, এবং এটা নেটেই, নেটে কথা হতো, তারপর আস্তে আস্তে সেটা ফোনে কথা বলা শুরু হলো। তো ফোনে কথা বলা শুরু হলো তখন কিছুদিন ফোনে কথা বলার পরই আমি আস্তে আস্তে টের পাচ্ছিলাম যে ও হয়তো বা আমার প্রতি উইক, ওর কিছু কিছু কথাবার্তায়। তো ওর কথাবার্তায় যখন আমার কাছে মনে হলো, আমি নিজেই ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কি এ ধরনের কোন ফিলিংস হচ্ছে আমার প্রতি, তো তখন ও বলেছিল যে হ্যাঁ আমার এরকম হচ্ছে। তো এখন আজকে বলতে আমার বাধা নাই যে আমি ওই সময়টাতে কোন একটা রিলেশনে যেতে আমি আসলে ইচ্ছুক ছিলাম না, কারণ আমার ফ্যামিলিটা কনজারভেটিভ ফ্যামিলি ছিল, আর তাছাড়া হলো আমি মাত্র মেডিকেল প্রফেশনে ঢুকেছি। ওই মুহূর্তে আমি চাচ্ছিলাম না যে ওই সময়টায় কারোর সাথে রিলেশনে জড়াই। তো আমি যখন ওকে এই কথাটা বললাম, ও তখন বলল তুমি তোমার পড়াশোনা করো, আমিও আমার মতো করি, তুমি পাশ করো, তারপরে না হয় একটা আমরা একটা কমিটমেন্টে যাব, সেই পর্যন্ত তো আমরা ফ্রেন্ড থাকতে পারি। তো সেই দিয়ে ফ্রেন্ডশিপ শুরু। কিন্তু ফ্রেন্ডশিপটা ওভাবে হলো, তো কিন্তু ওর দিক থেকে হয়তো বা প্রথম থেকেই সেই ফ্রেন্ডশিপটা একটু বেশির পর্যায়ে ছিল। কারণ আচ্ছা, এখানে আমি আমার ফ্রেন্ডটার পরিচয় দেই। আমার ফ্রেন্ডটা, ওর নাম ছিল কিবরিয়া, ও ইংল্যান্ডে ছিল। যখন ওর সাথে আমার পরিচয় ছিল তখন ও মালয়েশিয়াতে পড়ত, পরে ও ইংল্যান্ডে চলে গিয়েছিল। তো ওখানে যখন ও ছিল, তো ওখানে ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ এমএস করতে গিয়েছিল। তো ওর সাথে মানে ওর কিছু মানে বিদেশে থাকলে মানুষের বাইরে বাংলাদেশের বাইরে যারা থাকে তাদের কিছু কিছু পাগলামি থাকে, যে একটু পরপর ফোন করা, রাতে কয়েকবার ফোন করা, তো মানে এই জিনিসগুলো কখনো ভালো লাগতো আবার কখনো একটু বেশি বাড়তি মনে হয়ে যেত। যেমন অনেক রাত্রেবেলা ফোন করে বলতো, হ্যাঁ তোমাকে আমি স্বপ্নে দেখেছি এই জন্য ফোন করলাম, তো ওই মুহূর্তে তখন এই জিনিসগুলো মনে হতো যে এগুলো মনে হয় বাড়তি করে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে দিন যাচ্ছিল এরকম ছোট 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 কিছু ভালো লাগা মুহূর্ত নিয়ে। বাট আমি তখনও যে ওর প্রতি উইক কিনা এটা আমি তখনও আমি আমার দিক থেকে শিওর ছিলাম না। তো 2006 এর দিকে আমি 2006 এর দিকে আমি আমার ফুল ফ্যামিলি আমরা সৌদি আরবে হজে গিয়েছিলাম। ওখানকার ছোট্ট একটা কথা বলি, ওখানে এই হজে যাওয়ার কিছুদিন আগে মোস্ট প্রবলি কোনো একটা ছোট ঘটনা নিয়ে ওর সাথে আমার কথা কাটাকাটি হয়ে অনেকদিন কথা বন্ধ ছিল,
কিবরিয়ার
সাথে তো কথা বন্ধ ছিল, যোগাযোগও বন্ধ ছিল। ওর একটা প্রবলেম ছিল, খুব অভিমানী ছেলে, আমি যেমন একটা মাত্র মেয়ে হিসেবে একটু অভিমানী, ও একটা ছেলে হিসেবে খুব অভিমান ছিল। তো অভিমান ছিল এবং ওর সাথে আমিও আর ফোনে যোগাযোগ করিনি, ও আর যোগাযোগ করেনি। তো যখন আমি সৌদি আরবে গেলাম তখন এরকম মনে আছে, আমি এরকম একদিন রাতের বেলা অনেক রাত্রে এরকম স্বপ্নে দেখতে পাচ্ছিলাম যে আমার খুব ক্লোজ একটা বান্ধবী, ও খুব অসুস্থ, এরকম একটা স্বপ্ন দেখলাম। দেখার তারপরে হলো যে আমি সঙ্গে সঙ্গে হলো বাংলাদেশে ফোন দিলাম যে ও কেমন আছে, ভালো আছে কিনা। তো ওই ফোনটা যখন নাকি রাখলাম, রাখার পরে তখন আমার কাছে প্রথম ফিলিংসে আসলো যে কিবরিয়া যে আমাকে ইংল্যান্ড থেকে মাঝে মাঝে ফোন করে বলতো যে এরকম রাত বেরাতে যে আমি তোমাকে ফোন করেছি, যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি, এরকম একটা কথা যে বলতো, তো তখন আমি ওই জিনিসটার মানে বুঝতাম না যে স্বপ্নে দেখেছে এটার মানে কি। কিন্তু আমি ওই দিন হঠাৎ বুঝতে পারলাম যে একটা মানুষ যখন দেশের বাইরে থাকে তখন দেশের যে মানুষটার জন্য তার যে ফিলিংসটা এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। তা আমি তখন বললাম যে আল্লাহ যেন ওর সাথে আমার বাংলাদেশে ফিরে একবার যেন যোগাযোগ হয়। হ্যাঁ, এবং একবার যোগাযোগ হলো, বাংলাদেশে আমি আসলাম পরে ওর সাথে যোগাযোগ হলো, এবং যোগাযোগ হওয়ার পর এটা লং টাইম, মোস্ট প্রবলি 3-4 মাস পরে, এবং এই যোগাযোগটা যখন হলো একটা গ্যাপের পরে আমি দেখলাম যে ওর অ্যাটিচিউডে যথেষ্ট রকমের চেঞ্জ এবং আমি নিজেও হলো অনেক চেঞ্জ ওর প্রতি, যতটা একটু একটু মানে যে এখন আমি রিলেশন চাচ্ছি না এই জন্য ওর প্রতি আমি সফট না, এরকম একটা যে একটা বিহেভ ছিল আমার, সেটা আমার চেঞ্জ হয়ে গেল। আমি জানি না কোথেকে কি ওর প্রতি আমার এক ধরনের উইকনেস কাজ করা শুরু করলো তখন থেকে। তো যখন এরকম এই উইকনেসের বার্তাটাই মনে হয় ওর পর্যন্ত পৌঁছালো, তো এবং ও এটার এবং মানে মিউচুয়ালি হলো যে আসলে তখন সম্পর্কটা শুরু হলো। এর আগে আমি একটু ছোট্ট করে বলে নিতে চাই যে আমি একটু লিখালিখি করি। 2005 এর দিকে ছুটির দিনে ঘরমর জানালায় আমার একটা একটা লিখা ছাপা হয়েছিল, একটা গল্প। গল্পটির থিম এরকম ছিল যে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, তারা শুধু ফোনেই কথা বলেছে কিন্তু কেউ কারোর সাথে হলো গিয়ে দেখা হয়নি। তারা দুজনের সাথে ঠিক করে নেয় যে 7টা বসন্ত পার হওয়ার পর তাদের দেখা হবে, কিন্তু 7টা বসন্ত পার হওয়ার আগেই সেই ছেলেটার লিউকোমিয়া ধরা পড়ে, সেই ছেলেটা ইংল্যান্ডে ট্রিটমেন্ট নিতে যায় এবং ওখানেই সেই ছেলেটা মারা যায়। তো মারা যাওয়ার আগে ওই মেয়েটার পছন্দের ফুল থাকে বেলি ফুল, তো ওই জন্য ওই মেয়েটাকে এক বক্স বেলি ফুল আর একটা চিঠি পাঠায়।
এটা ছিল তোমার কলামিস্ট হিসেবে যে উপন্যাসটি লিখেছিলে, প্রতিপাদ্য।
তো এই গল্পটা যখন যেদিন ছাপা হলো তার আগের দিন রাতে ও আমাকে নেট থেকে এই গল্পটা পড়ে আমাকে বলতেছিল যে তোমার লিখা তো ছাপা হয়ে গেছে, কালকে সকালে তুমি দেখতে পাবা। তো আমাকে বলতেছিল যে তোমার গল্পটা আমার অনেক পছন্দ হয়েছে, তুমি কি চাও? তো আমি বলছি আমি কিছুই চাই না। তো কিছুই চাই না, এই গল্পটা ছাপা হয়েছিল মোস্ট প্রবলি 1 ফাল্গুনের আগের দিন। তো 1 ফাল্গুনে আমি তখন কলেজ থেকে বের হয়েছি, দেখি যে একটা লোক আমার ফোনে ফোন দিয়ে বলল যে আমি ম্যাডাম আপনার জন্য ওয়েট করছি অনেকক্ষণ ধরে, আমি আপনার জন্য একটা গিফট আছে। তো তখন আমি বললাম যে আমি তো ভাই আপনাকে চিনি না, তখন বললো আপনি একটু আসেন কথা বললে বুঝতে পারবেন। তো আচ্ছা গিফটটা দিল, গিফটের যার নাম লেখা দেখলাম সেটা কিবরিয়া। আচ্ছা আমি বাসায় যে গিফটটা খুললাম দেখলাম একটা বক্স ভর্তি বেলি ফুল, তো ওখানে লেখা ছিল যে এটা শুধু তোমার জন্য। আমি খুব আশ্চর্য হলাম যে একটা ছেলে ইংল্যান্ডে বসে সে ওই অনলাইন শপিং করে সে ইন্ডিয়া থেকে বেলি ফুল পাঠিয়েছে আমার জন্য, মানে কালকে আমার একদিনের ব্যবধানে, যে গতকালকেই আমার গল্পটা ছাপা হয়েছে সেই একদিনের ব্যবধানে বুঝলাম যে অবশ্যই সে আসলে তার এই ফিলিংসটার মানে অন্যরকম একটা অনেক মহত্বপূর্ণ অবশ্যই একটা ব্যাপার। তো এরকম ছোট ছোট ওর কিছু পাগলামি তখন থেকেই মানে ছিল, মানে যেগুলো মাঝে মাঝে মনে হতো যে ব্যাপারটা কত সুন্দর, মানে এই সুন্দর জিনিসগুলো হলো যে আমার জীবনে হচ্ছে এরকম মনে হতো। তো এই এইভাবেই হতে হতে মানে এক দেড় বছর গেল। আমি একটু বলে রাখি আমি আসলে একটু অভিমানী, আমার একটু কিছু হলেই আমি ফোনে কথা বলা বন্ধ করে
দিতাম। হ্যাঁ,
এবং আমি কথা বলা বন্ধ করে দিলে ও কথা বলা বন্ধ করে দিত, এবং আমি ওয়েট করতাম যে ও আমাকে আগে ফোন করবে, আমি কেন কথা বলবো, ও ওয়েট করতো যে ও কেন আগে ফোন করে না। এবং এভাবে প্রায় হলো গিয়ে দুই তিন মাস পার হয়ে যাওয়ার পরে হঠাৎ একদিন ও ফোন করতো এবং খুব স্বাভাবিক কথাবার্তা আমাদের মাঝখানে যে দুই তিন মাস চলে গেল এটা আমাদের কখনোই মনে হতো না। এভাবে যাচ্ছিল, কিন্তু একটা জিনিস আমি নোটিস করেছিলাম যে যখন 2006 এর দিকে যখন আমরা যখন হজে থেকে আসলাম, ওকে যখন তিন চার মাস পরে যখন ওকে আবার হলো গিয়ে ও ফোন করলো কথা বললাম, তখন ওর মধ্যে যে আগের যে উচ্ছ্বাস ব্যাপারটা ছিল সেটা একটু কম মনে হলো। মানে তখন আমি মনে মনে ভেবে নিলাম কি হয়তো বা আমি এখন রাজি হয়েছি এজন্য ও একটু পিছাচ্ছে, এরকম একটা ফিল হলো। তো ও যখন মানে এইভাবে যাচ্ছিল, তো ও যখন এরকম হচ্ছে তো ওই সময় আসলে ফোনে কথাটাই বেশি হতো, নেটে আসলে আর তখন কথা হতো না। তখনকার আমাদের কিছু সুন্দর সময় ছিল, সুন্দর সময়গুলো যেমন আমি বলি যে ও তো ইংল্যান্ডে ছিল, আমাদের একটা মানে একটা অদ্ভুত ধরনের একটা খেলা ছিল দুজনের মধ্যে, যে খেলাটা হলো এরকম যে ও আমাকে বলতো যে চলো আজকে আমরা বেড়াতে যাই। তো ও আসলে ইংল্যান্ডে যে জায়গাটা থাকতো সেটা ছিল ওয়েলস, আসলে ও যেরকম বলতো আর কি যে ওটা একটা পাহাড় এবং সমুদ্রের একটা সিটি। তো এরকম আমাদের ওই খেলাটা এরকম ছিল যে আমরা দুজন বেড়াতে যাচ্ছি, একদম ডিটেল ও বলতো যে এই যে ডান দিকে এই পাহাড়টা আছে, বা দিকে এই জিনিসটা, ইমাজিন মানে আমি চোখ বন্ধ করে বুঝতে পারতাম যে আসলে আমরা বেড়াতে যাচ্ছি, আমরা গাড়িতে করে সমুদ্রের পাড়ে নীল পানি, এরকম এই জিনিসগুলো খুব অদ্ভুত। এই ফিলিংস গুলো আসলে বলে বোঝানো যাবে না, কিন্তু তখন এমন ভাবে বলতো। আবার আমিও ঠিক বাংলাদেশের এখানে যাচ্ছি, এই জায়গাটা এরকম, ঠিক আমি ওইভাবে করে বলতাম। ঠিক আমাদের আরেকটা ব্যাপার ছিল, আমি রান্না করতে পছন্দ করি, ভালোবাসি এবং রান্না করিও, ও ওরকম বলতো যে আমি আজকে এই জিনিসটা খাবো। তো তখন আমরা ওরকম বলে বলে রান্না করতাম যে
কল্পনায়
যে হ্যাঁ এটার পর এটা দিলাম, এটার পর এটা দিলাম, এভাবে। তারপরে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করতাম ওই খাবারটার বেঁধে। মানে এটা একটা অদ্ভুত ফিলিংস ছিল, এটা আসলে বলে বোঝানো যাবে না যে মানে
জি আমাদের খুব লোভ হচ্ছে। তুমি কি নিয়ে যেতে পারো আমাদেরকে ঠিক সেই মুহূর্তে, যেমন কোনটাতে যাবো আমরা, কোনটাতে যাবো খাবো নাকি ঘুরবো? আচ্ছা ঘুরবো, আমাদেরকে কক্সবাজারে নিয়ে যাও প্লিজ, ওই রকম ভাবে যতটুকুই পারো।
আসলে ওরকম ভাবে যাওয়ার জন্য মানুষ লাগবে।
হ্যাঁ ওরকম মানুষ লাগবে, কেউ একজন দামি দিতে পারে, কিন্তু তুমি তোমার মতো করে আমাদেরকে নিয়ে যাও। গাড়ি কিন্তু একদম রেডি হয়ে আছে, তোমার কিন্তু অনেক দেরি হচ্ছে, তোমার এক্ষুনি রওনা দেওয়া উচিত।
হ্যাঁ ওই রকম ঘুরে বেড়ানো আসলে দুজনের হতে হয়, একজন গাড়ি চালাবে, একজনের পাশে বসে থাকবে আরেকজন, এবং ওই গাড়িতে খুব মৃদু সাউন্ডে একটা সুন্দর গান বাজতে থাকবে, এইভাবে ওই জার্নিটা চলবে। এই জিনিসগুলো আমাদের মধ্যে খুব হতো। তারপরে আস্তে আস্তে মানে আসলে আমাদের সম্পর্কটা এরকম ছিল যে আমি কখনো ওকে বলি নাই যে মানে সেন্টেন্স উল্লেখ করে যে আমি তোমাকে ভালোবাসি, এরকম কখনোই ও আমাকে কখনো বলেনি, আমিও ওকে কখনো বলি নাই, আমাদের ভালোবাসাটা কখনো ওইভাবে উল্লেখ করে হয়নি। তো এভাবে দিনগুলো পার হচ্ছিল এবং খুবই মানে আমার মনে হয় যে আমার মানে সারা জীবনও আমার ওই সব স্মৃতিগুলোর কথা আমি কখনো ভুলতে পারবো না। এবং এরকম হলে তো আমি একসময় ওকে বললাম যে তুমি একটা বার বাংলাদেশে আসো, তখন অলরেডি চার বছরের মতো প্রায় চলে গেছে।
চার বছর তখন তোমাদের সাথে যোগাযোগটা ফোনে এবং ফেসবুক বা ইমেইলের মাধ্যমে। আচ্ছা,
তো ও তখন বলল যে আমি বাংলাদেশে, হ্যাঁ আমি আসব, তোমার সাথে দেখা করতে তো আসবই। তো তখন এটা বলল পরে, তো এরকম সপ্তাহখানেক বা সপ্তাহ দুয়েক হলো গিয়ে ওর সাথে যোগাযোগ নাই। তো হঠাৎ একদিন হলো গিয়ে আমি এরকম ফোন করে এরকম একদিন ফোন করলো। ফোন করার পরে তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে দুই সপ্তাহ কোনো যোগাযোগ নাই, হঠাৎ করে তুমি ফোন বন্ধ করে দিলা, তোমার কি কি হয়েছিল? তো দেখি যে ওর ব্যবহারটা কেমন, মানে নন কোঅপারেটিভ বিহেভ। তো নন কোঅপারেটিভ বিহেভ আমার কাছে একটু সন্দেহ মনে হলো যে এরকম কেন, হঠাৎ মুড অফ টাইপের এরকম একটা বিহেভ। তো তখন বলল যে আমি একটু অসুস্থ ছিলাম। তখন আমি বললাম যেহেতু আমি একটা মেডিকেল স্টুডেন্ট, আমি বললাম যে তোমার কি সমস্যা, তোমাকে বলো, আমি তো তোমাকে হেল্প করতে পারি। তখন বলল যে আমি তোমাকে পরে জানাবো, দুই তিন দিন পরে আমার একটা রিপোর্ট আসার কথা, রিপোর্ট আসলে পরে জানাবো। তো আমি বললাম যে তোমার এখন ফিজিক্যাল কি কি প্রবলেম হচ্ছে তুমি তো এটা আমাকে বলতে পারো। তো বলল যে তোমাকে এখন বলে কি হবে, আমি তো তোমাকে ওষুধ দিতে পারি, ওষুধ বলতে পারি, তোমার ওষুধের সাথে আমাদের ইংল্যান্ডের ওষুধ মিলবে না।
দুই সপ্তাহ পরে কথা হচ্ছে।
তো এই বলার পরে তো আমি বললাম যে তোমার রিপোর্ট আসবে কবে, বলছো যে আর দুই তিন দিন পরেই আসবে। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো ওই দুই তিন দিন ও আমাকে ফোন করল না। দুই তিন দিন পরে বিকালবেলা হঠাৎ দেখলাম যে একটা এসএমএস আসছে। এসএমএসটার কথা আমার এখনো মনে আছে। এসএমএসটা এরকম ছিল যে তোমার গল্পটা সত্যি হতে যাচ্ছে, আমার লিউকোমিয়া হয়েছে, এখন আমাকে কেমোথেরাপি দিতে হবে। আমি তো মানে এটাকে আমি বিশ্বাস তো যে আমি কেমন করে করবো, একটা সুস্থ সবল মানুষ যে আমার সাথে কথা বলে যাচ্ছে প্রতিদিন, মানে এটা কেমন কথা হলো যে একটা মানুষ, মানে আমার কাছে তখন মনে হলো কি যে মানে মানুষ এত অসহায় যে সৃষ্টিকর্তার কাছে আমরা আসলেই সবাই অনেক অসহায়, যে আমার কাছে মনে হলো কি যে এই ঘটনাটা এটাই মনে হয় এটা শেষ, এটার আর কোনো, আমি অ্যাজ এ মেডিকেল পার্সন হিসেবেও আমি তখন আমি নিজেকে সান্ত্বনা দিতে পারলাম না যে মানে এটা কেমন কথা হলো, একটা মানুষ জলজন্ত মানুষ তার এখন কেমোথেরাপি পর্যায়ে চলে গেল, এরকম একটা ব্যাপার। তো আমি তখন ওকে বললাম যে তোমার কেমোথেরাপি কবে নিতে হবে,
রিপোর্টের মধ্যে চলে এসেছে, রিপোর্টে জেনেছে সেটা।
তো তখন বলল যে হ্যাঁ আমার সামনের সপ্তাহ থেকে কেমোথেরাপি দিতে হবে, কিন্তু কেমোর কিছু কমপ্লিকেশন আছে, এগুলো মানে আমাকে আগে ডাক্তাররা চেক আপ করে তারপরে আমাকে দিবে আর কি। আমি তখন মানে সাইকোলজিক্যালি মেন্টালি এতটাই আপসেট হলাম, এবং ওই সময়টায় আমার কিছু ফ্রেন্ড আমাকে বলল যে তুই এরকম একটা গল্প লিখলি, এরকম একটা গল্প লিখে হলো এই গল্পটা এরকম সত্যি হয়ে গেল। আমি তখন মানে কি ওর এই ঘটনাটার জন্য আমি নিজেকে দায়ী করা শুরু করলাম যে আমার এরকম একটা, আমি একটা লিখলাম একটা কিছু মনে করে আর এটা সত্যি হয়ে যাবে, মানে জীবন নিয়ে এত উপহাস, আমার কাছে এরকম মনে হলো যে আর কখনো কোনোদিন লিখবো না, আর মিথ্যা গল্প আমার জীবনে সত্যি হয়ে গেল। আর তখন আমার কাছে একটা জিনিস মনে হলো কি, তখন আমার কিছু ফ্রেন্ড আমাকে বলল যে আসলে আমার ওই গল্পটা এরকম ভাবে আমি লিখেছিলাম যে একটা মেয়ে তার একটা সত্যি ঘটনা এক্সপ্রেস করছে। আমি দেখেছি যে এটা তো পয়লা ফাল্গুনের আগের দিন হলো যে ওই গল্পটা ছাপা হয়েছিল। পয়লা ফাল্গুনে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, রোকেয়া হলের সামনে আমার নিজের চোখের সামনে দেখা একটা মেয়ে একটা মেয়েকে বলতেছে যে কালকের ঘরময় জানালায় ওই গল্পটা দেখছিল, ওই গল্পটা পড়েছিল, ওই গল্পটার দেখলি কিরকম একটা মেয়ের জীবন। তারপর ওই দিন সারাদিন আমার অনেকেই ফোন করে বলছে যে মানে আমার ফ্রেন্ডের এক মামি উনি খুব কাঁদছে সারা সকাল।
গল্পটার কি উপস্থাপনা এরকম ছিল যেটা একটি সত্য ঘটনা?
আমার মানে মানে রিডিং প্যাটার্নটা এরকম, রাইটিং প্যাটার্নটা এরকম ছিল যে সত্য ঘটনা আমি
উপস্থাপন করা হচ্ছে, কিন্তু এটা তো গল্প ছিল।
গল্প ছিল। তখন আমার কাছে মনে হলো কি যে আমি এতগুলো মানুষকে আসলে চোখের জল ফেললাম, এটা শাস্তি আল্লাহ আমাকে দিল। তোমার তোমার গল্পটাই তোমার জন্য হলো গে সত্যি হলো,
সত্য হয়ে গেল। কিন্তু এটা তো আপনি লিখেছিলেন
কল্পনার প্রসিত হয়ে, যে মানে তখন আমার খুব আপসেট লাগলো যে মানে জীবন এত উপহাসের বিষয় হয়ে যায় যে আমার কাছে আমার আমার গল্পটাই এইভাবে আমার উপর দিয়ে আসলো, আর এটা ওকে নিয়েই হতে হল। আমি খুবই মানে সাইকোলজিক্যালি আপসেট হয়ে গেলাম। এবং আমার মনে আছে তার দুই তিন দিন পরে শবে বরাত ছিল, আর শবে বরাতের দিন আমি আম্মুর কাছে খুব কানলাম যে আম্মু দেখো এরকম এরকম হলো, এটা কেমন করে হলো। আমার আম্মু বলতেছে না দেখো এরকম কোনো ব্যাপার না, এত অল্প বয়সে কি মানুষের লিকুমিয়া হবে? তো আমি বললাম যে না আম্মু এরকম হতেই পারে, এটার কোনো আসলে বয়স নাই। তো এবং আমার মনে আছে আমি সেই শবে বরাতে সারা রাত মানে এটাই বললাম যে আল্লাহ মানে আমার যদি বয়স যদি আমার আয়ুষ্কাল যদি 50 বছর হয়, তুমি আমার অর্ধেক আয়ুষ্কাল হলো গিয়ে ওকে দিয়ে দাও। কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমি দায়ী, আমি এই জিনিসটা লিখলাম, আমার কারণে হলো গিয়ে এই জিনিসটা সত্যি হয়ে গেল, এবং আমার কারণে হলো গিয়ে ও আজকে এরকম অবস্থা হলো। এবং আমি তখন বলছিলাম যে আল্লাহ ওকে অর্ধেক হায়াত দিয়ে দাও, এবং ও যতটুকু সময় বেঁচে থাকবে আমি ওর জন্য প্রতিদিন প্রতি মাসে একটা করে রোজা রাখবো, আমি আজীবন যতদিন বেঁচে থাকবো ওর জন্য আমি ওর জন্য এই কাজটা করব। তারপরে আমি ওকে ও আমার সাথে তখন খুবই নন কোঅপারেটিভ বিহেভ শুরু করলো, একদিন ফোন করে তো 7 দিন করে না এরকম একটা বিহেভ। তো তখন আমি ওকে বললাম যে তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো, তোমার যদি আমাকে আমার সাথে যোগাযোগ করতে না ইচ্ছে হয় তোমাকে বলো যে তোমার সাথে আমার যোগাযোগ করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু তুমি এরকম ব্যবহার কেন করলো? তো আমি তখন ওকে একটা কথা বললাম যে তোমাকে আমি একটা গল্প বলি, একটা আমি বললাম যে একটা গল্প এক জায়গায় পড়েছিলাম যে একটা ছোট্ট মেয়ে ওর ক্যান্সার হয়েছে, ও একটা ক্যান্সার হসপিটালে হলো গিয়ে ওর জীবনের শেষ সময়গুলো কাটাচ্ছিল। তো ও সবসময় নার্সদের সাথে ভালো থাকতো, ওর আশেপাশের বাকি ক্যান্সার বাচ্চাগুলো যেগুলো ছিল ওদের সাথেও ভালো থাকতো, কিন্তু ওর মা যখন আসতো তখন খুবই চিৎকার চেঁচামেচি করতো, ওর মাকে মারতে চাইতো, মাকে গালিগালাজ করতো। তো ওর মা প্রতিদিন এসে কেঁদে কেঁদে ফিরে যেত, ও দেখা করতে চাইতো না। তো তখন ওর ওই নার্সটা ওকে জিজ্ঞেস করেছিল আচ্ছা বাবা তুমি এরকম করো কেন, তোমার মা আসলে এরকম করো কেন? তখন ও বলেছিল যে আমি তো আসলে মরে যাব, আমি মরে যাওয়ার আগে আমার মা যদি আমাকে এখন আদর করে, আমি যদি মায়ের সাথে ভালো ব্যবহার করি, তাহলে আমার মা আমার সাথে আমার মা মরে যাওয়ার পর এইগুলো মনে করে কষ্ট পাবে, কিন্তু আমি এখন যদি খারাপ ব্যবহার করি তাহলে আস্তে আস্তে আমাকে ভুলে যাবে। আমি তখন কিবরাকে বললাম যে তুমি কি আমার সাথে সেরকম অ্যাটিচিউড করতে চাচ্ছ যে তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে করে তুমি আমাকে অভ্যস্ত করতেছ যে তুমি মরে গেলে পরেও যেন আমার আর খারাপ না লাগে? তখন ও বলতেছে এরকম কিছুই না। তো তখন আমি বললাম যে দেখো আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কথাটা জানি না কতটুকু গুরুত্ব দিয়ে নিবা, কিন্তু আমি তোমাকে কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করে বলতে চাচ্ছি, সেটা হলো আমি সারা জীবন লাল শাড়ি পরে থাকার চাইতে তোমার সাথে আমি 6 মাস লাল শাড়ি পরে থেকে বাকি জীবন সাদা শাড়ি পরতে রাজি। তুমি বাংলাদেশে আসো, আমি তোমাকে বিয়ে করতে চাই, এবং আমি তোমার সাথে তুমি যদি 6 মাস বেঁচে থাকো আমি তোমার সাথে 6 মাস হয়ে লাল শাড়ি পরে থাকব। তখন ও বলতেছে তুমি এগুলো ঝোঁকের মাথায় বলতেছো, এগুলো তোমার আসলে আবেগের কথা। আমি বললাম তুমি বাংলাদেশে এসে পরীক্ষা করে দেখো, তুমি আসো একবার।
তখন তো সবই জানতে তুমি যে খুব বেশি দিন বাঁচবে না।
হ্যাঁ আমি জানতাম, এবং গুরু আমি এটা এখন বলতে বাধ্য হচ্ছি যে আমি জেনেও হলো গে আমি আসলেই চাচ্ছিলাম যে ও যদি 6 মাস বেঁচে থাকে আমি শেষ 6 মাস ওর সাথে থাকতে চাই, আমার বাকি জীবন যাক যেমন যেমন সামনে আমার আমার ভাগ্যে থাকবে সেরকমই হবে, কিন্তু আমি চাচ্ছিলাম যে ওর শেষ সময়টা যেন হলো গে আমি ওর পাশে থাকি। কারণ আমি তখন প্রতিনিয়তই আমার গিলটি ফিল তো একটা ছিলই যে এটা কি আমার জন্যই হওয়া, এরকম একটা গিলটি ফিল ছিল। এবং ওই গিলটি ফিলটার সাথে সাথে কখন যে এটার সাথে আমার একটা ভালোবাসা মিশে গিয়েছিল, এবং এই দুটো মিলে যে আমি আসলে ক্রেজি হয়ে গিয়েছিলাম যে তুমি আসো, তুমি বাংলাদেশে আসো। এখানে একটু বলে নেই যে বাংলাদেশে ওর এক বোন ছাড়া বাংলাদেশে ওর কেউ ছিল না। ওর বড় বোন থাকতো আমেরিকায়, ওর আব্বু আম্মু ওই বড় বোনের সাথে আমেরিকায় থাকতো, আর ও ইংল্যান্ডে থাকতো, আর একটা ছোট বোন ছিল এখানে, ওই আপু মোস্ট প্রবলি কোন একটা ইউনিভার্সিটিতে পড়তো, উনি একা থাকতো। তো আমি তখন বললাম যে তুমি আন্টিকে বলো তুমি আসতে বলো। তো বলতেছে যে না না আম্মুকে এইসব কথা বলা যাবে না, আম্মু অনেক মানে আমি একটাই ছেলে, আম্মু সহ্য করতে পারবে না। তো আমি বললাম ঠিক আছে তুমি এই জন্যই তো বাংলাদেশে আসবে, অন্তত শেষ কয়েকটা দিন মায়ের সাথে থাকো। তো বললো যে হ্যাঁ আমি আসব। আচ্ছা এইভাবে ও আমাকে মানে যখন কেমো নিতে যেত, কেমোথেরাপি নিতে যেত, ও আমাকে জানাতো যে আমি অমুক দিন কেমো নিতে যাচ্ছি, দুই তিন দিন হসপিটালে থাকবো, ওই দুই তিন দিন হয়তো তোমার সাথে কথা হবে না, তারপর ফিরে এসে আমি তোমার সাথে কথা বলবো। এরকম মনে হয় চার পাঁচটা সাইকেল গেল এরকম বললো যে এরকম হচ্ছে। তারপর আমি ওকে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে তোমার ইম্প্রুভ কেমন হচ্ছে, শরীর ভালো লাগে কিনা, যে হ্যাঁ শরীর ভালো লাগে কিন্তু আমার ওজন কমে যাচ্ছে, আস্তে আস্তে আমার চুল পড়ে যাচ্ছে। তা আমাকে সবসময় খুবই নর্মাল বিহেভ করতো, ও বলতো যে ওর মধ্যে এটা নিয়ে কোনো ডিপ্রেশন ছিল না যে ও অসুস্থ, ও আমাকে নর্মাল করতে চাইতো। তো ও আমাকে সবসময় কথাটা বলতো, আচ্ছা আমাদের চুল পড়ে যাচ্ছে তোমার কে আর আমাকে ভালো লাগবে, যে হ্যাঁ তুমি চুল থাকুক মাথায় না থাকুক তুমি বাংলাদেশে চলে আসো। তো যখন এরকম আসার কথা হচ্ছিল তো তখন এরকম কোরবানিদের পর ও আসবে, বললো যে আমি কোরবানিদের পরে আসব। তো আসার এক থেকে একটা ব্যাপার শুরু হলো যে ও আমার জন্য শপিং করবে, এখন আমার কি কি পছন্দ। আমি ওকে যতবার বলি তুমি আমার কিচ্ছু লাগবে না, তুমি বাংলাদেশে এসে তুমি তোমার সাথে আমি বাংলাদেশ থেকে শপিং করবো, ওই কথা না শুনে ও বসে বসে আমাকে সারাদিন নেট থেকে পছন্দ করে দিত যে তোমার কি এই নেল পালিশটা পছন্দ, তোমার কি এই মানে স্ট্যাটোস্কোপটা পছন্দ, মানে 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 হেন কোনো জিনিস নাই যে ও যখন আসছে তখন না নিয়ে আসছে। মানে একটা ছেলে মানুষ এত গুছানো, এত মানে সে এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত গুছানো, মানে ওর মনে হয় কোনো কিছু ভুল হয়নি যে এই জিনিসটা বাদ রেখে যেতে হবে। তো যাই হোক, ওর আমার তখন ফোর্থ ইয়ারের ফাইনাল পরীক্ষা ছিল, সেকেন্ড প্রফ যেটা আমরা বলি সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশন। ও আমার পরীক্ষার মনে হয় একদিন আগে আসলো, আসার পরে তার কিছুদিন আগে আন্টি আঙ্কেলও বাংলাদেশে আসছে। তো আসার পরপরই হল ওদের ওরা ঢাকায় সেটল ছিল না, কুষ্টিয়া সেটল ছিল, তো এসেই কুষ্টিয়া চলে গেল। তো চলে যাওয়ার পরে তো আমি এর মধ্যে দুই দিন পরীক্ষা দিলাম, দেওয়ার পরে পরীক্ষা শেষ হয়ে গেল আমার 12ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি ছিল পয়লা ফাল্গুন, না আমার পরীক্ষা শেষ হয়েছিল 11ই ফেব্রুয়ারি, ও 12ই ফেব্রুয়ারিতে হল প্রথম আমাদের দেখা হবে, এটা ঠিক হল। এবং আমাদের প্রথম দেখা হলো ওখানে, একটা জায়গা ঠিক করেছিলাম আমরা, ও ইংল্যান্ডে থাকতে আমি সবসময় বলতাম যে এই জায়গাটায় না আমি তোমার সাথে প্রথম দেখা করব, আমি যখন যেতাম ওই জায়গাটায়। তো ওইখানে দেখা হলো, এবং যখন প্রথম দেখা হলো আমি আসলে ওই ফিলিংসটা আমি কাউকে বলে বুঝাতে পারবো না, আমার কাছে খুব অদ্ভুত লাগছিল যে একটা মানুষ যার সাথে আমি 5 বছর ফোনে কথা বলে আসছি, আমি তাকে জলজন্ত শরীর সশরীরে আমি তাকে দেখতে পাচ্ছি, এটা আমার কাছে মানে কেমন যেন অদ্ভুত একটা মনে হলো যে মানে আমি এই মানুষটাকে কখনো দেখব।
কোন জায়গা সেটা যদি সুযোগ পাই আমরা একটু ঘুরে আসবো।
আসলে ওই জায়গাটা এখন আর নাই, একটা একটা রেস্টুরেন্ট ছিল, ওইটা আসলে এখন আর নাই, ওই জায়গাটা ভালো হয়েছে আমি মনে করি না থাকাটাই বেটার।
5 বছর পর যে মানুষটির সাথে তুমি দেখা করতে যাচ্ছ, যেটা তুমি এর মধ্যে শুনেছ যে সে আর পৃথিবীতে হয়তো আর মাত্র কিছুদিনের অতিথি, এবং ওই সময়কার অনুভূতিটা আমরা তোমার কাছ থেকে একটু ডিটেলসে জানতে চাইব।
আচ্ছা, তো ওই দিন আসলে খুব অল্প সময়ের জন্য আমাদের দেখা হলো, কেমন আছে ভালো, খুব নর্মাল বিহেভ, মানে আমার একটু একটু কেমন মনে হচ্ছিল যে অদ্ভুত, আমি মানুষটাকে চিনি না, এতদিন দেখিনি, তার সাথে শুধু ফোনেই কথা বললাম, তাকে আজকে আমি দেখতে পাচ্ছি এরকম একটা। তো পরের দিন পয়লা ফাল্গুন, ও ওই দিন আমার সাথে 12 তারিখে দেখা করে ওই দিন সন্ধ্যাবেলায় ও কুষ্টিয়ে চলে গিয়েছিল, পরের দিন পয়লা ফাল্গুনে আসলো। তো পয়লা ফাল্গুনে এসে বিকালবেলায় এসেছিল, তো ও আমাকে বলল যে তুমি আসলে কোন জায়গাটায় যেতে চাও পয়লা ফাল্গুনে। তো আমি তখন ওকে বললাম যে দেখো তুমি যখন বাংলাদেশ ছাড়ছো না, তখন আসলে বাংলাদেশে যে পয়লা ফাল্গুন জিনিসটা যে কত মানে কত সুন্দরভাবে উদযাপন হয়, এই জিনিসটা তুমি তখন এই স্মৃতিটা নিয়ে যাও নাই, তুমি এই স্মৃতিটা নাও, তুমি আমার সাথে ঢাকা ইউনিভার্সিটি চলো, কারণ তুমি ওখানে গেলেই বুঝতে পারবে আসলে পয়লা ফাল্গুনটা বাংলাদেশে এখন কি। তো বললো আচ্ছা ঠিক আছে চলো। তো আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমরা দোয়েল ওই টিএসসির সামনে নেমে হেঁটে যাচ্ছি, হেঁটে আমরা চারুকলার দিকে যাচ্ছি। তো এখানে এই কথাটা ছোট্ট না বললেই না, আসলে ভালোবাসাটা কি জিনিস আমার মনে হয় প্রথম ফিল করলাম আমি। ও অনেক ভিড়, ও সামনে সামনে হেঁটে যাচ্ছে, আমি ওর পিছে পিছে। তো হঠাৎ করে দেখি যে একটা গ্যাস বেলুনওয়ালা বেলুন নিয়ে যাচ্ছে। তো আমি ওর সামনে হাঁটতেছে, আমি ওর হাতটা ধরে, আমি 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 তখন মনে করি নাই যে আমি ওর হাতটা ধরেছি, আমি শুধু ওকে ধরে টেনে বলতেছে কি ভাইয়া দেখো দেখো গ্যাস বেলুন চলে যাচ্ছে, চলো না আমি একটা বেলুন কিনি। তো এই বলতে পরে আমরা দুজনে ওই বেলুনওয়ালার দিকে পিছনে তাকালাম, ওর লোকটা অনেক দূরে চলে গেছে। তো তখন ও বলতেছে আচ্ছা চলো সামনে যাই, তারপর মনে হয় পাবো। এই বলে ওই যে আমি যে ওকে আমি ওর শার্টের যে
শার্টের
হ্যাঁ ওই শার্টের যে ধরেছি না, তো তখন ওই শার্টের ওই জায়গাটা থেকে হাতটা ছাড়ায় নিয়ে ও আমার হাতটা ধরল। এবং আমি জানি না যে মানে ওই ফিলিংসটা আসলে কখনো বলে বোঝানো যাবে কিনা, মানে ভালোবাসা আসলে কি জিনিস, মানে স্পর্শের ভালোবাসা ওটা আসলে কি জিনিস। ও যে আমার হাতটা ধরলো, আমার মনে হলো না যে আমি আসলে ওই পৃথিবীতে আছি, আমার অদ্ভুত একটা ফিলিংস হলো। ও আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে হাত ধরে ধরে, আমি যে এত মানুষ ঠেলে যাচ্ছি আমার কোনো মানে ই নাই যে মানে আমি যাচ্ছি আর কি এরকম, মানে আমি আমি সারা জীবনে আসলে ওই 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 মুহূর্তটা আমি কখনো কোনোদিন ভুলব না, আমি জানি না ওই মুহূর্তটা আমি ভুলতে চাই কিনা আসলে। তারপর তো আমরা যে বসলাম, বসে তো বসছি যখন আমার হাত ধরেছিল, তো যখন হাত ধরেছিল তখন তখন আমার কাছে না হঠাৎ মনে হলো যে এই হাতটা আমি আর মাত্র কিছুদিন ধরতে পারবো, মানে আমার তখন হঠাৎ মনে হলো যে এই মানুষটাকে আর আমি কি আর সামনের পয়লা ফাল্গুনে পাব না, মানে কেমন যেন একটা মনে হলো যে এটা কি আমাদের শেষ পয়লা ফাল্গুন। এই কথাটা যখন মনে হলো যে আমি তখন মানে কেঁদেই ফেললাম মানে ওর হাত ধরে। তখন আমি ওকে বললাম কি যে জানো এরকম একটা পয়লা ফাল্গুনে এরকম একটা সন্ধ্যায় রোকেয়া হলের সামনে একটা মেয়ে আমার গল্পটা পড়ে মানে কষ্ট পেয়ে আরেকটা মেয়েকে বলতেছিল যে ওই গল্পটা পড়েছিল যে ওই মেয়েটার জীবনে কত কষ্ট, তুমি দেখো কি অদ্ভুত যে আজকে আসলে আমি ওই মেয়েটার মতো ওই কষ্টের মেয়েটা। তখন ও বলল কি যে দেখো অনেক সুন্দর একটা সময় আমরা, তুমি এখন এগুলো মনে করো না, চলো আমরা একটু ঘুরি, তুমি আমাকে বাংলাদেশের পয়লা ফাল্গুন দেখাও। তারপর আমরা ঘুরলাম, ঘুরে চুরে পরের দিন তো ভ্যালেন্টাইন্স ডে গেল, ভ্যালেন্টাইন্স ডে তো গেল পার হল। এর মাঝখানে মানে কিছুদিন যাওয়ার পর এভাবে ও কুষ্টিয়া থেকে এসে যে আমার সাথে দেখা করতো, মাঝখানে হয়তো বা তিন চার দিন থাকতো, তখন মনানিতে একটা রেস্ট হাউসে ও থেকে আমার সাথে দেখা করতো আর কি। দেখা করে করে তিন চার দিন থাকলে পরে আবার ও চলে যেত। তো এর মধ্যে আমার তখন ফিফথ ইয়ার শেষ, ফিফথ ইয়ার শেষের দিকে আর কি। তো আমার কলেজ থেকে বলল যে আমাদের সবাইকে কক্সবাজার নিয়ে যাবে। তো আমার তখন মন সায় দিচ্ছে না যে ও বাংলাদেশে আসছে, আমি এখন ওকে ফেলে এই এখন বন্ধু বান্ধবের সাথে কক্সবাজার যাব। তো ও বলতেছে যে না তুমি যাবা, কারণ হলো কক্সবাজার যে আসো। তো তখন আমি ওকে বললাম কি যে তুমি আমার সাথে এত ওয়েলসের সমুদ্রের পাড়ে তুমি নীল পানিতে আমাকে নিয়ে পা ভিজেছো, তুমি চলো, তুমি চলো আমার সাথে। তো ও বললো কি আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেন্ডদের সাথে ঘুরে আসো, আমি ঠিক আমি দেখি যে একদিনে প্লেনে যে একদিনে চলে আসা যায় কিনা সমুদ্র দেখে, আমি এগুলো ঠিক করি। তো ও তখন আমাকে আরেকটা কথা বললো যে আপুরাও আমেরিকা থেকে আসতেছে, দুই তিন দিন তো আমি হয়তো ঢাকায় আসতে পারবো না, তুমি দুই তিন দিন ঘুরে আসো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি ঘুরে আসতে বললো ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু তুমি কিন্তু আমাকে সবসময় ফোন করবা। তো ও বললো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ফোন করবো, কিন্তু তুমি ফোনটা নিয়ে সমুদ্রে নামবা না, তুমি মানে যখনই নাম দাও ফোন ছাড়া নাম দাও। মানে মানুষ যেটা যেটা না করা হয় এটা তো মানুষ করেই। এবং আমার কাছে মনে হলো কি যে আমি ওই পানিতে নেমে ওর সাথে একটু কথা বলি। আমি পানিতে নেমে ওর সাথে কথা বলতে যেয়ে আমার মোবাইলটা সমুদ্রে ফেলে দিলাম। এবং ফেলে দেওয়ার পর আমার মানে আমার মাথা খারাপ হয়ে গেল যে আমার আমি ওর সাথে আর কথা বলতে পারবো না। ওইটা আমার ওই জন্য না, কারণ ওই মোবাইলটা আমি মাত্র 20 দিন হয়েছে কেনা এবং মোটামুটি একটা এক্সপেন্সিভ মোবাইল ছিল। ওই জন্য না যে ওটা এক্সপেন্সিভ, ওই জন্য যে আমি ওর সাথে কথা বলতে পারবো না ওখান থেকে। মানে একটা দূরত্ব তৈরি হয়ে গেল। তখন আমার মনে হচ্ছিল যে আমি তো কক্সবাজারে, ও অনেক দূরে। তো আমি আমি আমার ফ্রেন্ডদের বললাম কি তোরা যেভাবে পারিস আমার মোবাইলটা ঠিক করার ব্যবস্থা কর, আমার খুব জরুরি। তো আমি আমি ওইখানকার কক্সবাজার বাজারে গেলাম। তো ওরা বলল যে এটা আপা আইসি লাগানো লাগবে, এটা 3000 টাকার মতো লাগবে। তো তখন আমি ভাবলাম যে ওর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, ওর সাথেই আমি আগে কথা বলি। তো আমি ওকে ফোন করলাম। ঘটনাটা শুরু আসলে এখান থেকে। আমি ওকে ফোন করলাম, ও আমাকে বলতেছে যে আমি এখন আপুর সাথে গাইতে আসেন, তোমার সাথে একটু পরে কথা বলবো, না আমি এখন তোমার সাথে কথা বলতে পারতেছি না। তো তখন আমি ফোনটা রেখে দিলাম যে ওর ফ্যামিলি সবাই জানে, আন্টির সাথে আমার আমেরিকা থাকতে দু একবার কথাও হয়েছে। ওর বোন আমি একসময় মেডিকেল থাকাকালীন
মায়ের সাথে আগে কথা হয়েছে তোমার
আমেরিকা থাকতে, আন্টি আমাকে আমেরিকা থেকেই ফোন করেছিল। তো আমার কাছে খুব অদ্ভুত লাগলো যে ওর বোনের সাথে ও গাড়িতে এটা কথা বলতেও পারে। আমি ওকে জাস্ট জিজ্ঞেস করেছি যে আমি এটা এখন লাগাবো কিনা, আইসি লাগাবো কিনা। তো ও আমাকে মেসেজ দিল একটু পরে, আইসি কি জিনিস আমি জানি না, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমার একটু মাথায় খটকা লাগলো। আমি নিজে একটা মেডিকেল পার্সন হয়ে জানি আইসি মানে ইন্টিগ্রেটেড চিপ, অথচ ও আমাকে বলে যাচ্ছে যে হলো গিয়ে,
কিন্তু যেখানে তুমি জানো যে কিবরিয়া হচ্ছে
টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার। তো তখন আমি বললাম যে আমি কিছু বললাম না, ঠিক আছে ওই যে আমার একটা অভিমান, ও আমার সাথে এরকম করলো, ঠিক আছে ও ফোন না করা পর্যন্ত আমি ফোন করব না। আচ্ছা তারপরে আমার পুরো চিপটাই নষ্ট হয়ে গেল। আমি কোথাও যে কোনো শান্তি পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল ও ফোন করে না কেন, ও ফোন করুক, ও ফোন করলে পরে তারপরে আমি কথা বলবো। ওখান থেকে 3 দিন পার হয়ে গেল।
এর মধ্যে
গিয়ে আমাকে আমার ফ্রেন্ডরা আমার অবস্থা থেকে একটা মোবাইল ধার দিল। আমি ওখানে আমার সিম ঢুকে অপেক্ষায় রইলাম যে ও আমাকে ফোন করবে। ও আমাকে কোনো ফোন করলো না। থার্ড ডে তো ও মোস্ট প্রবলি আমরা তখন সেন্ট মার্টিনে, আমার মনে আছে সেদিন সন্ধ্যার দিকে আমি সমুদ্রের ওখানে দাঁড়িয়ে আছে এবং আমি তখন আল্লাহকে বলতেছিলাম যে আল্লাহ এটা কেমন সম্পর্ক আমার হচ্ছে, এই সম্পর্কটা যদি হওয়ার হয় তাহলে তুমি আমাকে সম্পর্কটা হও, আর যদি এই সম্পর্কটা টিকে না থাকার হয় তাহলে তুমি কোনো উসিল্লা দাও। কারণ আমার মনে হচ্ছে না যে আমি আমি একটা মানুষ যে মানে ও আমার এক, ও আমি একটা সত্তা যেটা ও বলে, সেখানে আমি একটা মানুষ এত দূরে, ও আমাকে 3 দিন হয়ে গেল যেখানে জানে যে আমার মোবাইলটা ঠিক না। ও তো একটা বার কল করে দেখতে পারতো যে আমি আদৌ সিমটা খোলা কিনা, ও আমাকে ফোন করলো না এখন পর্যন্ত। তার কিছুক্ষণ পরে একটা এসএমএস আসছে, কি তুমি কেমন আছো, খবর কি। আমার এসএমএস এর ল্যাঙ্গুয়েজটা, আমি খুব সেন্সিটিভ, অল্পতে আমার খুব ইরিটেশন হয়। এটা আবার কেমন কথা হলো, 3 দিন পরে একটা মানুষ ফোন মানে মেসেজ দিল, তা আবার এটা কেমন একটা মানে দায়সারা টাইপের একটা
ক্যাজুয়াল
অ্যাপ্রোচ। তো তখন আমি কোন রিপ্লাই দিলাম না, ঠিক আছে। তারপর একদিন মনে হয় আমরা রওনা দিয়ে দিলাম। তো রওনা দিয়ে যখন দিলাম, এর আগে একটু বলে নেই, যখন আমি কক্সবাজার যাচ্ছি ও আমাকে বাসে তুলে দিতে গেছে। বাসে তুলে দেওয়ার আগে ওই বাবা মা যেমন বাচ্চাকে গাড়িতে তুলে দেওয়ার আগে যেরকম বলে চিপস খাবা, এটা খাবা, ওটা খাবা, ওরকম ও আমাকে এক গাদা ওরকম চিপস বিস্কিট ড্রিঙ্কস, এটা পিপাসা লাগবে, এটা এখন খেতে হবে, একটা মোবাইলের কার্ড কিনে দিল, এটা নিয়ে তুমি আমাকে ফোন করবে। মানে মনে হচ্ছিল কি ও আমার বাবা, মানে বাবারা যেরকম সন্তানকে টেক কেয়ার করে, হ্যাঁ তুমি কিন্তু ঠিক মতো, আমি দেখতে পাচ্ছি যে আমলা দিয়ে অন্যজনের বাবারা বলতেছে তুমি কিন্তু ঠিক মতো থাকবা এরকম এরকম, ঠিক ও আমাকে বলছে হ্যাঁ ঠিক মতো থাকবা, যে কিন্তু তুমি আমাকে ফোন করবা, পানিতে নামবা না, এরকম এরকম। হঠাৎ সেই মানুষটা মানে আমি এত দূরে আসছি, সে এরকম একটা ইগনোর বিহেভ শুরু করলো, আমার কাছে খুব আনএক্সপেক্টেড মনে হলো। তারপরে যখন চলে আসবো তখন আমি রাগ করে আছি, ও ফোন করে না আমি কেন করব, কিন্তু আমি কেন জানি ওকে একটা মেসেজ দিলাম যে এরকম আমরা চিটাগাং চলে আসছি, রওনা দিচ্ছি, ভোরে হলো গিয়ে
পৌঁছাবো।
তো আমি যখন ওকে এটা মেসেজ দিলাম, এই মেসেজের রিপ্লাই ওর তো এটা দেওয়া উচিত ছিল যে আচ্ছা ঠিক আছে ভালো করে আসো পৌঁছাও, বা সকালে এসে কিভাবে বাসায় যাবো, এরকম একটা তো নর্মাল একটা কথা বলতে পারত। ওরকম একটা মেসেজ আমার একটা সবচেয়ে আমার খুব ভালো একটা ফ্রেন্ড আছে আমার নির্জন, ওকেও আমি ওই মেসেজটা দিলাম। ও আমাকে জিজ্ঞেস করলো তুমি কার সাথে আসবা, কাউকে লাগবে কিনা আসতে। কিন্তু আমি যার কাছ থেকে আশা করলাম যে আমাকে এরকম কোন এসএমএস এর রিপ্লাই দিক, সে আমাকে মেসেজ পাঠালো তুমি তো আমাকে ওই গানটার কোড নাম্বার চেয়ে দিলা, ওই গানটার কোড নাম্বার ওয়েলকাম টিউনস এর কোড নাম্বার হলো এটা।
এটা কবে জিজ্ঞেস করেছিলে তুমি?
অনেকদিন আগে। আমার খুব অদ্ভুত লাগলো যে এটা আবার কি, মানে এটা কেমন একটা অ্যাবনর্মাল বিহেভ যে এটার উত্তর এটা যে তুমি আমাকে কবে দিনে, আমি তোমাকে কবে দিনে এটা বলছিলাম যে তুমি আমাকে একটা ওয়েলকাম ড্রিংকস এর কোড নাম্বার দাও। সেটার আমি আর রাগে কিছুই বললাম না ওর সাথে, আর আমি এই বিষয়ে কোনো কথাই বললাম না। পরের দিন যাই হোক আমি আসলাম ঢাকায়। ঢাকায় আসার পর সেদিন সন্ধ্যা থেকে বারবার ফোন দিচ্ছে, আমি তো কালকে ঢাকায় আসবো, আমি কালকে ঢাকায় আসবো। তা আমার আমার কাছে কেমন আগ্রহ লাগতেছে না যে ও ঢাকায় আসবে, একটা মানুষ আমি রইলাম, ও ওখানে কোন রকম কোন রেসপন্স করলো না, ঢাকায় আসবো আসবো। আচ্ছা তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি ঢাকায় আসতে যাচ্ছ আসো। তো ওই দিন ঢাকায় আসলো। তা আসার পরে আমাদের দেখা হলো সন্ধ্যাবেলা রিক্সায় করে যাচ্ছি। তো আমি কোনো কথা প্রথমে কিছুই বললাম না, চুপ করেছিলাম। তো ও আমাকে বলতেছে তুমি কি এটা রাগ করছো, ও নিজে নিজেই বলতেছে। তো বলে একটা গোলাপ ফুল আমাকে দিল, দিয়ে বলল যে এই ফুলটা কেন জানো, এটা তোমাকে সরি হিসেবে দিলাম, আমি তো আসলে তোমার সাথে কথা বলতে পারিনি, আপুরা তো হলো আমেরিকা থেকে আসছে, আমি আসলে বিজি ছিলাম, তোমার সাথে কথা বলতে পারিনি এই জন্য। এইটুক বলার পরে আমি রিক্সায় হাও মাও করে কেঁদে ফেললাম। আমার কাছে মনে হলো যে এমন কি হলো যে তুমি আমার সাথে কথা বলতে পারবে না, তোমার বাসা সবাই জানে, তারপরে তুমি লুকিয়ে রাখার কি আছে। তো ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে এগুলো মনে রেখো না। এইভাবে হলো গিয়ে মনে হয় আরো মনে হয় খুব বেশি হলে 10-15 দিন হবে। কিন্তু এর মধ্যে হলো গিয়ে আমার একটা জিনিস মনে হলো যে হি ইজ নট লিউকোমিক পেশেন্ট, কারণ লিউকোমিয়ার যেরকম সাইন সিমটম, আর লিউকোমিয়ায় মানে আমার এখন চোখের দেখায় আমার তখন আস্তে আস্তে মনে হচ্ছিল যে দে হ্যাভ সাম প্রবলেম, কারণ ও লিউকোমিক পেশেন্ট। এরকম
এই ধরনের কোশ্চেন তোমার মাথায় আসার পেছনে কারণ কি?
যেমন অ্যাপেটাইটটা, যে কোনো লিউকোমিক অথবা কার্সিনোমার পেশেন্টদের অ্যাপেটাইট খুব লস করে, অ্যাপেটাইট গুড। তারপরে ও যতটা বলতেছে
কখনো তুমি দেখতে চাইছিলে যে
ওর রিপোর্ট কখনো দেখতে চাইনি এই জন্য, কারণ ও আমাকে যা বলেছে আমি তাই বিশ্বাস করেছি। কারণ কেমোথেরাপির ব্যাপারগুলো আমার কাছে যেভাবে এক্সপ্রেস করত, কেমোথেরাপির পরবর্তী পোস্ট কেমোথেরাপি কমপ্লিকেশনগুলো যেভাবে বলতো, সবকিছুই আমি তো জানতাম, আমি আমার সাথে মিলত যে আমি আসলে তাই এই ধরনের কমপ্লিকেশন।
মেডিকেল স্টুডেন্ট হিসেবে তোমার জানার কথা, তোমার স্পেশালিটি কি এমনি মেডিকেলে?
গাইনি।
তারপরে তোমার ওভারঅল
আমাদের তো এমবিবিএস পর্যন্ত সব পড়তে হবে, তারপর এমবিবিএস এর পরে হলো
স্পেশালিটি চুজ করতে
হয়। ও এরকম বললো, তো আমার কাছে তখন আস্তে আস্তে সন্দেহ হলো। তো সন্দেহ হওয়ার পর ও আমাকে কিছু কথা ইংল্যান্ডে থাকতে বলেছিল যে মানে আন্টি নাকি একবার আমেরিকা থেকে বাংলাদেশে আসবে, তার মাঝখানে নাকি একবার ওর ইংল্যান্ড হয়ে আসছে, তখন নাকি ওরকম অসুস্থ ছিল। তো আন্টি ওকে জিজ্ঞেস করছে যে তুমি এত অসুস্থ তুমি আমাকে জানাওনি কেন। তারপরে ও তখন সাইকিয়াট্রিক ট্রিটমেন্টে ছিল, আন্টি ওকে জিজ্ঞেস করছে যে তুমি কার জন্য এরকম হয়ে গেছো আমার সাথে, যখন মাঝখানে 3-4 মাস গ্যাপ ছিল তখন ও এরকম সাইকোলজিক্যালি নাকি আপসেট হয়ে গিয়েছিল, তখন আন্টি নাকি এগুলো জিজ্ঞেস করেছে। তো আমি একদিন ওর সাথে আমার অনেক কিছু নিয়ে আস্তে আস্তে কেমন কেমন খটকা লাগা শুরু হলো। তো আমি ওকে একদিন বসে জিজ্ঞেস করা শুরু করলাম, আচ্ছা চলো আজকে আমরা একটু খোলামেলা কথা বলি। আন্টি আসলে কবে গিয়েছিল ইংল্যান্ডে?
এই ঘটনাগুলো শুরু হয়েছে তোমার সাথে যে তার ব্যবহারের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে।
তখন ও হেসে বলতেছে যে না 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 আন্টি তো গেছে, কেন এগুলো শুনে তোমার কি হবে? আন্টি যে না আন্টি কবে গেল এটা আমি একটুখানি শুনি। তো তারপরে বলতেছে যে আমি ওকে এরকম প্রায় আগে বলতাম দুষ্টামি করে যে আমি ইন্টারনি শেষ করে ইংল্যান্ডে আসব তোমাকে দেখতে। ও তখন মানে এই কথাটা বললে ও খুব রিয়াকশন করত, ইংল্যান্ড কেন ইংল্যান্ড কেন, তোমার অন্য কোনো দেশ নেই, তুমি এই দেশে আসতে চাও কেন? আমার কাছে তখন মনে হতো যে অদ্ভুত, মানুষ চাইবে যে হলো গিয়ে আসুক, ও আসুক আমরা একসাথে থাকবো, কিন্তু ও সবসময় বলতো না তুমি এই দেশে না, আমি বাংলাদেশে চলে আসবো, কিন্তু তুমি তোমার এই দেশে আসার প্রয়োজন নেই। তো তখন আমি ওকে বললাম যে আমি সেদিনও ওকে বলছিলাম যে তুমি কি আসলে ইংল্যান্ডের কোন কোন গুহার ভিতরে থাকো, আমি ওটা দেখতেও তোমার একবার আসবো ইংল্যান্ডে। তো এই কথাগুলো নিয়ে যখন শুরু হলো আমাদের তর্ক বিতর্ক, আনফর্চুনেটলি তখন মানে আমি ওর সাথে যখন কথা বলতে যে জায়গাটায় গিয়েছি সেখানে আমার আব্বু ফোন করেছে যে তুমি এখন আসো দরকার আছে একটু বাসায়। আমাকে ওই কথা থেকে উঠে চলে আসতে হলো, ওই কথাটা আর হলো না।
প্রথম তোমার সন্দেহ তার অ্যাক্টিভিটিজ দেখে এবং তাকে সেই সব বিষয় নিয়ে কথা বলা, যে তোমার মা যে বিদেশে থাকে, কোথায় থাকে, কবে গেছেন, বা তোমার যে লিকুমিয়া এর প্রসঙ্গে কি এসেছিল?
এই প্রসঙ্গটা আসার পরপরই এটাই বললাম যে ওর ভাগ্য সহায় হলো, আমার ভাগ্য আমার সাথে বিট্রে করলো। আমার ফোনটা আসার পর আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে আরেকদিন কথা বলবো, এরকম যেতে হচ্ছে। এবং এই যাওয়াটার পরপরই মনে হয় হলো চার পাঁচ দিন পরে একটা ব্যাপার হলো, খুবই মানে সিলি একটা ব্যাপার, আসলে কোন বড় ঘটনা ঘটার জন্য একটা উসিলা লাগে আমার মনে হয়। ও আমাকে ফোন, আমি ওকে ফোন করেছি ওই দিন। আসলে আমার মেন্টাল স্ট্রেসের কারণ হলো আমাদের মেডিকেল পরীক্ষাগুলো তো ভাইবা বেস, খুবই একটা মেন্টাল স্ট্রেসের বিষয় থাকে তখন। তা আগের দিন সারা রাত আমি পড়েছি, পরের দিন আমার পরীক্ষা। তো পরীক্ষাটা দেওয়ার পরপরে আমি ওকে ফোন করলাম, ফোন করলাম পরে দেখি যে ও, আমি ওকে মোস্ট প্রবলি দেড়টার সময় ফোন করেছি, চারটার সময় আমাকে রিপ্লাই দিল। তা আমি ওকে তখন বললাম কি যে তোমার এত তুমি ব্যস্ত হয়ে গেছো যে তুমি মানে এতক্ষণ পরে তোমার আমাকে রিপ্লাই দিতে হলো। তো ও এটাকে কোনো পাত্তা না দিয়ে হেসে হেসে বলতেছে যে হ্যাঁ আরে তোমরা তো এখন আর কয়েক বছর পর তো আমরা তোমরা ডাক্তার হয়ে যাবা, তোমাদের সিরিয়াল পাওয়া যাবে না, তোমাদের খুঁজে পেতে আমাদের ঝামেলা। আমার খুব মানে ইরিটেশন লাগতেছিল যে এরকম করে বলার কি আছে। তো ও বলতেছে যে এই জন্য আর কি আমরা এখন একটু ভাব নিচ্ছি, তখন তোমরা ভাব নিবা তো আমরা ভাব নিচ্ছি। তা আমার কাছে তখন মনে হলো কি ও তো আগাগোড়াই মেডিকেল সম্পর্কে জানে, ও আমাকে মেডিকেল পার্সন হিসেবে মেনে নিয়েছে, এখন এরকম খোঁচাখুচি তুমি মেডিকেল আমি নন মেডিকেল এরকম প্রশ্ন ওর মধ্যে কেন আসছে? তো যে ব্যাপারটা হলো ওর ফোনটা ধরেই ওর বাড়িতে মনে হয় তখন মিস্ত্রিরা কাজ করতেছিল, মিস্ত্রিদের ইনস্ট্রাকশন দিচ্ছে। আমি আগেই বলে নিছি যে আমি খুব সেন্সিটিভ, আমার কাছে জিনিসটা মনে হলো আমাকে ইগনোর
করতে,
হ্যাঁ ইম্পর্টেন্স দিচ্ছে। তখন আমি ফোনটা রাখার আগে বললাম যে যখন আমার সাথে তোমার কথা বলার ন্যূনতম দুই মিনিট সময় হবে তখন তুমি আমাকে ফোন করবা, তারপর আর না হয়তো তুমি আর আমাকে ফোন করো না। বলে আমি ফোনটা রেখে দিয়েছি। এটা বিকাল চারটার কথা, বিকাল চারটা থেকে শুরু করে মনে হয় হলো গিয়ে রাত বারোটা পর্যন্ত আমাকে চার পাঁচবার কল করেছে। তো বারোটার সময় যখন ও কল করেছে তখন আমি ভাবলাম যে আর দুই ঘন্টা পরে নেই, আমি ওকে দুটার সময় ফোন দিই, কারণ হলো আমি এখন ওর সাথে কথা বলা মানেই হলো গিয়ে আমার মুডটা নষ্ট হয়ে যাবে, আমার কালকে পরীক্ষাটা নষ্ট হয়ে যাবে। তো আমি তখন বারোটা থেকে দুইটা পর্যন্ত হলো ফোনটা অফ রেখেছিলাম, দুইটা বাজে আমি ওকে ফোন করলাম এবং ও ফোনটা ধরেনি ওই রাতে। ওই যে বারোটা থেকে দুইটা ওই দুই ঘন্টা যে আমি ফোনটা অফ রাখলাম ওইটাই হলো গিয়ে ওর প্রথম ইস্যু তৈরি হল। এবং ওই পরের দিন আমি পরীক্ষা দিয়ে আসলাম, দিয়ে এসে আমি পরের দিন ওয়েট করলাম, ও কোনো ফোন ধরে না, সারা দিন ফোন করলাম, ওই দিন সারা রাত ফোন করলাম, তারপরের দুই তিন দিন ফোন করলাম, সে কোনোভাবে ফোন ধরে না। এর মধ্যে একটা ব্যাপার হলো আমার একটা ক্লাসমেটের এক রিলেটিভ থাকতো ইংল্যান্ডে, ও আবার হলো কিছু ওষুধ দিয়েছিল কিব্রিয়াকেট ওই ওর রিলেটিভের কাছে দিয়ে আসার জন্য। এখন ও আমাকে বারবার খালি নক করতেছে যে ও কবে যাবে, আমার তো ওষুধগুলো তো পৌঁছাতে হবে। এখন আর হলো গিয়ে আমি তো আর ওকে বলতে পারতেছি না ভাই আমার তো ওর সাথে এখন যোগাযোগই হচ্ছে না। শেষমেশ আমি ওকে ফোন করে করে যখন পেলাম, আমি ওকে পায়ে ধরতে ডাকি রেখে ওকে আমি এইভাবে SMS করলাম যে প্লিজ তুমি আমাকে অন্তত ওষুধগুলোর নাম লিখে পাঠাও, আমি ওষুধগুলো লিখে দিয়ে দিই। তুমি মানুষের কাছে আমাকে ছোট করো, তুমি আমাকে এইটুক ভাবে হলো গিয়ে তুমি আমার সম্মানবোধটা বাঁচাও, আমি তোমাকে ঠিক আছে তুমি না চাইলে আমি তোমার সাথে আর ফোন করব না। ও আমাকে তারপরেও হলো গিয়ে কোনো রিপ্লাই দিল না। তারপরে আমি খুঁজে খুঁজে ওর সাথে কনসাল্ট করে করে ওর সাথে ওষুধ কিছু কিনে আমার ওই ফ্রেন্ডটাকে দিয়ে দিলাম। যেদিন আমি ফ্রেন্ডটাকে ওষুধ দিলাম, দেখলাম যে একটা পার্সেলে করে ওই ওষুধের ব্যাগটা ফেরত আসছে আমার বাসায়। তো তখন যখন ফেরত আসছে, তখন আমার খুব মনে হলো যে এটা কি কি এমন আমার অপরাধ, দুই ঘন্টা ফোনটা অফ রেখেছিলাম আর ওই তো হলো আমাকে ইগনোর বিহেভ করলো বলে আমি
সেটার ব্যাগটা তুমি দিয়েছো মানে বিয়েকে, যে তুমি পরীক্ষার কারণে হয়তো কনসাল্ট করেছো।
আর আমি আর ও সব সময় আমাকে পরীক্ষার ব্যাপারে সাহস দিয়ে আসছে, বলে আসছে, তাহলে ও হঠাৎ করে এই ধরনের হলো মিসবিহেভ করার তো আমি কোনো মানে মানে বুঝলাম না। এবং সেই যে ফোন অফ হলো, এটা হলো মার্চের 29 তারিখের কথা, 2008 মার্চের 29 তারিখ থেকে শুরু করে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত, 11 তারিখ পর্যন্ত ও আমার সাথে আর কোনো যোগাযোগ করে নাই। এপ্রিলের 12 তারিখে একটা ভয়েস এসএমএস আসলো আমার মোবাইলে। এরকম ছিল আমার মনে থাকবে সারা জীবন। ও আমাকে লিখে দেয় যে যখন আসছিলাম তখনও তোমার সাথে যোগাযোগ হয়নি, যখন চলে যাচ্ছি তখনও কোনো কথা হল না, তুমি ভালো থেকো। আমি আশ্চর্য হয়ে মানে যে একটা মানুষ যে সাথে আমার 5 বছরের সম্পর্ক, সে হঠাৎ করে কোনো কারণ নাই, এক রাতে ফোন ধরলাম না, এই ইস্যুকে ক্যারি করে সে চলে যাচ্ছে, এটা আমার কাছে খুবই আনএক্সপেক্টেড মনে হলো। এর আগের কিছু বলি যে ও যখন ছিল, ও যখন আমার জন্য এত এত জিনিস নিয়ে আসছে, তো আমার আম্মু বলছিল যে ও তোমার জন্য এত কিছু নিয়ে আসছে এটা তো খুব খারাপ দেখায়, তুমি ওর জন্য ওকে কিছু দাও। তো আমি ওর পছন্দ মতো ওকে মানে কাপড় কিনে দিতে চাইলাম, ও তখন হাসতে হাসতে বলছে না তুমি আমাকে কি কাপড় কিনে দিবা, ঠিক আছে তুমি আমাকে দাওয়াত খাইয়ে দাও। তো আমি ওকে একটা খুব ভালো জায়গায় নিয়ে দাওয়াত খাওয়াই দিলাম। তো আমাকে বলল যে তোমার পছন্দ তো আমার অনেক ভালো লাগে, আমি ওকে এর আগে কয়েকবার কাপড় পাঠিয়েছি, বলছে তুমি চলো আমার সাথে, তুমি আমাকে শপিং করে দাও, পছন্দ করে দাও। এবং একসাথে অনেক শপিং করলো, অনেক শার্ট জুতা এগুলো কিনলো এবং চলে গেছে। পরে ওই চলে যাওয়ার পরের কাহিনীগুলো আমি বলি আমার ওই সময়টার। প্রথমত আমি এটাকে মেনে নিতে পারতেছিলাম না যে আমার অন্যায়টা কি, যে এত বড় শাস্তি কেন, যে তুমি 5 বছর একটা সম্পর্ককে জাস্ট এক রাত ফোন ধরলাম, এটা কোনো অবশ্যই কোনো ইস্যু না, আমার নিশ্চয়ই কোনো অন্যায় আছে, তুমি আমার অন্যায়গুলো বলে যাও। মানে তখন আমি কোনোভাবেই নিজেকে সেট করতে পারতেছিলাম না আমার নর্মাল লাইফের সাথে। যেসব জায়গাগুলো আমি ওর সাথে খেতে গেছি, ঘুরতে গেছি, ওই জায়গাগুলা আমার কাছে মানে আনটলারেবল হয়ে গেল। এই যে জায়গাটা আমি বললাম যে ওই জায়গাটা নাই বলে ভালো হয়েছে, ওই জায়গাটা আমি অনেকবার যে বসে থেকে ফিল করে আসছি যে ও আমার পাশে বসে আছে। আমি যে দোকান থেকে ওর জন্য শার্ট কিনছিলাম, আমি ওই দোকানে গেছি, পরে সেই সেলসম্যান আমাকে জিজ্ঞেস করতেছে আপা ভাইয়ার জন্য শার্ট নিতে আসছেন, আমার মনে হচ্ছিল আমি চিৎকার করে কাঁদি যে মানে মনে হচ্ছিল আমার লাইফ আমার সাথে বিদ্রুপ করা শুরু করেছে এরকম। মানে আমার কাছে মনে হচ্ছিল কি যে ঢাকা সিটিটাই আমার জন্য অসহনীয় হয়ে গেছে, যে আমি আর সহ্য করতে পারতেছিলাম না যে মানে এই এই জায়গায় ওর সাথে গিয়েছি, এই জায়গায় ওর সাথে খেলাম, এই এইখানে এই শপিং এ গেছি, আমি একদম আমার কাছে মানে খুবই আনটলারেবল একটা অবস্থা হয়ে গেল তখন। তো ওই সময়টাতে আমি ওর মাকে ফোন দিলাম একদিন। ওর মাকে ফোন নিতে গিয়ে যে ব্যাপারটা হলো, প্রথম ওখান থেকে শুরু হলো যে ও যে আসলে আমার সাথে মিথ্যা কথা বলেছে। ও সবসময় বলতো যে আন্টির আগের সিমটা আর নাই, আন্টি অন্য নতুন সিম ইউজ করে। তো কিন্তু আমি কি মনে করে ওই নাম্বারটায় ফোন দিলাম এবং ওর মা ফোনটা ধরল। ফোনটা ধরার পরে তো আমাকে বলতেছে যে হ্যাঁ জুই তুমি কেমন আছো, আমি তো তোমাকে এরকম অনেকদিন ধরে খুঁজতেছি, বাবুকে অনেকবার বলছি তোমার কথা, তোমার ফোন নাম্বার তো দেয় না। তো যখন চলে যাচ্ছিল এয়ারপোর্টে আমাকে বলল যে তোমার জন্য মা তোমার জন্য একটা একটা কাঁথা ও দিছে, ওটা কাভার্ডে আছে, তুমি এটা নিয়ে নিও। তখন আমি বুঝলাম যে ওর সাথে তোমার যোগাযোগ আছে। তো তোমার সাথে কি বাবুর কোনো ঝগড়া হয়েছে? বাবু যে চলে গেছে তুমি জানো? আমি প্রথমে মায়ের কাছে কিছু বলতে চাইলাম না। তারপরে আমি বললাম যে আন্টি, ও তো এরকম কিছু না বলেই চলে গেল, আমি তো এর কোনো মানে বুঝলাম না। তখন ও আন্টি বলতেছে যে আসলে ও তো এরকম দেড় মাসে ছুটিতে আসছিল, ওর তো ক্লাস শুরু হয়ে গিয়েছে, এই জন্য মনে হয় ও তাড়াহুড়ায় চলে গেল। ক্লাস শুরু হয়ে গেছে? কিসের ক্লাস? প্রথম আমার প্রশ্ন, ওর কিসের ক্লাস? ওকে আন্টি পিএইচডি শুরু করবে বলছিল সেটা? বলতেছে না, ও তো এমএসসি করে নাই, ও এমএস করবে এখন। প্রথম প্রশ্ন যে ও,
কিন্তু সেটা তো চার বছর আগে খবর তুমি জানো।
তাহলে এটা ও আমাকে অলরেডি বলছে যে অলরেডি এলজি তে ও কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে আসছে, এলজি
কাজ করছে,
ইংল্যান্ডের যে এলজি
এলজিতে।
তখন আমি বুঝতে দিলাম না ওর মাকে যে এরকম। তারপর আমার কাছে যেসব জিনিসগুলো সন্দেহ হলো, আমি আস্তে আস্তে ওর মাকেই প্রশ্ন করা শুরু করলাম। আমি আন্টিকে বললাম, আন্টি ও যে আপনাদের তো ঢাকায় চলে আসার কথা তাই না? আপনাদের তো বসুন্ধরা নাকি আপনাদের অ্যাপার্টমেন্ট হচ্ছে? না, আমাদের নেয়ার কথা ছিল, আমরা আসলে নেইনি। আচ্ছা, তারপরে কথা প্রসঙ্গে আসলো যে ও কুষ্টিয়াতে তখন ড্রাইভারের কাছ থেকে গাড়ি চালানো শিখতেছে, ড্রাইভার রেখে ওর মা গাড়ি চালানো শিখছে।
কিন্তু কথার ফাঁকে তো তুমি বললে যে গাড়ি চালায় রীতিমতো,
ও রীতিমতো গাড়ি চালায়। এবং আমাকে বলতো উমুক আজকে বাংলাদেশে যাচ্ছে, আমি উমুক ভাইকে এয়ারপোর্টে দিতে যাচ্ছি, এরকম আমাকে প্রায় বলতো। আন্টি আমাকে বলল যে ও আসলে মাত্র গাড়ি চালানো শিখতেছে, এখানেও একটা মিথ্যা কথা। তারপর এরকম দেখলাম যে আস্তে 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 করে অনেক মিথ্যা কথা। তারপর আমি আন্টিকে বললাম, আন্টি আপনি কি মানে ওর যে অসুস্থ এরকম কিছু মনে হয়েছে? বলছে না, এরকম কিছু তো মনে হয়নি। তো আন্টি আমাকে বলতেছে নিজে থেকে যে আমরা তো দুই তিন দিন পরে ঢাকায় আসবো, তোমার আঙ্কেলকে ল্যাবেটে একটু ডাক্তার দেখাতে হবে, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই মা, আমার খুব ইচ্ছা তোমার সাথে একটু দেখা করা। তো আমি আন্টির কথা মতো আমি আন্টির সাথে দেখা করতে গেলাম। প্রথম দিন দেখা করতে গেলাম, ওর আব্বু ভর্তি ছিল তখন, ওইখানে অ্যাডমিটেড ছিল, আমি ওখানে দেখা করতে গেলাম। আঙ্কেলেরও জানি না কি কারণ আমাকে অনেক পছন্দ হলো, আন্টির সাথে আন্টিরও খুব পছন্দ হলো। প্রথম দিন অল্প কিছু সময় কথা হলো, 15-20 মিনিট। আন্টি শুধু এক কথাই বলতেছে যে আমার খুব ইচ্ছা ছিল আমার ছেলের মেয়ে ডাক্তার হবে, আমার কোনো ছেলে মেয়ে ডাক্তার হয়নি, আমার খুব ভালো লাগতেছে তোমার সাথে কথা বলে, এরকম এরকম কথা বলল। পরের দিন সকালবেলা আন্টি ফোন দিয়ে বলতেছে যে তোমার আঙ্কেলকে তো তোমার কথা বলছে, তুমি একটু আরেকবার আসো। আমি ল্যাবরেটরিতে গেলাম, 3 ঘন্টা আন্টির সাথে আমার কথা হলো এবং আন্টিকে আমি বললাম যে আন্টি এই এই ব্যাপার হয়েছে, এবং হলো ও আমাকে বলছে যে লিউকোমিক পেশেন্ট। আসলে কি আপনার এরকম কিছু মনে হচ্ছে না? ও কি কখনো কেমোথেরাপি নিছে বা এই বাংলাদেশে এসে ডাক্তারের কাছে গেল এরকম কিছু? বলছে না। ওর মা খুবই স্বাভাবিকভাবে হেসে উড়ায় দিয়ে বলতেছে কি শুনো, আসলে ছেলেরা না মেয়েদেরকে যখন ভালোবাসে তখন মেয়েদেরকে রাজি করে, তাহলে এরকম একটু একটু মিথ্যা কথা বলেই, এটা কি তুমি মাথায়
নিও? সহজাত একটা প্রতিক্রিয়া।
তখন আমার কাছে খুব অদ্ভুত লাগলো, কেমন মা এরকম একটা মিথ্যা কথা বললো, এত বড় একটা কথা একটা ছেলে এটাভাবে মানে এভাবে করে দিল। তো আন্টি তখন আমাকে একটা কথা জিজ্ঞেস করলো যে তুমি যদি কিছু মনে না করো আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? আমি বলছি যে হ্যাঁ আন্টি, কিছু মনে করবো না বলেন। বলছে বাবু একটা ডায়মন্ডের সেট নিয়ে আসছিল, ওই সেটটা কি তোমাকে দিছে নাকি অন্য কাউকে? তখন আমি বললাম হ্যাঁ আন্টি, ও এটা আমাকেই দিছে। তো তখন আমি বললাম যে বলছে ও আচ্ছা, তাহলে আমি নিশ্চিন্ত হলাম, তার মানে আসলে বাবু তোমাকেই পছন্দ করে, এই জন্যই ওরকম একটা জিনিস তোমাকেই দিছে। তখন আমি বললাম যে আন্টি আমি তো আসলে ওর কাছে কোনো ডায়মন্ডের সেট চাইনি, আমি ওকে বলছিলাম যে এবার তুমি আসো, এসে আমাকে আর্থ করায় যাও অথবা এঙ্গেজমেন্ট করায় যাও, এরকম কিছু একটা। তো ও ও একটু এই ফাঁকে বলি, ও যখন আগে আমাকে ওই ইন্টারনেটে বসে বসে ওই নেল পলিশ চুজ করাতো, তখন ও আমার হাতের আংটির মাপ নিয়েছে যে তোমার কাছে তোমার আংটির মাপ দাও। তো অবভিয়াসলি আমি বুঝতে যে নিশ্চয়ই ও এই ধরনের কোনো মাথায় প্ল্যান আছে যে ওর ফ্যামিলিকে বলে, আমার ফ্যামিলিকে বলে। আর আমি তো মাথায় রেখেই দিছি যে আমি আমার আব্বুকে বলবো এইভাবে যে আমি একেই বিয়ে করবো এবং এর সাথে আমি এইভাবেই থাকবো, যদি 6 মাস বাঁচতে হয় তাহলে 6 মাসেও বাঁচবো, আমি 6 মাসে ওর সাথে থাকবো। ও এত কিছু নিয়ে আসছে কিন্তু ও একটা রিং নিয়ে আসে নাই, ওটাও আমার একটা সন্দেহ কারণ। আমি ওকে জিজ্ঞেস করছি, ও আমাকে বলছে আসলে ইংল্যান্ডে ওরকম ভালো রিং টিং পাওয়া যায় না, তো বাংলাদেশ থেকে হলো গে ই করব। তো যাওয়ার কিছুদিন আগ দিয়ে একদিন আমাকে বলতেছে, দেখো আমি তো সামনের বছর ডিসেম্বরে আসব, আমি তোমার সাথে তখন আমরা এঙ্গেজমেন্টটা করব। আমি ওকে কোনো চাপাচাপি করলাম না, ঠিক আছে ও যখন চাচ্ছে যাচ্ছে। যখন আন্টি আমাকে এই কথাটা বলল যে আমাকে দিয়েছে কিনা, তখন বুঝলাম যে আসলে ইচ্ছা করেই তাহলে আন্টিটা নিয়ে আসে নাই। আন্টি আমাকে বলতেছে যে আমি একটু তোমার আম্মুর সাথে কথা বলতে চাই। আমি আম্মুর সাথে কথা বলতে আম্মুকে বললাম, আম্মু বলতেছে না না আমি তোমার আব্বুর সাথে কথা না বলে আগে কিভাবে এগুলো এরকম বলি। আচ্ছা আম্মু তুমি এটা মনে করতেছো কেন যে তুমি আমার বিয়ে ঠিক করতে যাচ্ছ? তুমি এটা ভাবো যে তুমি ওর আব্বু অসুস্থ পেশেন্ট দেখতে যাচ্ছ। পেশেন্ট দেখতে আমরা গেলাম আঙ্কেল ল্যাবেডের পাঁচতলায় ভর্তি, ওর মা আমার আম্মুকে নিয়ে তিনতলায় বসায় রাখলো এবং তিনতলাতেই কথা বলল। তিনতলাতে ওই কি কথা, আপনার মেয়ের রিজিক আমার ঘরে, আপনার মেয়েটাকে আমাকে দিয়ে দেন, আপনার মেয়ে আমার আমার কাছে অনেক অনেক শান্তিতে থাকবে, আমি ওকে মেয়ের মতো করে মানুষ করব। তো তারপর আম্মু বলতেছে কি আসলে ওর পড়াশোনা শেষ হোক, মাত্র ফিফথ ইয়ারে ফাইনাল দিক, এরকম এরকম বলল। আমি তো আপনাকে এখন কথা দিতে পারছি না, এখন আমি ওর বাবার সাথে আগে কথা বলে নাই। তো এর মধ্যে হল আম্মু বলতেছে ভাইকে কি দেখতে যাবো না উপরে? আন্টি বলতেছে কি না আসলে ওর বোন আসছে, তো ওর বোন রাগ করবে, বলবে যে হল ও তোমরা হসপিটালে এসো, বিয়ে ঠিক করা করে শুরু করেছো, এই জন্য থাক। আমি আম্মুকে বললাম আম্মু ঠিক আছে চলে আসো, এবং চলে আসলাম। পরে তারপর আস্তে আস্তে আমার মাথায় এই হলো যে আমরা ভদ্রতা বসতেও তো আমার একজনকে পেশেন্ট দেখতে গেছে, তাকে পেশেন্টের কাছে নিয়ে যাওয়া উচিত, এখানেও তো আমার নিশ্চয় ওদের মধ্যে কিছু একটা প্রবলেম আছে। আর নাহলে তুমি আমার আম্মাকে ডেকে নিয়ে আসলে, তুমি রুম পর্যন্ত নিতে চাচ্ছ না তোমার বড় মেয়ের জন্য, অথচ তোমার বড় মেয়ে আমাকে নিজে একসময় ফোন করছে তার ভাই আমার খোঁজ পাচ্ছে না বলে। আমি তখন হোস্টেলে থাকতাম, মেয়েদের হোস্টেলে ফোন করা যাবে না, ওর বোনকে দিয়ে আমেরিকা থেকে ফোন করেছে, তাহলে সেই বোন তো মানে ইনফর্ম না, এরকম না, সেই বোন আমার কথা জানে, তাহলে তার কাছে লুকানো ছাপানোর কি ব্যাপার হলো? কান্টি বলতেছে আমি কিবিয়ার সাথে কথা বলবো কথা বলবো। তখন আস্তে আস্তে দিন দিন ব্যাপারটা এরকম হয়ে গেল যে ওরা সেটেল ম্যারেজ ঠিক করেছে আমার সাথে, এখন ছেলেকে বিদেশ থেকে রাজি করেছে, তোমার জন্য ভাই একটা মেয়ে ঠিক করেছে, তুমি এখন বিয়ে করো। তো তখন আন্টির সাথে আমার প্রায় প্রায় দিনই কথা হতো এবং আন্টি আমাকে খুব মানে এটা খুব বুঝাতো আসলে এগুলো সব ঠিক হয়ে যাবে, তোমার আঙ্কেল বিয়ের আগে খুব মাথা গরম ছিল, ও এরকম মাথা গরম, এগুলো ওর মানে এগুলো কোনো আর কোনো ব্যাপারই না, এগুলো আসলে আসলে ঠিক হয়ে যাবে, এরকম এরকম। ছেলে যে আমাকে এতগুলো মিথ্যে কথা বলল, মায়ের কোন রকম এইড নিয়ে কিছুই না, ওর মা সেই একই কথা বলে গেল, ও তোমাকে আসলে কনভিন্স করার জন্য এরকম মিথ্যা কথা বলছে।
জুয়ের জীবনটা কোন দিকে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা জানব। আমরা এর মধ্যে অনেকগুলো অনেক জুয়ের জীবনের অনেকগুলো কথা শুনেছি যেখানে হয়তো কিছু কিছু কনফিউশন আছে। যেমন প্রথম থেকেই শুনেছিলাম যে আমরা এবং আমি সহ সবাই আমরা হয়তো ওই 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 অনুভূতিতে চলে গেছিলাম যে জুই যার সাথে তার জীবনের বাকি দিনগুলোর কথা চিন্তা করছে, সে হয়তো মাত্র কয়েক মাসের অতিথি কিবিয়ার কথা যেখানে বলা হচ্ছিল যে সে লিউকেমিয়ার প্যাশেন্ট। পরবর্তীতে জানা গেল যে না, সেই ইনফরমেশনটা সত্য না, এবং সে যে কাজটা করেছে সেটা হয়তো কি উদ্দেশ্য নিয়ে করেছে, এর পেছনে কি বা কারণ ছিল সেটা হয়তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে জানতে পারব, কিন্তু কথাটা সত্যি না। এত বড় মিথ্যাচারিত কাজ তার দ্বারা কেন হল সেই ব্যাপারগুলো জানার বিষয় আছে এখানে। যেখানে কিবিরিয়ার নিজের থেকে ইন্টেনশন থাকা উচিত জুয়ের সাথে সম্পর্কটা সঠিকভাবে হোক, সেখানে ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে। এখন বরং কিবিরিয়ার বাবা মা চাচ্ছে যে কিভাবে দুইজনের দুই জুই এবং কিবিরিয়ার সম্পর্কটাকে ঠিক করা যায়। এরকম অনেকগুলো বিষয় উঠে এসেছে এর মধ্যে। বন্ধুরা তোমরা সাথে থেকো, খুব অল্প সময় বিরতিতে তোমাদের কাছে ফিরে এসেছি, ফিরে আসছি আমরা, এবং যাকে নিয়ে বসেছি আজকে, যার কথা শুনছি আমরা, তার জীবনটা পথ পরিক্রমা কোন দিকে নির্দেশিত হচ্ছে আমরা একটু জেনে নেব বিরতি থেকে ফিরে এসে।
This track was downloaded from fusionbd.com.
হ্যাঁ বন্ধু, আমরা বিরতিতে যাচ্ছি, তবে বিরতির আগে মেঘলা একটু বলে দিক যে এখনো যে বন্ধুরা আমাদের কাছে তোমাদের এসএমএসটা পাঠাতে চাচ্ছ, মনের কথাগুলো পাঠিয়ে দিতে চাচ্ছ, কিভাবে পাঠানো যায় সেই প্রক্রিয়াটাই এখন মেঘলা খুব সুন্দরভাবে বলে দেবে।
এক্স্যাক্টলি বন্ধু, মোবাইলের মেসেজ অপশনে যান, গিয়ে টাইপ করুন আর এ দিন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা দিন স্পেস দিয়ে মনে যেসব কথা লিখতে চান লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর ফিরছি বন্ধু
একটু পরে, তবে চমৎকার একটি গান শুনি এখন, ফির মোহাব্বত মার্ডার টু ফিল্ম থেকে গানটি শুনবো। আর বন্ধু খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসছি।
রাইট,
স্বাগত জানাই বন্ধু, আপনাকে শুনছেন আপনি রেডিও আমার 88.4 FM, আর সঙ্গে আছি মেঘলা টুটুল, ভালোবাসার দুই বন্ধু। স্টুডিওর ঘড়িতে সময় কিন্তু একটা পাঁচ মিনিট বন্ধু, আপনি শুনছেন রেডিও আমার 88.4 FM, আপনার ভালোবাসার একদম স্পর্শের যে প্রতিধ্বনিত হয় মন থেকে সেটাই, অর্থাৎ বাংলাদেশের প্রতিধ্বনি বলে কথা, যেটা আপনার হৃদয়ে একদম হৃদয়ের গভীরে আঘাত করে, এটা আমি নিশ্চিত।
মানে
ভালোবাসা কাকে বলে আমরা বুঝিয়ে দিই। হাসছো কেন?
হাসছি, তোমার বলার স্টাইলটা খুব সুন্দর ছিল, কথাগুলো সুন্দর ছিল, এই জন্য হাসলাম। আর বন্ধু, এসএমএস করনি আমাদেরকে, অবশ্যই এসএমএস করবে এবং করতেই থাকো। নিয়মটা আরো আরো একবার জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, দেন স্পেস দিয়ে মনে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর আমাদের অনুষ্ঠান যারা দূর দূরান্ত থেকে শুনতে চান, ইচ্ছে করলেই শুনতে পারবেন 24 আওয়ার্স। আর এই জন্য আপনাকে একটু ব্রাউজ করতে হবে, আমাদের একটি ওয়েব অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটি হচ্ছে www.radioamar.com, আর আমার লিখতে দুটি এ লাগবে।
আর এই মুহূর্তে দেশের বাইরে থেকে যারা শুনছেন তাদের জন্য বলছি, আপনাদের মনের কথাগুলো এক্ষুনি পাঠিয়ে দিতে পারেন, সেটা অবশ্যই ফেসবুকে, আমাদের একটা আইডি খোলা আছে লাভ গুরুস আমার ভালোবাসা নামে, সেখানকার ওয়ালে আপনার মনের কথাগুলো এক্ষুনি লিখে ফেলুন, ঝটপট এবং চলে আসবে আমাদের কাছে। এই মুহূর্তে অনেক অনেক বন্ধুরাই আমাদের সাথে আছে, আছে সোহান মহাখালী থেকে, লিজা আছে মিরপুর থেকে, কাজল ধানমন্ডি থেকে আছে, আর হেমন্ত উত্তরা থেকে আছে। দেখি এবার দক্ষিণ দিকে যাই।
হৃদয় আছে খিলগাঁও থেকে, বৈশাখী আছে গাজীপুর থেকে, হৃদয় আছে শান্তিবাগ থেকে, ক্যাপ্টেন পারভেজ ওকে।
আচ্ছা হৃদয় কি বলেছে একটু দেখি তো, হৃদয় নামটা শুনেই কেমন যেন হৃদয়ের গহীনে একটা খোঁচা লাগলো,
নাড়া দিল না?
হ্যাঁ নাড়া দিল। শান্তিবাগ থেকে বলেছে, আমি আমার জান তাই এবাকে আমি অনেক অনেক ভালোবাসি, ভাই ভালোবাসলে অনেকই বাসতে হবে, কম বাসলে হবে না,
ভালোবাসলে হবে না,
একদম ভালোবাসতে বাসতে ফতুর হয়ে যেতে হবে।
এটা টুটুলের প্রিয় ডায়লগ, সে তো ভালোবাসতে বাসতে প্রায় ফতুর হয়, তাই সবাইকে ফতুর হওয়ার জন্য মানে পরামর্শ দেয়।
মেঘলা তুমি জানলে কি করে?
আমি জানবো না।
আচ্ছা বাদ দাও। কনক গুলশান থেকে বলেছে, ইংল্যান্ডে ছেলে মেয়ে থাকে তারা সবাই মনে হয়, আচ্ছা আসলে আমার কাছে তা মনে হয় না, এটা ক্ষেত্র বিশেষে বা জায়গা বিশেষে হয়তো মানুষ এক একজন এক এক রকম হয়, আপনার প্রেক্ষাপট হয়তো এরকমটাই। তনু আছে মোহাম্মদপুর থেকে, হাকিম আছে সাতারকুল থেকে, আর আরো অনেক বন্ধু আছে, সাগর আছে কেরানীগঞ্জ থেকে। তবে আমরা এখন কোথাও যাচ্ছি না বন্ধুরা, কারণ আমরা কিন্তু গল্পের মাঝামাঝি জায়গায় আছি। সো
সরাসরি চলে যাচ্ছি গুরুর কাছে এবং গুরুর মাধ্যমে আমাদের আজকের বিশেষ অতিথির কাছে।
বন্ধুরা আমরা ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে এসেছি তোমাদের কাছে, যার মধ্যে এর মধ্যে আমরা জেনে নিয়েছি যে জুয়ের জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো, একটি পর্ব ছিল যে পর্বে আমরা জুই যেভাবে বলছিল তার সাথে আমরাও সেইভাবে নস্টালজিয়ে ভুগছিলাম, যে ওয়ালসে নদীর সমুদ্রের পাশে পা ভিজানো, কল্পনায় তাদের ঘুরে আসা, তারপর বাস্তবে সেই মানুষটি ফিরে আসা, তাকে কাছ থেকে দেখা, প্রথম স্পর্শ, অনেক বেশি ভালো লাগা, অনেক কিছু জেনেছি জুয়ের কাছ থেকে। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে যেন ঘটনা প্রবাহটা অন্যদিকে মোড় নিচ্ছে। এখন আমরা জানতে পেরেছি জুয়ের মুখ থেকে যতটুকু শুনলাম সেটি হচ্ছে লিউকিমিয়ার পেশেন্ট হিসেবে যেভাবে বলেছিল কিবরিয়া, এটার মধ্যে আসলে সে অর্থে সত্যতা নাই, এবং সেই ব্যাপারটা শোনার পর কিবরিয়ার মায়ের পক্ষ থেকে সে ধরনের রিয়াক্ট হয়নি। এখন পরবর্তীতে কিবরিয়ার ফ্যামিলি থেকে চেষ্টা করা হচ্ছে যাতে করে, যেহেতু আমাদের আজকের অতিথি বন্ধু ডাক্তার এবং তারা চায় যে এরকম একজন ডাক্তার পুত্রবধূ তাদের ঘরে আসুক, তাই তারা চাচ্ছে বিয়েটাকে সেটেল করতে, কিন্তু কিবরিয়ার পক্ষ থেকে সে অর্থে সাপোর্ট পাচ্ছে না। এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম, সে অবস্থায় বিরতি নেওয়া, বিরতি থেকে ফিরে আসা, চলে যাচ্ছি আমি আজকের অতিথি বন্ধুর কাছে পরবর্তী ঘটনাগুলো জানতে।
তারপর তো আন্টির সাথে এরকম কথা হলো, কথা হওয়ার পরে মানে আন্টি কথা বলে তার মনে হয় দুই তিন দিন পরে ও আমাকে এরকম ফোন করলো, ফোন করে খুবই স্বাভাবিক কুল বিহেভে ও আমাকে বলতেছিল যে হ্যাঁ কেমন দেখলো আমার ফ্যামিলিকে। আমার কাছে এই জিনিসটা খুব অদ্ভুত লাগলো, একটা মানুষ এতগুলো ঘটনা ঘটলো, সে আমাকে না বলে চলে গেল, তারপরে এই যে এতগুলা ব্যাপার, এগুলো সে কোনো কিছু প্রশ্ন না করে তার প্রশ্ন আমার ফ্যামিলিকে কেমন দেখলাম, মিট করলো আমার ফ্যামিলির সবার সাথে কেমন দেখলো। আমার মাথায় খুব রাগ উঠে যায়, আমাকে বললাম কি যে এটা কি তোমার প্রশ্ন, এটা যদি তোমার প্রশ্ন হয়ে থাকে তোমার সাথে কথা বলতে রাজি না। তো এই বলে আমি ফোন রেখে দিলাম, ফোন রেখে দিলাম। পরে তো আন্টিকে আমি বললাম যে, তারপরে আমি আন্টিকে ফোন দিলাম যে আন্টি এরকম ওর অ্যাটিচিউড এরকম, তাহলে আপনি কার সাথে আমাকে আবার হলো গিয়ে একসাথে মিলাতে চাচ্ছেন, যেখানে ও আমাকে এতদিন পরে খোঁজ নিবে আমি কেমন আছি, কি ছিলাম, কেমন ছিলাম, সেখানে ও আমাকে বলছে আমার ফ্যামিলির সাথে মিট করে তোমার কেমন লাগলো। তো এই যখন হলো গিয়ে ওর বলা,
তো আন্টি মনে হয় তার দুই তিন দিন পরে এরকম আমাকে ফোন করে, আবার সে একই বোঝানো, ও আসলে এরকম এমনি এই কিছুদিন পরে এগুলো ভালো হয়ে যাবে। তো আমি যখন আন্টিকে বললাম, আন্টি ওর সাথে আসলে আপনার আপনি ওকে জিজ্ঞেস করছেন ও আসলে কি বলে, কি বলতে চায়, তো তখন আমাকে আন্টি যে কথাটা বলল, এই কথাটা বলার পর আমার কাছে মনে হলো যে আসলে এই সম্পর্কটা জোর জবরদস্তি করে টেনে নেওয়ার কোনো মানে হয় না। আন্টি আমাকে বলল, ও নাকি আন্টিকে বলছে যে মা ওরা আসলে অনেক বড় লোক, ওদের সাথে আসলে আমরা পাল্টাপাল্টি করে মিলতে পারবো না, এই মেয়ের সাথে আসলে সংসার হবে না, ওদের আসলে অনেক ডিমান্ড বেশি। তো তখন আন্টি নাকি ওকে বলছে যে তুমি কি পাঁচ বছরে বুঝতে পারোনি ওরা কেমন, এতদিন তোমার মনে হয়নি ওরা বড় লোক নাকি। তো আমার কাছে না এই এই ওয়ার্ডটাই খুব খচখচা লাগছিল যে আমরা বড় লোক, মানে ওর মতো একটা ওয়েল এডুকেটেড ছেলে এরকম একটা মানে ওয়ার্ড ইউজ করে এরকম ভাবে বলবে। তখন আমি আন্টিকে বললাম কি যে আমার ডিমান্ড বেশি, এটা ওর কাছে মনে হলো, এটা ওর কাছে কেন মনে হলো, ও আমার কাছে এত শপিং করে নিয়ে আসছে, নিয়ে এসে ও আমার মন পেল না, আমি অনেক উচ্ছ্বাস প্রকাশ করলাম না অন্য আর দশজনের মেয়ের মতো, এই জন্য কি ওর মনে হচ্ছে যে আমার আরো ডিমান্ড বাকি ছিল, ওগুলো ফিল আপ করলে পরে তারপরে আমাকে আমি উচ্ছ্বাস প্রকাশ করব। তাহলে আমি ওর কাছে কি চাইলাম এমন যে আমার আমাকে মনে হচ্ছে যে ওর ডিমান্ড অনেক। ওর যখন এই বলল তখন আমার কাছে মনে হলো আসলে আর এই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, কারণ ও চাচ্ছে না আর সম্পর্কটা ক্যারি করতে, কারণ অনেক মিথ্যা কথা ধরা পড়ে গিয়েছে, এই মিথ্যা কথাগুলোকে ও আর মানে কন্টিনিউ করে নিয়ে যেতে পারছে না, এই জন্য হলো এখন বিভিন্ন ধরনের হলো এটা এখন ইস্যু তৈরি করে করে হলো এটাকে মানে এখন এটাকে মানে এই পুরো রিলেশনটাকে ডিস্ট্রয় করতে চাচ্ছে। তারপরে আমি একদম টোটালি ওকে একটা মেইল করলাম এই সবগুলো কথা লিখে, যে তোমার এইগুলো মানে এত কিছু করে তারপরে ছেড়ে যাওয়ার এটার কোনো মানেও ছিল না, তবে তোমার উচিত ছিল বলে যাওয়া যে আমি তোমাকে এই কারণে এত বড় শাস্তি দিয়ে গেলাম। এবং এরপরে আমি আর ওর সাথে যোগাযোগ করিনি, আমি যেটা করেছিলাম ও আমাকে যে গোলাপ ফুল দুটো দিয়েছিল সেই ফুল দুটো আর ওর সেই ডায়মন্ডের সেটটা, এটা আমি ওর মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, ওর কাছে না, কারণ ওর মায়ের একটা হেডেক ছিল যে ওই জিনিসটা ও কাকে দিয়েছে। তো আমি এই সম্পর্কটাই যেখানে টিকবে না ওই জিনিসটা রাখার আর কোনো আমি আর আর আমার খুব ইগোতেও লাগছিল ওই জিনিসটা, আমি ওটা পাঠিয়ে দিলাম ওর মায়ের কাছে এবং ওকে জানিয়ে দিলাম যে এটা আমি তোমার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। এরপর হলো সম্পর্কটা ওখানেই থেমে গেল, আমি তখন আমার ফাইনাল পরীক্ষা দিলাম এবং আমার ওই সময়টা এতটাই খারাপ সময় গিয়েছে যে মানে আমি আমার কাছে তখন প্রতিনিয়ত মনে হতো কি আমি একটা ইংল্যান্ডে ফোন করলেই মনে হয় সব ঠিক হয়ে যাবে, তখন আমার আরেকটা মন বলতো যে না আমি তো কোনো অন্যায় করি নাই, আমি আমি কেন আর ওকে ফোন করব, ফোন সে করবে, সে আমাকে ফোন করে আমার যদি কোনো দোষ থাকে কেন কি কারণে আমি এত বড় শাস্তি পেলাম এটা আমাকে বলে যাবে, আমি তো এখানে ফোন করার কিছু নাই। এবং আমি এইভাবে হলো ফোন মানে আমি আমার সেবার আমি পরীক্ষা দিতে পারিনি, ছয় মাস আমার নষ্ট হলো এবং ওই সময় আমার মানে মানসিকতার অবস্থা খুবই খারাপ ছিল।
তোমাদের তো কথা বলা বন্ধ হলো যে সে যখন এই কথাগুলো বলেছে এবং তুমি ফাইনালি তাকে মেইল করলে,
হ্যাঁ
তাই তো? এবং না না না, তুমি তুমি ফোন করেছিলে এবং সে বলল যে আমার পরিবারের লোকজনকে কেমন লাগলো, যেখানে তুমি এক্সপেক্ট করছিলে যে সে তোমাকে বলবে যে তুমি কেমন আছো, এতদিন তোমার সাথে যোগাযোগ হয়নি, সেভাবে তোমাকে বলে যেতে পারলাম না তুমি ভালো আছো, তো তারপরে হয়তো এই কথাগুলো আসতে পারত।
ওর এরকম কোন কথাই ছিল না, ও এরকম কিছুই বলল না,
কিন্তু সরাসরি চলে আসলো যে আমার পরিবারের লোকজনকে তো দেখলে, লাইব্রেরিতে বাবা ভর্তি ছিল সেই সময় কেমন দেখলে তুমি, এইটাই ছিল তোমার কষ্টের কারণ। এবং তখন তুমি বললে যে তোমার যদি কথার ধরন এরকমই হয় তাহলে আমার কথাটা সামনের দিকে এগিয়ে নিতে চাচ্ছি না। তারপরে কি আর কথা হয়েছে তার সাথে?
হ্যাঁ, তারপরে এরপরে আর ওর সাথে আর কখনোই আমার কথা হয়নি।
ফাইনালি তুমি ইমেলের মাধ্যমে
হলো গে ওকে জানালাম এবং ইমেইলের রিপ্লাইও সেটাই ছিল যে
ইমেইলে তোমার কোশ্চেন একটাই ছিল, কোশ্চেনটা হচ্ছে যে আমার অন্যায়টা কি, নিজেকে কেন এইভাবে গুটিয়ে নিলে,
অল্প একটা কারণে একটা মানুষ একটা এত দিনের সম্পর্কটা ছেড়ে চলে যাবে এটার কারণ কি। আর আমি ও মেইলে ও যে আমার সাথে যে কয়েকটা মিথ্যা কথা বলেছিল প্রত্যেকটা মিথ্যা কথাই আমি ওখানে উল্লেখ করে দিয়ে আমি ওকে বলেছিলাম তুমি এগুলোর
উত্তর দাও।
এগুলো বলেছিল এবং এগুলো আমি পরক্ষণে জেনেছি যে এই কথাগুলো আসলে
মিথ্যা, তোমার মাই এগুলো আমাকে বলেছে এবং এগুলো মিথ্যা। তো এইভাবে গেল, আমি ফাইনাল পরীক্ষা দিয়ে ফেললাম। দিয়ে তখন মাঝখানে তিন চার মাস গ্যাপ ছিল, এই সময়টায় আমার গল্প যদি এখানেই থেমে যেত তাহলে এটা নর্মাল আর পাঁচ দশটা মেয়ের মতো একটা একটা ব্রেকআপ কাহিনী হিসেবে হলো গিয়ে চলে যেত। কিন্তু আমার আমার মানে জীবনের এলোমেলো ভাবগুলো শুরু এখান থেকে। ও যখন মানে এইটুক পর্যন্ত হলো গিয়ে বলা যায় যে ও নিজের ইচ্ছায় চলে গিয়েছে, কিন্তু এখন থেকে যে ঘটনাগুলো শুরু করল ওর ঘটনাগুলো দেখে যে কেউ মনে করবে যে আমি এই আমি জুই ওর কাছ থেকে আমার রিলেশনটাকে আলাদা করে ওকে ওকে বাদ দিয়ে দিয়েছে আমার জীবন থেকে, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। প্রথমে কি শুরু করলো, প্রথমে একটা আননোন নাম্বার থেকে আমাকে ফোন আসা শুরু করলো, এটা ও চলে যাওয়ার প্রায় সাত আট মাস পরে। আননোন নাম্বার থেকে যখন ফোন করা শুরু করলো, ওই পাশ থেকে কেউ কখনো কথা বলে না, ওই একই নাম্বার থেকে দিনের পর দিন ফোন আসলো, কিন্তু কেউ আমি বুঝতে পারলাম না যে ওই পাশের মানুষটা মেয়ে না ছেলে। তো এরকম কিছুদিন চলার পরে তারপরে আস্তে আস্তে একটা মেয়ে ফোন করা শুরু করলো, একটা মেয়ে যখন ফোন করা শুরু করলো সেই মেয়েটা কথা বলল, মানে কথা বললো পরে আমি বুঝলাম যে ওটা মেয়ে। তো মেয়েটা আমাকে মানে আমার পার্টিকুলার্স, আমি কে, আমার আব্বুর নাম কি, আম্মু নাম কি, আব্বু কি করে, আমি কোথায় থাকি, আমি কি করি, সে এমন ভাবে বলে যাচ্ছিল যে মনে হচ্ছিল যে ও আমাকে দেখতে পাচ্ছে ওই মেয়েটা। আমি শুধু ওকে বললাম কি যে আপনি কে, আপনি কোথেকে কথা বল, মানে কি জন্য আপনি আমাকে ফোন করছেন বা আপনি কি জানতে চান। বলল কি যে হ্যাঁ আস্তে আস্তে জানতে পারবেন। তো এটা ছিল রোজার মাস। তো রোজার মাসের একদম শেষের দিকে মোস্ট প্রবলি সেটা শবে কদরের রাত্রে, তো সেই মেয়েটা আমাকে সেদিন রাত্রে ফোন করেছে। তো ফোন করার পরে তো আমি ফোন আসলে ও করেনি, আমি সেই সেদিন শবে কদরের রাত্রে আমি সারা দিন আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ এই ফোনটার মানে কি, তুমি আমাকে একটু ওই ফোনটার একটা মানে একটা উসিল্লা দিয়ে দাও যেটা আসলে আমি যেন ডিটেক্ট করতে পারি। আমি মেয়েটাকে ফোন করলাম, ফোন করে আমি প্রথম রাফলি জিজ্ঞেস করলাম যে তুমি আসলে কে, কেন তুমি আমাকে এরকম বিরক্ত করছো। ও প্রথম বলতেছে আপনি আমার সাথে ভালো করে কথা বলেন, পোলাইটলি কথা না বলে আমি আপনার সাথে কথা বলবো না। তারপর আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে পোলাইটলি কথা বলছি, তুমি এখন আমাকে বলো। তো আমাকে খুবই খুবই একদম ওভার স্মার্ট হয়ে সে মেয়েটা আমাকে বলতেছে যে আমি আসলে র্যাবের হয়ে কাজ করি, আমি তো আমি বললাম যে আপনি র্যাবের হয়ে কি কাজ করেন আর আমাকে কেন। তখন আমাকে বলতেছে যে আপনি কি জানেন যে আপনার নামে একটা আপনার আপনার হয়ে একটা পর্ন ভিডিও বের হয়েছে। তো তখন আমি বললাম যে আমি আমি তখন প্রথমে নিজেকে শক্ত করলাম যে আমার আমার প্রথম মনে হলো যে এই মেয়েটা এখন মিথ্যা বলা শুরু করেছে। এতক্ষণ আমি একটা মিস্ট্রেস মনে হয়েছে যে মেয়েটা আসলে আমার কাছে কি চায়, যখন এরকম বলল তো তখন আমি বললাম যে ও তাই, তো আপনার আপনি কি কোত্থেকে পেলেন, আপনি কি এগুলো দেখে বেড়েন। তখন বলছে না না আমি তো র্যাবের হয়ে কাজ করি, এ ধরনের যেসব পর্ন ওয়েবসাইটগুলো আছে বা ভিডিওগুলো আছে এগুলো যারা বের করে এদেরকে আমরা খুঁজে বের করি, ওইসব মেয়েদেরকে হেল্প করার চেষ্টা করি। তো তখন আমি তাচ্ছিল্য করেই বললাম যে তাহলে কি আপনি ওই ধরনের মেয়েদেরকে মানে শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করে করে বেড়াচ্ছেন, এরকম খুঁজে খুঁজে বের করেন। তখন সে আমার কাছে একটা গল্প ফাঁদল, হ্যাঁ এরকম ধানমন্ডিতে একটা ছোট্ট মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ওর তো কি অবস্থা, ওকে তো আমরা হেল্প করেছি, ওর তো এখন বাসায় ফোনটা রাখার পর্যন্ত জোগাড় নাই। তখন আমি বললাম আপনি এক্সকিউজ মি, আপনি আমার সাথে কথা বলেন যে আমার বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন। আর তখন বলতেছে যে আমি তখন ওকে বললাম যে আপনার নাম কি, তখন ও যে নামটা বলেছিল নামটার পুরা নামটা আমার মনে নাই, একটা নাম মনে ছিল মোস্ট প্রবলি সেটা তাসনুভা। তো তখন এটা বলার পরে তো তখন আমি বললাম যে আপনাকে কি কিবরিয়া পাঠাইছে, তখন ও বলল যে কিবরিয়া হু ইজ হি, আমি তো জানি না কিবরিয়াকে, এমন একটা ভাব করলো যে ও এটা মানে কিছুই জানে না, খুবই ওভার স্মার্ট একটা বিহেভ করলো। তো তখন আমি বললাম যে আসলে তাহলে আপনি কি চান, আর আপনি যে আমাকে বললেন যে আমার ওয়েবসাইটে হলো ভিডিও বের হয়েছে তা আপনি আমাকে ওই ওয়েবসাইটের ঠিকানাটা বলে দেন। তখন সে খুব একেবারে একটা মানে হাসি হাসি করে তখন আমাকে বলল কেন আপনার কি খুব খারাপ লাগতেছে, আপনার কি ভয় লাগতেছে, তাহলে আপনি আমাকে বলেন। তখন আমি বললাম যে না আমার ভয় লাগার কি আছে।
আপনাকে যদি কিবরিয়া পাঠিয়ে থাকে তাহলে এটা আপনি শুনে রাখেন যে কিবরিয়া কুষ্টিয়া থেকে সকালবেলা আসতো, সন্ধ্যাবেলা চলে যেত, আর ওইটুক সময় ওর সাথে আমার দেখা হতো ওই রিক্সায় অথবা কোনো খাবারের দোকানে অথবা শপিং সেন্টারে। ওই ওয়েবসাইটে হলো গিয়ে ভিডিও বের করার মতো কোনো স্কোপ ও পায়নি আর ওকে দেওয়ার মতো হলো আমি মেনা। তখন এটা ও বললাম, পরে ও বলল আচ্ছা ঠিক আছে আপনার সাথে পরে কথা হবে। তখন পরে কথা হবে এই নিয়ে আস্তে আস্তে যে জিনিসটা তৈরি হলো সেটা হলো মেসেজগুলো আসা শুরু করলো, এসএমএস
ওই নাম্বার থেকে,
ওই নাম্বার থেকে এসএমএস আসা শুরু করলো। এবং মানে এখন আমি বুঝতে পারি যে মানে একটা এই যেমন আমরা পেপারে শুনতে পাই ইফ টিজিং এর শিকার অমুক মেয়ে, অমুক মেয়ের সুইসাইড করেছে বা সুইসাইডাল টেন্ডেন্সি হয়েছে, মানে স্যার আমরা আসলে তখন মনে হলো যে আসলে ওই মেয়েগুলো কতটুকু কষ্টের পরে ওরকম একটা সিদ্ধান্ত নেয় যে সে মানে ইফ টিজিংটা তার জন্য কতটুকু কষ্টদায়ক হয়ে যায় যে মানে সে একটা সুইসাইড করার মতো একটা সিদ্ধান্ত নেয়। তখন আমার মোবাইলটায় যখন এসএমএস গুলো আসতো আমার কাছে মনে হতো যে আমি আমি মানে এখনই এসএমএস টা খুললে না জানি আমি আর কি কি দেখতে পাবো, মানে সম্বোধনগুলো এত বাজে এবং মানে ওই সম্বোধনগুলো উল্লেখ করার মতো না। এবং মানে আমার একটা ফ্রেন্ডকে মিলিয়ে এসে বলতেছে ও আমার দালাল, ও আমাকে নিয়ে বনানী রেস্ট হাউসে দিয়ে আসে, ও আমাকে নিয়ে এখানে দিয়ে আসে ওখানে দিয়ে আসে, এভাবে আমি নিজেকে বিকায় বেড়াচ্ছি, মানে আমার দাম কত, এরকম মানে যেসব কথা বলে একটা মানুষকে যতটুকু হলো সাইকোলজিক্যালি যতটুকু হলো গে মানে একটা মানুষকে ধ্বংস করে দেওয়া যায়, সেই মানে ওদের দেখে মনে হচ্ছিল যে ওরা সেই চেষ্টাটাই চায়। এবং আমি জানি না যে মানুষ কখন একটা মানুষের মৃত্যু কামনা করে যে ওই মানুষটা মরে যাক তাহলে মনে হয় আমি বেঁচে যাই। আমার মনে হচ্ছিল যে আমার অবস্থাটা সেরকম হয়ে গেছে যে আমি তখন রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ ও যেন মরে যায়, ও মরে গেলে মনে হয় হলো যে আমি এই রকম একটা অবস্থা থেকে হলো যে অন্তত বাঁচতে পারবো, যে আমাকে আর কখনো এরকম একটা এসএমএস পড়তে হবে না, আমার চোখ দিয়ে আর দেখতে হবে না। আমাকে সবাই বলা শুরু করলো যে তুই সিমটা বন্ধ করে দে, আমি তখন ওইটা আমি মেনে নিতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছিল যে আমি সিমটা বন্ধ করে দেওয়া মানে ওদের কাছে স্বীকার করে ফেলা যে হ্যাঁ আমার এরকম একটা কোন ঘটনা আছে। মানে আমার তখন অবস্থাটা এমন হয়ে গেল, খুবই মানে খারাপ একটা মানে পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম যে আমি মেন্টালি মানে ওই প্রেশার গুলো নিতে পারছিলাম না, কারোর সাথে শেয়ারও করতে পারছিলাম না, কিছু না। শেষমেশ বাধ্য হলাম আমি আব্বুকে বলতে, আম্মুকে বলতে। এবং আমি আজকে বলতে চাই ওইসব বাবা মাদের যারা নাকি মানে সন্তানকে বন্ধুর মতো মানে বলে যে আমরা তোমার বন্ধু, তোমার কোন সমস্যা হলে আমাদের বলবা, আমরা তোমার সমস্যা সলভ করব। আমি ওইসব বাবা মাদের বলতে চাচ্ছি যে আপনারা শুধু মুখে বলেন না, কিন্তু সন্তানের এরকম ক্রাইসিস মোমেন্টে বরঞ্চ পাশে থাকেন। আমি আমার আব্বুকে বললাম এবং আব্বুকে বললাম পরে আব্বু বলল যে না এটা এইভাবে রাখা যাচ্ছে না, এটা এখন আসলে আমাদের জিডি করে রাখা উচিত। আমি র্যাবের অফিসে গেলাম আমরা প্রথমে, ওরা বললো হ্যাঁ একজন ডক্টর হিসেবে এটা তো খুবই আনএক্সপেক্টেড, আপনাকে নিয়ে এরকম ব্ল্যাকমেইল করছে, আপনার উচিত জিডি করে ফেলা। তো আমরা মানে জিডি করতে যে মানে সেই অভিজ্ঞতা আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানুষ যেমন একবার রেপ হয়ে রেপ প্রমাণ করার জন্য আরেকবার রেপ হয়, আমার কাছে সেদিন মনে হয়েছিল যে মানে আমি যে এরকম ইফ টিজিং এর শিকার হয়ে ওখানে যে একটা বয়ান নিচ্ছি একটা জিডি করার জন্য, মানে আমার কাছে মনে হলো যে আমি মানে আসলেই মানে কোন মানে যে যে মানে অভিযোগটা আমাকে করা হচ্ছে আমি সেই অভিযোগে অভিযুক্ত। মানে আমি একটা মনে হলো যে আমি একটা মানে একটা কেমন একটা পরিস্থিতির শিকার হয়ে গেলাম ওই থানায়, যে এরকম একটা মানে অবস্থা হলো। তখন আব্বু কিচ্ছু বলল না, আসলো আমরা থানা থেকে আসলাম।
আপনাকে যখন জিডি ব্যাপারে কোয়েশ্চেন করছিল থানাতে, তখন কোয়েশ্চেনের ধরনগুলো কি এই ধরনের ছিল যাতে করে আপনাকে ইনফরমেশন তারা বলতে চেষ্টা করছে যে হয়তো আপনি কিছু করেছেন?
আমাকে এই ধরনের
হয়তো আপনার ভিডিও ক্লিপ পাওয়া গেছে যে কারণে নেটে এখন অ্যাভেলেবল, এই ধরনের কি কোয়েশ্চেন
ভাবে হলো গিয়ে কোয়েশ্চেনগুলো ছিল। এবং মানে আমার তখন মনে হচ্ছিল যে আমি কি বলতেই সব বিপদে পড়লাম, তাহলে কি আমি তাহলে আমি কার কাছে যাব? মানে
আমরা যে মনে করি যে আমরা যে এত বড় বড় কথা বলি যে হ্যাঁ ইফটিজিং এর শিকার আমাদের প্রতিবাদ করা উচিত, মেয়েরা প্রতিবাদ করছে না, প্রতিবাদ না করলে এটা কেমনে এই জিনিসটা সলভ হবে, প্রতিবাদ করে আমার মনে হচ্ছিল আমি নিজে চোরা বালিতে ডুবে যাচ্ছি। আমার এরকম মনে হচ্ছিল যে আমি নিজেকে সেফ করতে যে আমি নিজেই আনসেফ হয়ে যাচ্ছি এরকম। আমি বাসায় আসলাম পরে আমার কাছে মনে হচ্ছিল যে আমি এতক্ষণ পর্যন্ত মনে হয় আমি মেন্টাল স্ট্রেংথ নিয়েছিলাম, কিন্তু বাসায় আসার পর যে একটা ঘটনা হলো যে আমার মনে হলো যে আমার আর কোনো মেন্টাল স্ট্রেংথ নাই। আমি আসলাম পরে আব্বু খুবই ওভার রিয়াকশন করলো, বিছানায় গড়া করিয়ে দিয়ে হাও মাও করে চিৎকার করে কান্নাকাটি, হ্যাঁ এরকমই হলো, এরকম হলো, আমার ভুল হয়েছে, ওকে হলো গিয়ে মেডিকেল পড়তে দেওয়া, ওকে বেশি অপশন দিয়ে ফেলা হয়েছে, এই সেই এরকম একটা কথা শুরু করলো যে মনে হলো যে দোষটা আসলে আমি দোষী, আমারই মনে হয় এরকম কোন একটা দোষ আছে এরকম। আমি শুধু আব্বুকে বললাম যে আব্বু এখানে আমার অন্যায়টা কোথায়? না তোমার অন্যায় কোথায়, তুমি এই ছেলের সাথে তোমার সম্পর্ক তুমি আগে কেন জানাও নাই? আমি তখন আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু এটাই চিন্তা করলাম যে একটা ছেলে ইংল্যান্ডে, সে ইঞ্জিনিয়ার, ওখানে সে ভালো একটা চাকরি করে, সে একটা মাত্র ছেলে, এই পাত্রকে যখন যে কেউ তার বাবা মার কাছে হাজির করবে অবভিয়াসলি সে চাইবে যে হলো এরকম একটা ছেলের সাথে মেয়ের বিয়ে দিক। আপাত দৃষ্টিতে তার কাছে মনে হবে হ্যাঁ এটা পাত্রের বাজারে মনে হয় ভালো পাত্র, এখন ছেলেটা খারাপ হয়ে গেছে, এখন সেটা আমার দোষ হয়ে গেল যে তুমি এরকম একটা ছেলের সাথে কেন সম্পর্ক করলো। তারপরে আব্বুর খুব শরীর খারাপ হয়ে গেল, আম্মু আমাকে বলতেছে তোমার আব্বু প্রেশার মাপো প্রেশার মাপো। আমি যেই আব্বুকে ধরতে গেছি আব্বু আমাকে বলছে খবরদার তুমি আমার হাত ছুঁবে না, তুমি এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাও, তোমাকে আমি দেখতে চাই না, তুমি যাও এখান থেকে যাও, তুমি আমার সাথে কোনোদিন কথা বলবে না, এরকম মানে এমন কিছু কথা বলল যে মানে আমার কাছে মনে হলো যে আল্লাহ তুমি আমাকে মনে হয় তুলে নিলেই আমার আর এইসব আর হলো গে সহ্য করতে হয় না। এবং তার পরের কিছু দিন মানে যে কয়েকটা সময় গেল যে অন্তত 15-20 দিন হবে বাসার কেউ আমার সাথে কোনো কথা বলে নাই। আমি আমি যে আমার খাবার আমাকে রুমে এনে দিয়ে গিয়েছে, আমি যে ডাইনিং এ ওদের সাথে যে খাবো, আমি যে ওদের সাথে চোখে চোখ মিলে যে কথা বলবো, আমার সেরকম আমি তখন ভাবছি যে ওরা তো আমার বাবা মা, ওদের চাইতে আমার বড় বন্ধু আর কে, যে আমি কার সাথে শেয়ার করবো, আমার ভাই বোন নাই, আমি কার সাথে এই কথাটা বলতে যাবো, আমি তো আজকে মেন্টাল প্রেশারে পড়ে আমি এইরকম প্যারেন্টস এর কাছে আমি আজকে সাহায্য চাইতে গেছি, সেই প্যারেন্টস আমাকে বলতেছে যে যাও বাসা থেকে বের হয়ে যাও, সে প্যারেন্টস আমার সাথে কথা বলে না, আমার খাবার দিয়ে যায় রুমে, মনে হচ্ছিল যে আমি একটা সেলে বসবাস করতেছি। আমি আজকে ওইসব বাবা মাদের বলতে চাই যে অন্তত সন্তানের কিছু ক্রাইসিস মোমেন্টসে সন্তানের পাশে থাকা উচিত, কারণ তখন আমার প্রতিদিন মনে হতো আসলে মরে যাওয়া উচিত, এর যে মরে গেলে মনে হয় ভালো, কারণ আমি যে অন্যায়টা করি নাই সে অন্যায়টাকে আমি এখন স্বীকার করে এখন আমি সে অন্যায় স্বীকার হয়ে গেছি, আমাকে সেটা এখন আমাকে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, আমি নিজেকে প্রমাণ করতে পারতেছি না, আমি কাউকে বলতে বলে বুঝাতে পারতেছি না, ইভেন আমি কোনো ফ্যামিলি আর কোনো মেম্বারের সাপোর্ট পাচ্ছি না, কারণ কারণ এই কথাটা যখন আদার্স মেম্বার আদার আত্মীয় স্বজন তারা যখন জানতে পারবে এটা ছড়ায় দিয়ে আরো খারাপ হবে, এই জন্য ওই জিনিসটা আমাদের তিনজনের মধ্যেই থাকতে হবে। আমি আরো বেশি মনে হলো আমি সিক হয়ে গেলাম, যে আমি তখন বলছি যে আল্লাহ তুমি আমাকে তুমি হয় ওই মানুষটাকে ওই ছেলেটাকে পৃথিবী থেকে নিয়ে যাও, আর নয়তো তুমি আমাকে নিয়ে যাও, কারণ আমি আর সহ্য করতে পারতেছিলাম না আর আমার ওই কষ্টগুলো। এবং তারপরের সময়টায় আমি শুধু এইটাই বলছি যে আল্লাহ তুমি আমাকে জীবনে এমন কোন একটা সময় দিও যাতে আমি আমার আমার বাবা মায়ের কাছে নিজেকে প্রমাণ করতে পারি যে আমি আসলে দোষী ছিলাম না, আমি দোষী না। আমি জানি যে আব্বু ওই মিন করে হয়তো আমার সাথে ওই রাব বিহেভ করে নাই যে আমি ছেলেটার সাথে আমার আমার রিলেশন এরকম, হয়তো বা ওই সময়ে সে প্যারেন্টস হিসেবে ইনসিকিউর ফিল করে, আমি পরে নিজের মনকে সান্ত্বনা দিয়েছি যে আমি হয়তো বাবা মা হিসেবে থাকলেও এটা রিয়েকশন করতাম, কিন্তু এইটা তো আমার বাবা মায়ের এইটা বোঝা উচিত ছিল যে। এবং আমি আসলে একটা কথা বলতে চাই যে প্যারেন্টসরা যখন এরকম মানে ধাক্কা দিয়ে সন্তানকে আরেক জায়গায় দিয়ে দেয় যে তোমার এখন আমাদের কিছু করার নাই তুমি তোমার পথ দেখো, তখনই কিন্তু একটা সন্তান দিশেহারা হয়ে একটা রং ডিসিশন নিতে যায়, আমি শুধু আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাকে সহ্য দাও, তোমাকে ধৈর্য দাও, হয় তুমি আমাকে নিয়ে নাও, নয়তো তুমি আমাকে দিয়ে হলো গিয়ে তুমি আমাকে সহ্য দাও। কারণ আমি তখন শুধু এইটাই বলছি যে আল্লাহ আমি তো ডাক্তার হয়েছি আর দশজন মানুষকে আমার দিয়ে কিছু কিছু উপকার করার জন্য তুমি না হয় আমার ওই জীবনটাই পূর্ণ করে দাও, আমার এই জীবনে যখন এতই কষ্ট তুমি আমাকে ওই জীবনটাই দাও, হলো আমার হাতের যশ দিয়ে হলো তুমি আমার ওই জীবনটা পূর্ণ করে দাও। তারপর তো আব্বু তো প্রায় 2-2.5 মাস আমার সাথে কোনো কথা বলেনি, এবং ওই সময়টা আসলে আমি আসলে সময়টা পৃথিবীর কারোর সাথেই হলো বলে শেয়ার করতে পারবো না, এবং তখন আমি শুধু এটাই বলছি যে কি ভাই আমি তোমাকে তোমার সাথে কি অন্যায় করছিলাম যে তোমার আমাকে এত শাস্তি দিতে হবে, আমার ফ্যামিলিকে এত শাস্তি দিতে হবে, আমার মানে আমার আমার কাছে মনে হচ্ছে যে তুমি আমাকে এসে শুধু বলে যাও যে তুমি আমি তুমি এই অন্যায় করছিলে, এই জন্য তোমাকে বাকি জীবন ভোগ শাস্তি ভোগ করা লাগবে। এবং আমার কাছে মনে হচ্ছিল কি সময়গুলো পার হচ্ছিল না, আমার মনে হচ্ছিল যে কয়েদি ওরও তো একটা যাবজ্জীবনের পরে ওর একটা ফ্রিডম লাইফ থাকে, আমার কি কোনো আর ফ্রিডম লাইফ থাকবে না কখনো, যে মনে হচ্ছিল যে আমার জীবনটা কয়েদি হয়ে গেছে, এরকম এরকম একটা সময় তখন আমার আসলে পার হয়েছে। এবং তারপর তো মানে ও আমার যতগুলা মোবাইলের সিম ছিল প্রত্যেকটা সিমের নাম্বার কি করে ও পেয়েছে আমি জানি না, বাংলাদেশের মোবাইল কোম্পানির কি যে সব নাম্বার কিভাবে পায় একটা মানুষ এটা। তারপরে শেষ আমি বাধ্য হলাম আমার প্যারেন্টস আমাকে অন্য নামে একটা সিম কিনে দিয়ে শেষে আমি মোবাইল চালু করলাম পরে, তারপরে ওর সাথে আমার মানে আর ওই SMS গুলো আর আমার আর পাইনি আর। এবং তারপর তো আমি ইন্টারনেট শুরু করলাম, আস্তে আস্তে লাইফ সেটেল হলো এবং আমার মনে হলো যে আস্তে আস্তে নর্মাল হচ্ছে। কিন্তু আসলে আমার দুর্ভাগ্য এটাই যে আমি 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 কিন্তু আমার সত্তা আসলে মনে হয় দুইটা কাজ করে। আমার খুব ইচ্ছা করে মাঝে মাঝে খুব মনে চায় যে ও যদি হলো গিয়ে একবার আসতো আমি ওকে জিজ্ঞেস করতাম যে তোমার আমার অন্যায়টা কি তুমি এটা আমাকে বলো। আমার আরেকটা মনের সত্তা বলে যে ও যদি আমাকে একটু সরি হইতো, যদি আমাকে বলতো যে আমি যা করছি আমি ভুল করে ফেলছি, আমার মনে হতো আমাকে মাফ করে দিতাম। ও আমাকে ধ্বংস করে গেছে কিন্তু আসলে আমাকে পরাজিত করতে পারেনি, আমি বেঁচে আছি। আমি আমি জানি না কিবরিয়া তুমি আমাকে শুনতে পাচ্ছ কিনা, আমি তোমাকে বলি তুমি আসলে আমাকে পরাজিত করতে পারো নাই, তুমি ধ্বংস করে দিয়ে গেছ, কিন্তু তুমি একদিন তুমি একদিন ফিল করো যে তুমি অন্যায় করছো আমার সাথে,
এটার ব্যাখ্যা আমরা কিভাবে দেব। একটা যদি আমরা অপ্রাপ্ত বয়স্ক কোন মানুষের কথা শুনতাম, যে মানুষকে হয়তো জীবন সংগ্রামে ব্যর্থ তেমন কারো কাছে কথা শুনতাম, তাহলে হয়তো বুঝতাম যে সে ঠিকভাবে নিজেকে ওইভাবে বুঝে উঠতে পারছে না। কিন্তু যে মানুষটা আমাদের সামনে বসে আছে তার চিন্তাভাবনা অনেক বেশি পরিণত, প্রফেশনে ডাক্তার, কিন্তু মন মনের ব্যাখ্যাটাকে আমরা কোনভাবে সংজ্ঞায়িত করব। সবকিছুর পরেও তিনি বলছেন তার মুখ দিয়ে সেইভাবে উপস্থাপিত হচ্ছে, কিবরিয়া যার হাত ধরে জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তারপরে বলছে হয়তো একবার যদি ফিরে এসে সরি বলতো হয়তো ক্ষমা করে দিতাম, একটা দিনের জন্য হলো একটা মুহূর্তের জন্য হলো অনুভূত হোক তোমার মধ্যে যাকে 5 বছর পাগলের মতো ভালোবাসা দিয়েছ তুমি, এবং জীবনের শেষ দিন পর্যন্ত স্বপ্ন দেখিয়েছ অনেক বেশি ভালো থাকার, অনেক বড় করে বাঁচানোর। তোমার মধ্যে সে অনুভবটা থাকুক যে প্রতি মুহূর্তে কতবার করে মৃত্যুবরণ করছে এই ডক্টর জুই। বন্ধুরা, যত ফোঁটা পানি এই মানুষটির চোখ দিয়ে গড়িয়ে পড়বে তত বেশি মাত্রায় দুঃসপ্ত হবে আমাদের জীবন। যতখানি দীর্ঘনিঃশ্বাস পড়বে এই মানুষটির কাছ থেকে তত বেশি ধ্বংসের কাছাকাছি পৌঁছে যাবে এই সমাজ, এই দেশ এবং এই পৃথিবী। আমরা সাইবার ক্রাইম অ্যাক্টের ব্যাপারে কথা শুনি, আমরা জানি BTRC রেগুলেশনের কথা, যাতে করে কারো প্রাইভেসি কখনো ডিসক্লোজ না হয় সিম কার্ডের কারণে, কিন্তু এগুলোর ইমপ্লিমেন্টেশন কি প্রপারলি হচ্ছে? যদি প্রপারলি হতো তাহলে যে মানুষটি তার জায়গা থেকে নিজেকে চেষ্টা করেছে সফল কান হিসেবে তৈরি করার। যে মানুষটি পরিণতভাবে প্রচন্ড ভালোভাবে নিজেকে গড়ে তোলার জন্য সবসময় দৃঢ় প্রতিজ্ঞ থেকেছে তাকে আজকে কাঁদতে হতো না আমাদের সামনে উঠে। যত ফোঁটা পানি গড়িয়ে পড়ছে, বন্ধু আপনারা সবাই শুনছেন, আপনারা জেনে রাখুন, আমি সহ সকলেই তত বেশি পিছিয়ে পড়ছি, অভিশপ্ত হয়ে যাচ্ছি। কে বলেছে যে আমরা মধ্যযুগীয় বর্বরতা থেকে অনেকখানি বের হয়ে এসেছি এবং এখন যে পৃথিবীতে বাস করছি সেটি অনেক আধুনিক পৃথিবী, এবং যে পৃথিবীতে আমরা এখন প্রতিনিধিত্ব করি সে পৃথিবী অনেক বেশি স্ট্রাকচার। যে প্রযুক্তির হাত ধরে আমাদের চিরচেনা এই পথ, যে প্রযুক্তির হাত ধরে আমাদের এত বেশি অগ্রগতি, সে প্রযুক্তিকে ব্যবহার করে প্রতিদিন প্রতি মুহূর্তে কত মানুষ যে রেপ হচ্ছে তার কোন ইয়ত্তা নাই। আমরা আপনারা যারা ইন্টারনেটে ফ্রিকোয়েন্টলি থাকি, বিভিন্ন ওয়েবসাইটগুলো সম্বন্ধে আমরা মোটামুটি যারা অল্প বিস্তর ধারণা রাখি, ফেসবুকে যাদের মোটামুটি বিচরণ আছে তারা আমরা জানি যে কি ধরনের মোবাইল অ্যাবিউজ হচ্ছে আজকের এই পৃথিবীতে, অথবা কি পরিমাণে ডেটা সার্ভিসের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে অনেকে এই ধরনের অ্যাবিউজের সাথে জড়িত। আমাদের দেশে কিন্তু মজার ব্যাপার যে নিয়ম কানুন আইন রীতি এগুলোর কিন্তু কোনো অভাব নেই। আমরা চাইলেই সাইবার ক্রাইম অ্যাক্টের মাধ্যমে আমরা উদ্যোগ নিতে পারি, যদিও এটা খুব সেইভাবে এখন একটা বস্তুনিষ্ঠ রূপ পায়নি, যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে এই ব্যাপারগুলো নিয়ে অনেক কালচার করা হয়। আমরা এর মধ্যেই জেনেছি যে খুব নাম করা একটি সাপ্তাহিক পত্রিকা, ওয়ার্ল্ডে নাম করা একটি সাপ্তাহিক পত্রিকা তারা বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র এটা প্রমাণিত হওয়ার কারণে যে তারা কারো ফোনে আড়ি পেতে তাদের ইনফরমেশনগুলো, গোপন খবরগুলো তারা প্রকাশ করে দেয়। কিন্তু আমাদের দেশে কিন্তু এই জিনিসগুলো এখনো সেই অর্থে গড়ে ওঠেনি। আর আমি যে দুঃখের কথা বলছিলাম, যে দীর্ঘ নিঃশ্বাস এবং যে হতাশার কথা বলছিলাম, সেটি হচ্ছে যে আমরা প্রায়শই বলি যে আমরা কেন প্রতিবাদ করি না। প্রতিবাদ যদি করতে যায়, প্রতিবাদের বহিঃপ্রকাশ যদি এইরকম হয় যে আমি প্রতিবাদ করতে গেলাম, আমি জিডি এন্ট্রি করতে যাচ্ছি, আমি আমার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোকে আমি উপস্থাপন করার চেষ্টা করছি, তখন আমাকে এত ডিটেলসে কোশ্চেনগুলো করতে হচ্ছে, আমাকে এত ডিটেলসে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কোন অবস্থায় কিভাবে জিনিসগুলো হয়েছিল। আচ্ছা, এটা কি আপনার অজান্তে হয়ে গেছিল, দিয়ে আপনি হয়তো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারেননি, তখন হয়তো ভিডিও ক্লিপটা চলে এসেছে ইন্টারনেটে, ইন সাম এক্সটেন্ট হয়তো প্রমাণ করিয়ে দেয়া যে তার দ্বারা এই ঘটনাটা ঘটেছিল। একটা প্রচন্ড আত্মসম্মান বোধ সম্পন্ন কোন ব্যক্তিত্ব, যে পেশায় ডাক্তার, যে জীবনটাকে তৈরি করেছে সেই রকম ভাবেই যাতে করে তার ইগোতে, তার পার্সোনালিটিতে বা তার চরিত্রে কোনো দাগ না পড়ে, সে যদি এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যায় তাহলে তো সে বলতে বাধ্য হবে আমাকে যেন রেপ কেসের কোনো ইনফরমেশন নিয়ে কথা বলতে গিয়ে দ্বিতীয় দফায় রেপ হতে হয়েছে। এই লজ্জাটা লুকব কোথায় আমরা, এই কষ্টটা থেকে কিভাবে বের হব আমরা, কি করতে পারি? দুঃখ তো একটাই, বরাবরের মতো এখনো বলছি যে আমরা কোন প্যারালাল গভর্নমেন্ট চালাই না, প্যারালাল কোন আদালত আমাদের এখানে নাই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, আমাদের গভর্নমেন্টের বিভিন্ন যারা স্টেক হোল্ডারে কাজ করে সব নিয়ে তাদেরকে অনুরোধ করতে পারি, খুবই ভালো কথা, তথ্য প্রযুক্তিতে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু তথ্য প্রযুক্তির যারা নোংরা ব্যবহার করে তাদের ব্যাপারে কতটুকু উদ্যোগী হচ্ছি আমরা, এবং আমরা খুবই জানি, খুব ভালো করে জানি, প্রায়শই ধরনের ঘটনার সাথে আমাদের পরিচিত হতে হচ্ছে, সেদিন আমি ইলেকট্রনিক ইন্ডিয়াতে একটি ইনফরমেশন দেখলাম যে শাশুড়ি ইন্টেনশনালি তার পুত্রবধূর সাথে সম্পর্ক ব্রেকআপ হওয়ার পর পুত্রবধূ এবং তার নিজের সন্তানের ঘনিষ্ঠ কিছু মুহূর্তগুলোকে ইন্টারনেট আপলোড করেছে। কত বড় অমানুষ হলে এ ধরনের কাজ তাদের পক্ষে করা সম্ভব, যে তার ছেলের সাথে তার বউয়ের ঘনিষ্ঠ কিছু সম্পর্কের ঘনিষ্ঠ কিছু ছবি তারা খারাপভাবে সেই শাশুড়ি ইন্টারনেট আপলোড করেছে এবং কমেন্ট দিয়ে দিয়েছে নিজ দিয়ে যে কল দিস গার্ল, দিস ইজ এ ক্যাপ্ট, কারণ সেই ছেলে এখন তার বউয়ের সাথে খুব ভালোভাবে সংসার করছে, সেই ছেলে কেন তো সেই মায়ের কথা শোনে না, এই এই প্রতিহিংসা পরায়ণ হয়ে এ ধরনের কাজ করেছে। আমার সামনে অসহায়ের মতো বসে আছে যে মানুষটি, তার অসহায় নিজেকে ভাবার বা নিজেকে দেখার কোনো কারণ নাই, সে তার জায়গাতে স্বমহিমায় ঔজ্জ্বল্য নিয়ে বসে আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজের সীমাবদ্ধতা আমার এই বন্ধুকে এরকমভাবে কিন্তু ক্রন্দনরত অবস্থায় উপস্থাপন করছে। আমরা এসব কথাবার্তা আরও সামনের দিকে এগিয়ে নিব, তবে আমি অনুরোধ করব, এটা আসলে যার সাথে ঘটে যায় যত কথাই বলি না কেন, যেভাবেই ফিল করি না কেন, যেভাবে এই প্রসঙ্গটাকে একদম সশরীরে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করি না কেন, যার সাথে ঘটে যায় সে শুধু বুঝে এর কষ্ট, এর 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 পেইনটা কত মারাত্মক হতে পারে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না বন্ধু, সবার কানের মধ্যে এবং সবার স্পর্শের মধ্যে একদম এই 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 ফিলটা থাকা উচিত। আজ যেটা এর ডক্টর জিওর মাধ্যমে হয়েছে, ডক্টর জি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, এটা এটা ভাবার কোনো কারণ নাই। এইভাবে যদি প্রযুক্তির অপব্যবহার চলতে থাকে তাহলে এটা ঘটনা হয়তো ঘটে যেতে পারে আমাদের পরিচিত বা আমাদের এই কাছের কারোর সাথে। তাই সময় থাকতে আমাদের সবাইকে এর বিরুদ্ধে প্রতিরোধী হওয়া উচিত। আমরা অন্তত এটা করতে পারি, যারা আমরা আজকের এই ঘটনাটা শুনছি বা জানছি, আজকের দিন থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমরা চেষ্টা করি সাইবার ক্রাইমের সাথে যারা জড়িত, যারা ইন্টারনেটে, ফেসবুকে, বিভিন্ন ওয়েব পেজে এ ধরনের কাজের সাথে জড়িত যারা, তাদেরকে আমরা সবাই মিলে একটা জনমত সৃষ্টি করি যেন সবাই এরা এদেরকে ইউজার হিসেবে ব্লক করে দেয়। এবং এবং আমরা তো জানি না যে ফেসবুকে যারা নেগেটিভ এ ধরনের অ্যাপ্রোচ করে তাদেরকে রিপোর্ট করলে ফেসবুক অথরিটি, যেখান থেকে ফেসবুকটা কন্ট্রোল হয়, তাদের মাধ্যমে এই এই পেজগুলোকে তখন ব্লক করে দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং আমরা যতটুকু করতে পারব সেটা হচ্ছে সবাই মিলে চেষ্টা করা, সবাই মিলে ধিক্কার দেওয়া, ঘৃণা দেওয়া, সবাই মিলে এদেরকে একদম চিহ্নিত করে ফেলা যে মানুষগুলো কিভাবে ক্ষতি করছে মানুষের জীবনে। আর বারবার অনুরোধ করব বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিকে, যে আমরা যেহেতু প্রযুক্তির কথা বলছি, প্রযুক্তি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, তো প্রযুক্তির যেসব খারাপ দিকগুলো আছে, প্রযুক্তির যেসব অপব্যবহারগুলো আছে, সেই নিয়ে বাংলাদেশের সরকার অবশ্যই আরও বেশি মনোযোগী হবেন, যাতে করে ডক্টর জুয়ের মতো সফলকাম একজন মানুষকে এইভাবে নিজের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার জন্য কষ্ট পেতে না হয়। জুই, আমি চলে আসি পরবর্তী ঘটনা প্রবাহে। কথা প্রসঙ্গে জুই, আপনি তুমি বলছিলে সেটা হচ্ছে যে কিবরিয়ার কথা। আনফর্চুনেটলি আমরা অনেকবার চেষ্টা করেছি কিবরিয়ার সাথে যোগাযোগ করার জন্য, কারণ এটা হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম যেখানে সবার সমানভাবে কথা বলার বা অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। কিবরিয়া তার জায়গা থেকে কতটুকু সঠিক ছিল অথবা বেঠিক ছিল সেই জিনিসগুলোকে পরক্ষেরা করে নেওয়ার একটা সুযোগ থাকতে পারে। আমরা আনফর্চুনেটলি কিবরিয়ার সাথে যোগাযোগ করতে পারিনি। যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিবরিয়ার মায়ের সাথে, সেটা আমরা করতে পারিনি, এটা আমাদের সীমাবদ্ধতা। সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি যে তাদেরকে আমরা যোগাযোগ তাদের সাথে করতে পারিনি, কারণ যে সেলফোনগুলো আমাদের কাছে এসেছে তার মাধ্যমে তাদেরকে আমরা ট্রেস করতে পারিনি, আর ফার্দার কোনো কমিউনিকেশনের কোনো মাধ্যম আমাদের কাছে নাই।
আমি একটু কথা বলতে চাচ্ছি ভাইয়া, সেটা হলো যে ওরা মানে ও আমার আসলে একটা দুর্বলতার সুযোগ এটাই নিয়েছে যে আমি সবসময় বলতাম যে আমি আসলে প্রযুক্তিগত ব্যাপারগুলো তেমন একটা বুঝি না, আমি কম্পিউটার রিলেটেড ব্যাপারগুলো বুঝি না, আমি মানে একটা যদি অ্যাকাউন্ট যদি আমি যদি পাসওয়ার্ড ভুলে যেতাম তারপর আমি ওকে বলতাম দেখো আমি এটা ভুলে গেছি, আমি এখন এটা কিভাবে করবো, আমি একটা নতুন অ্যাকাউন্ট কিভাবে খুলবো। ও আমার এই দুর্বলতাগুলোর সুযোগ নিয়েছে যে ও তো আসলে প্রযুক্তিগত তেমন কিছু একটা বুঝে না, ওকে আমি যেভাবে বুঝাই না কেন ও আসলে ওভাবেই বুঝবে। আরেকটা জিনিস হলো গে ও যেটা মানে এই এটা ও ভালো করে হলো গে এই ব্যাপারে মানে ওর ওর অভিসন্ধিত খুব ভালো করে ফুলফিল হতে পেরেছে, সেটা হলো মানে আমি এই যে আনওয়ান্টেড যে কলগুলো আসতো এই কলগুলো আমি খুব বিরক্ত হতাম, আমি অল্পতেই খুব বিরক্ত হয়ে যেতাম যে ইস এই লোকটা অচেনা কেন ফোন করতেছে কেন ফোন করতেছে, তখন আমি ফট করে ওকে ওই নাম্বারটা দিয়ে বলতাম কি তুমি দেখো তো এই লোকটাকে হলো গে কেন যে ফোন করতেছে, মানে ও বুঝতে পারতো যে এ ধরনের কোন একটা ফোন বা এই ধরনের কোন একটা ব্ল্যাকমেইল আমাকে অনেক বেশি মানে মানে কি বলবো আঘাত করতে পারে। এবং এই সুযোগটাই ও নিয়েছে যে আমি যদি ওকে এটা বানায় বলি যে তোমার নামে তো এরকম একটা ভিডিও বের হয়েছে, তাইলে ও আপসেট হয়ে যাবে, কারণ ও তো এগুলোর কিছু বুঝে না, কারণ ও একটা আনওয়ান্টেড কল আসলেই অস্থির হয়ে বারবার হলো গে বলে তুমি এই নাম্বারে ফোন করে দেখো তো কে কেন বিরক্ত করছে, তার মানে নিশ্চয়ই ওকে এরকম একটা কথা বললে ও আপসেট হয়ে যাবে। ও এই সুযোগটাই আমাকে নিয়েছে।
তো প্রিয় বন্ধু, এই মুহূর্তে অনেক বন্ধুরাই আমাদের সাথে আছে আর দেশের বাইরে থেকেও অনেকে আমাদেরকে শুনছে। আমাদের সাথে আছেন এখন শাহাদাত হোসেন অপু, ইংল্যান্ড থেকে বলেছে, গুরু আমিও আচ্ছা এবং আপুকে বলবেন যে ছেলেটার অ্যাড্রেস বা নাম্বারটা দিতে, আমি ছেলেটাকে একবার দেখতে চাই কেমন ভাবে, মানে কেমন বাবা মায়ের সন্তান, যে আপুকে বলতে আপুকে বলছে যে ধৈর্য ধরতেও বলেছে। ইংল্যান্ড থেকে আমাদের এক বন্ধু শাহাদাত হোসেন।
আমি যে কথাটা বলছিলাম তার রেস ধরে একটু কথা বলে নি, কিন্তু আমি আজকে আসলে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে গিয়ে আমি সবাইকে নিয়ে চেষ্টা করব একটু প্রতিজ্ঞা করার। এখানে হয়তো আমার সমবয়সী অনেকে আছে যারা শুনছে এখন, আমার হয়তো অগ্রজ এবং অনুজ সব ধরনের বয়সী মানুষ আছে, সবাইকে নিয়ে আমি একটু ওই অর্থে প্রতিজ্ঞা করার চেষ্টা করব, যাতে করে আজকের দিনের পর থেকে আমরা সবাই মিলে অন্তত ওই ধরনের চেষ্টা থাকে যে আমরা যারা ফেসবুক ইউজ করি, আমরা যারা বিভিন্ন ওয়েবসাইটে আমরা ইন্টারনেট ইউজ করি, তারা যেন এ ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছে, এরা এ ধরনের কাজের সাথে যারা জড়িত আছে সেগুলোকে, যেমন আমরা বিভিন্ন ওয়েব পেজে বিভিন্ন পার্সোনাল ইনফরমেশনগুলোকে, এটা হচ্ছে মানুষের মস্তিষ্কের একটা বিকৃত রূপ যারা এই কাজগুলো করে, যে বিভিন্ন সিক্রেট ইনফরমেশনগুলো, পার্সোনাল ইনফরমেশনগুলো, পার্সোনাল পিকচারগুলো, পার্সোনাল ভিজুয়ালাইজেশনগুলোকে ক্যাপচার করে সেগুলো হয়তো নেটে ছেড়ে দেয়। যেমন আমরা সরল মনে হয়তো কোনো একটা রেস্টুরেন্টে গেছি বা কোনো হোটেলে আছি আমাদের নিয়ার অ্যান্ড ডিয়ারের সাথে, সেটা হয়তো ইন্টেনশনালি সেখানকার হোটেল কর্তৃপক্ষের যোগসাজশে অথবা কোনো বয়ের মাধ্যমে বা অন্য কোনোভাবে কোনো জায়গাতে সেই ইনফরমেশনগুলো, সেই ক্লিপগুলোকে কালেক্ট করে তারা নেটে ছেড়ে দেয়। অথবা আমাদের সরলতার সুযোগ নিয়ে হয়তো যাদের সাথে প্রেমময় সম্পর্ক আছে, হয়তো তার ইন্টেনশনটা বরাবরই খারাপ, সেখানে ভালোবাসা বা প্রেমের কোনো সম্পর্ক নাই, সেই বাহানা করে তাকে উদ্দেশ্য প্রণোদিত করে ওই ধরনের কিছু ক্লিপ কালেক্ট করে ইন্টারনেটে ছেড়ে দেয়। আমরা যেটা করতে পারি এটা হচ্ছে বিকৃত মস্তিষ্কের কিছু মানুষের কাজ, যারাই কাজগুলো করে এবং যেসব ওয়েব পেজে এই জিনিসগুলো আপলোড হয়, আমরা অন্তত চাইতে পারি সেই সব ওয়েব পেজ আমরা যেন ভিজিট না করি। কারণ যত বেশি ওইসব ওয়েব পেজে এবং ওইসব লিঙ্কে যত বেশি হিট হবে, তত বেশি কিন্তু ওদের ওই অর্থে টিআরপি ক্যালকুলেট করবে যে না, এই ওয়েব পেজটা বা এই লিঙ্কটা অনেক বেশি বিখ্যাত। আমরা এই সুযোগটা না করে দিই, যদি আমরা এইভাবে এই জিনিসগুলোকে আমরা আমাদের জায়গা থেকে সেই অনেস্টিটা দেখাতে পারি, সেই সততাটা দেখাতে পারি, এটা অনেক ভালো একটি কাজ হবে। একজন একজন করে আমরা তো কোটি কোটি মানুষ, তারা সবাই মিলে যদি আমরা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করি, অনেক বড় একটি কাজ হবে। ফেসবুকে যখন এ ধরনের ইন্টেনশন নিয়ে কেউ খারাপ কাজ করে, বিভিন্ন ধরনের ইনফরমেশন দেয়, আমরা চাইলে ওটাকে রিপোর্ট করতে পারি, যাতে করে ফেসবুক কর্তৃপক্ষ সেই আইডিটাকে ব্লক করে দেয়। তো এই হচ্ছে আমাদের চেষ্টা, আমাদের মাইন্ডসেট, এ হচ্ছে আমাদের ইন্টেনশন, যাতে করে এ ধরনের কাজ থেকে আমরা সবাইকে বিরত রাখার চেষ্টাটা রদ্দ করতে পারি।
আমি কি গুরু কিবরিয়াকে নিয়ে একটা কথা ওকে বলতে পারি?
আমি কিবরিয়াকে নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে, আমি একদম শেষ মুহূর্তে আমরা সবাই নিজেদেরকে অফ করে দিয়ে সরাসরি কিবরিয়ার উদ্দেশ্যে আপনাকে কথা বলার সুযোগ করে দেব। তুমি কিছু মেসেজ নেওয়ার কথা বলছিলে, এর মধ্যে আমরা কিছু মেসেজ নিই এবং আমরা অনুষ্ঠানটাকে শেষ করতে যাব। আমরা চাইব যে কিছু ফোন কলও এর মধ্যে নিয়ে নিতে, কিছু মেসেজ আগে নিয়ে নিই।
অনেক বন্ধুরাই কিন্তু মেঘলা এখন দেখো আমাদের সাথেই আছে, আর বন্ধু আমরা দুজন আছি এখনো। দেখুন
এর মধ্যে একটা প্রয়োজনীয় একটা ইনফরমেশন দিয়ে দিই। বন্ধুরা তোমরা যারা শুনছো খুব মনোযোগ দিয়ে শোনো একটা জিনিস। আমি যেমন আই জাস্ট অলওয়েজ লাভ টু ওয়্যারিং জিন্স এন্ড টি শার্ট, আমি হয়তো খেয়ালই করি না, যখন একটা ভালো টি শার্ট বা জিন্স যখন পাই, টি শার্ট আর কি সেমি ফিটিং টি শার্ট এবং জিন্সের মধ্যে অ্যাকচুয়ালি ন্যারো ফিট জিন্সগুলো বেশি পছন্দ করি, হঠাৎ আমার হাতে যখন সেরকম পছন্দের কোন ফেব্রিক্সের জিন্স এবং টি শার্ট পাই, তাড়াতাড়ি বগল দাবা করে ওয়েটিং রুমের দিকে যাই। তখন আর কোন রকম ইন্টেনশন কাজ করে না, তাড়াতাড়ি করে চেঞ্জ করে আগে একটু দেখে নিই যে হাউ আই এম লুক লাইক। কিন্তু বন্ধুরা এর মধ্যে কিন্তু অনেক বাজে বাজে ঘটনা ঘটে যায়, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে যে এখন অনেক জায়গা থেকে এ ধরনের খবর পাওয়া যাচ্ছে, আমি যাচ্ছি, তুমি যাচ্ছ, আমাদের এই ভাই বোনরা যাচ্ছে। চিন্তা করে দেখো যে সেই সব জায়গাতে মানুষ ক্লোজ সার্কিট ক্যামেরা লাগিয়ে থাকে, অনেক জায়গাতে এরকম আছে, এবং ক্লোজ সার্কিট ক্যামেরাটা ওইখানে একটা কেবলটা ক্যামেরার যে ইটা সেটা এমনভাবে পজিশন দেওয়া থাকে যেটা বাইরে থেকে দেখা সম্ভব না। এবং এই ধরনের চেঞ্জ রুমগুলোতে অনেকেই আছে, অনেক জায়গাতে আছে, এই ধরনের খবর আমাদের কাছে প্রচুর আসছে। এই চেঞ্জ রুমগুলোতে এমনভাবে ক্যাম্পটা সেট করা থাকে যে বাইরে থেকে সেটা ভিজিবল হয় না, বাইরে থেকে দেখা যায় না। এবং এই ছবিগুলো, এই চেঞ্জ রুমের এইসব ছবিগুলো পরবর্তীতে আপলোড করে দেয় ইন্টারনেটে, এই ধরনের বিকৃত মস্তিষ্কের যেসব ইউজার আছে ইন্টারনেটে তারা। তা এখন আমি একটা অন্তত একটা জিনিস করতে পারো, যে চেঞ্জ রুমে যাওয়ার পরে যদি তুমি ইফ ইউ মেক এ কল, চেঞ্জ রুম থেকে যদি একটা ফোন কল জেনারেট করো, তোমার পরিচিত কোনো একজনকে ফোন কল জেনারেট করো, তাহলেই কিন্তু এই তুমি পার্থক্যটা বুঝতে পারবে। ফোন কল জেনারেট করলে, কারণ ফোন কলের সাথে ওখানকার যে অপটিক ফাইবারটা আছে তার কিন্তু একটা যোগ সাদৃশ্য আছে, সো ওই নেটওয়ার্ক তখন তোমার কাছে অ্যাভেলেবিলিটি থাকবে না। তো এই বিষয়টা, এই টেকনিক্যাল টার্মগুলো যদি আরো যদি ক্লিয়ারলি আমি বোঝাতে পারতাম তাহলে হয়তো আরো ভালো হতো, যদি আমি টেকনিক্যাল কোন এক্সপার্ট না। তবে এটা একটা কিউ, ফোন কল জেনারেট করাটা একটা কিউ, যে আদৌ এখানে কোন হাইড ক্যামেরা, হিডেন ক্যামেরা আছে কিনা সেটা বোঝার জন্য। তো আর অন্তত সেই কাজটার মাধ্যমে পরখ করে না হলেও তুমি একটু ক্রস চেক করে নাও যে যে জায়গাতে তুমি চেঞ্জ করছো সেই জায়গাটা কত বেশি সিকিউরড এই এই ধরনের টেকনোলজি নির্ভর অ্যাবিউজ করানোর জন্য।
অনেক সময় দেখা যায় যে খুব তাড়াহুড়োর মাঝখানে শপিং করতে যাচ্ছি,
আমি যে কথা বলছিলাম যে আমার পছন্দের ফেব্রিক্স এবং জিন্স পেয়ে গেছি ফিটিং, আই এম গোয়িং টু চেঞ্জ ইট, আর কোন খেয়াল থাকে না, তখন
খেয়াল করলাম না। সেই রকম তো প্রায় হচ্ছে, তো আমরা তো তাহলে সবাই ভিকটিম
না, এভরিবডি অলওয়েজ ইন জাস্ট ইন ফ্রন্ট অফ উইপেন। আমাদের শুধু সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে যে ইন্টারনেট ব্যাপারটা হচ্ছে একটা বিশ্বব্রহ্মাণ্ডের মতো, যেখানে একটা বাসাতে হয়তো কোরআন শরীফ, গীতা পাঠ, বাইবেল পাঠ, ত্রিপিটক পাঠ এগুলোর ব্যবস্থা আছে, আর একটা বাসাতে আছে বহু রকমের পৃথিবীতে যেসব খারাপ কাজ যেগুলো বুঝি আমরা সেই খারাপ জায়গার ব্যবস্থা। এখন কোন ঘরে ঢুকবে এটা ডিপেন্ড করবে তোমার উপরে। তো এই মস্তিষ্কের পরিবর্তনটা হওয়া উচিত, এর জন্য জনমত তৈরি হওয়া উচিত, এর জন্য আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে অনুরোধ করছি, চেষ্টা করছি। আর যারা পরিবর্তিত হবার না, সাইবার ক্রাইম অ্যাক্টের মাধ্যমে এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা উচিত, এবং এই আইনের জায়গাটাকে এত বেশি স্ট্রাকচার করা উচিত, এত বেশি শক্তিশালী করা উচিত। নাহলে যে প্রযুক্তি নিয়ে আজকের প্রজন্মকে নিয়ে আমরা অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখছি, আইটি সেক্টর নিয়ে একটা বিশাল সম্ভাবনার স্বপ্ন দেখছি, সেই আইটি সেক্টরটা আমাদের ক্ষতির অনেক বড় কারণ হয়ে যাবে।
রাইট, তারপরেও যে মানে খারাপ জিনিসগুলো এমন ভাবেই হিডেন করা থাকে যে আসলে ভালো মানুষের পক্ষে দেখা যায় যে অনেক সময় সেটা ইয়ে করার মানে কি বলে ওটাকে ডিসকভার করার সুযোগ হয়ে ওঠে না।
এটা তুমি যথার্থ বলেছো, কারণ জুই, ডক্টর জুই নিজেও তো ব্যক্তি জীবনে অনেক ডক্টর ইন এ সেন্স যে সে অনেক অনেক এসব ব্যাপারে অনেক সে অনেক প্রোগ্রেস বাট প্রোগ্রেসিভ, কিন্তু তারপরেও কিন্তু তার দ্বারা হচ্ছে না, কারণ অনেকে এ ধরনের ইন্টারনেট, কম্পিউটার, এ ধরনের আইটি কনসার্ন ব্যাপারে অনেকে আগ্রহী হয় না। এটা হচ্ছে একরকমের ফ্যাসিনেশন, অনেকের আছে অনেকের নাই, ইট ডাজেন্ট মিন যে সে মানুষটি আসলে অর্থে এডুকেটেড না, এডুকেশন দিয়েও কিন্তু হয় না, কারণ তার স্পেশালিটি হচ্ছে সে গাইনিকোলজিস্ট এবং গাইনি নিয়ে সে কাজ করছে, সে কিভাবে সেবা করতে পারে ডাক্তারের ব্যানারে সেই নিয়ে কাজ করা। সে নিজেই যেমন বলল যে আমি এই ব্যাপারগুলো তো বুঝি না, আসলে বুঝতেও চায় না, আমি এই ব্যাপারটা নিয়ে এত বেশি ইনভলভ না,
সেটাই অর্থাৎ তিনি তো মানে ওনার জায়গাতেই স্পেশালিস্ট।
আমাদের চেষ্টা করা উচিত যে আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করা, যারা চেঞ্জ হচ্ছে না একটা জনমত তৈরি করা, যেন তাদেরকে আমরা ভিক্টিমাইজ করতে পারি যে এই এই পিপল যাদের দ্বারা আমার ক্ষতি হচ্ছে।
রাইট, আর নিজেকে সেভ করার জন্য বোধ হয় টেকনোলজিতে আমাদের সবার এক্সপার্ট হওয়া উচিত।
এক্সপার্ট না হলেও এটা তো খারাপ কিছু না, যে মিনিমাম কিছু ধারণা রাখা
অবশ্যই
এটা খারাপ কিছু না। আর আমরা সবচেয়ে সবার আগে যেটা চাইবো সেটি হচ্ছে যে আমাদের যে নিয়ম এবং আইন আছে সে আইনের প্রপার ইমপ্লিমেন্টেশনটা হোক।
আমার মনে হয় ওই জায়গাটাতেই আসলে কাজ করা দরকার, এবং যারা এই কাজগুলো করছে তাদেরকে যদি আমরা প্রতিবাদ জানাতে পারি। তো প্রিয় বন্ধু, অনেকেই কিন্তু আমাদের সাথে আছেন এবং চাইলে আপনিও জয়েন করতে পারেন। মোবাইল ফোনের এসএমএস অপশনে চলে যান, টাইপ করুন আর এ স্পেস দিন, নাম লিখুন, লোকেশনটা লিখুন, তারপরে এই মুহূর্তে আপনার মনের অনুভূতিটা কি সবকিছু লিখে পাঠিয়ে দিন 2323-তে। এছাড়া দেশের বাইরে যারা আছেন শুনছেন আমাদের অথবা 24 আওয়ার্স শুনতে চান তারা কিন্তু ব্রাউজ করতে পারেন www.radioma.com। আর দেশের বাইরে যারা আছেন তাদের জন্য
আমাদের একটা ফেসবুক আইডি আছে, সেটা হচ্ছে লাভ গুরু সামার ভালোবাসা, ওখানে আমাদেরকে অ্যাড রিকোয়েস্ট পাঠান, আমরা আপনাদেরকে অ্যাড করে নিব। আর বন্ধু, ইচ্ছে করলে আমাদেরকে এখন ফোন করতে পারেন, ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি 9893666। আর অনেকেই এসএমএস করেছেন আমাদেরকে, সারিকা আছেন নাজিমপুর থেকে, আমিনুল আছেন কাফরুল থেকে, নিলয় আছেন মগবাজার থেকে, মিতু আছেন মোহাম্মদপুর থেকে, মুন্না আছেন আমাদের সাথে, আরো অনেকেই আছেন, সাবিনা আছেন ফার্মগেট থেকে, সঞ্জীব আছেন, লিসা আছেন মিরপুর থেকে, অনেকে অনেকে জয়েন করেছেন আমাদের সাথে, আরো অনেক SMS এক্সপেক্ট করছি আপনাদের কাছ থেকে, SMS গুলো করুন আমাদেরকে। আর টুটুল তো জানিয়ে দিল SMS এর নিয়মটা, তারপরে আমি এখন আর জানতে চাচ্ছি না, তারপরে আরো কিছু প্রাপ্তি স্বীকার করতে চাই। যেমন রাজু আছেন আজকে, রাজু নামের অনেকে SMS করেছেন আমাদেরকে। ওকে,
আর করণকে একটা SMS করে বলেছে যে ধিক্কার জানাই সেই সকল কিবরিয়াকে যারা এ ধরনের কাজের সাথে জড়িত। চমৎকার। আর রাজু কি বলেছে দেখো তো।
জুই, তুমি কি করে বুঝলে যে কিবরিয়া এসব কিছুর সাথে জড়িত?
কোশ্চেন করেছে,
এটা একটা কোশ্চেন আর কি।
আচ্ছা, আমি এবার এবার ঘটনার মধ্যে চলে আসি। ঘটনার মধ্যে চলে আসা আসলে আমার বারবার কথাটা গেল ঘুরে চলে যাচ্ছে সাইবার ক্রাইমের বিরুদ্ধে, কারণ এইটা নিয়ে কথা বলা কেন জানি একটু কমই হয়। আমি বিভিন্ন টক শো দেখি, বিভিন্ন রকমের ইনফরমেশন কালেক্ট করি, কেন জানি সাইবার ক্রাইমের বিরুদ্ধে সেভাবে স্ট্রাকচারলি এখন পর্যন্ত ওই রকম জনমত তৈরি করার চেষ্টা বা ওইটা নিয়ে কথা বলার চেষ্টাটা খুব কম হয়। হোয়ারাজ এটাকে ঘিরে কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এবং ইভটিজিং এর কারণে যে বিভিন্ন রকমের সুইসাইডাল টেন্ডেন্সি এবং সুইসাইড করার যে ঘটনা সেগুলো আমরা শুনেছি। কোন প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা ঘটে? সাইবার ক্রাইমের নামে যদি কাউকে অ্যাবিউজ করা হয়, সে কোন ক্ষেত্রে এই ধরনের ঘটনার মধ্য দিয়ে যায়, সেটিও একটি জাজল্যতম প্রমাণ আজকে আমাদের ডক্টর জুই। কারণ সে যে ঘটনাগুলো বলছিল যে আমার বাড়িতে থেকে যেন আমি পরভুবনের একজন মানুষ হয়ে গেছি, আমার চোখের সামনে দেখছি যে বাবা আমার আস্ফালন করতেছে, জোরে জোরে কান্নাকাটি করছে, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না যে আমার এখানে দোষটা কোথায়। আসলে বাবা মার হয়তো ওই জায়গা থেকে, আমার যেটা ধারণা, আমার পার্সোনাল ফিল, বাবা মার হয়তো এরকম কিছু ভাবছিলেন যে উনারা অনেক হয়তো সম্মানিত ব্যক্তি, উনি হয়তো ভাবছিলেন যে কেন আমি এই কন্ট্রোভার্সির মধ্যে পড়লাম, কেন এই ঘটনার সামনে আমাকে পড়তে হলো, কেন আমি পড়ব, এটাই হচ্ছে কথা। আমি বুঝছি যে আমার মেয়ের দ্বারা কোনো খারাপ কিছু হয়নি, সো তার কোন রকমের ভিডিও ক্লিপ তো ইন্টারনেটে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ আমি জানি আমার মেয়ে ভালো, কিন্তু কেন এই ঘটনার সামনাসামনি আমাদের হতে হলো। সেইখানে হয়তো ডক্টর জুয়ের একটা দোষ খুঁজে পেয়েছে, মানে একটা তো মানুষ কোনো না কোনো কিছু ভেবে তো নিজের মনকে একটা ওই অর্থে বুঝ দেয় যে খুঁজে পেয়েছে যে সে কেন এরকম সম্পর্কের মধ্যে জড়াতে গেল। সেখানে ডক্টর জুয়ের ইস্যুটা অনেক ভ্যালিড ছিল যে একজন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং MS করছে, সে ছেলে ইংল্যান্ডে থাকে, একটাই ছেলে বাবা মার, সে এরকম পাত্র যদি মানে এইভাবে আসতো, অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে আসতো, তাহলে তো বাবা মা না করতো না। সো আমার চুজ তো ভুল ছিল না, ওই অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে ওই ধরনের পাত্রের সাথে বিয়ে হওয়ার পরেই তো ঘটনাগুলো ঘটতে পারত। সো জুয়ের জায়গা থেকে তো তাকে পছন্দ করাটা ভুল ছিল না, কিন্তু তার হাত ধরে যে ধরনের ইনসিডেন্টগুলো আসবে সেটা তো জুয়ের আগে থেকে জানার কথা না। এই ব্যাপারটা ওনারা হয়তো সে মুহূর্তে তখন বুঝতে চাননি বা বোঝেননি, না বোঝার কারণে যে একটা ব্রিদিং গ্যাপ তৈরি হয়েছে জুয়ের সাথে এবং তাদের প্যারেন্টসদের। স্রষ্টাকে জুয়ে প্রায়শই ডাকে, স্রষ্টা হয়তো অনেক অনেক বেশি জুয়ের প্রশ্নে অনেক বেশি দয়াবান ছিলেন, যে কারণে জুই খারাপ পথে যায়নি, জুই নিজেকে সামলে নিয়েছে এবং ফাইনালি সে তার স্টাডি কমপ্লিট করেছে এবং এখন স্বমহিমায় উদ্ভাসিত হয়ে এখন মেডিকেল অফিসার হিসেবে কাজ করছে দুইটি হসপিটালে। তো এটা এটা আমরা এই অর্থে লাকি বলতে পারি, কিন্তু জরুরি না যে সব ক্ষেত্রে ঘটনাটা এইভাবে ঘটবে। অনেক ক্ষেত্রে সম্ভাবনা থেকে যায় যখন বাড়ির লোকের সাথে তারা কমিউনিকেশন করার সুযোগ পায় না, নিজে যে সঠিক আছে সত্যি আছে সেটা প্রমাণ করতে গিয়ে এইভাবে উল্টো ভিক্টিমাইজ হয় যে না আপনারই হয়তো কোনো না কোনোভাবে ওখানে সংশ্লিষ্টতা ছিল, তখন সে মানুষটার উপর দিয়ে কি যায় সে সম্বন্ধে আমরা অনেক ডিটেলসে শুনেছি আজকে জুয়ের কাছ থেকে। আমরা এর মধ্যে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি আমি একজন বা দুইজন ডক্টরের সাথে যারা জুয়ের কলিগ, তারা জুয়ের কষ্ট বা জুয়ের ভালো লাগে এই জিনিসগুলোকে হয়তো কাছ থেকে দেখেছে, যদি আমরা তাদেরকে ফোনে পাই তাহলে তাদের কাছ থেকে জুয়ের সম্বন্ধে কিছুটা জেনে নেব। আর আমরা তো এর আগেই বলেছি যে কিবরিয়া এবং কিবরিয়ার মা, তাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করতে পারিনি, ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তারা হয়তো সে নম্বরে এখন অ্যাভেলেবল না। কিন্তু এসব প্রসঙ্গ একদিকে, আমি চলে যাই ঘটনার পোস্টমর্টমে। জুই এখানে যেহেতু কিবরিয়া নাই, কিবরিয়ার মা নাই, তাদেরকে আমি ফোনে নিতেও পাচ্ছি না, ওদের পক্ষ থেকে আপনার উদ্দেশ্যে আমার কিছু বলার আছে। এখানে একটাই কন্ডিশন, এই হট সিটে বসার, হট সিটের একটা স্পেশালিটি আছে, এটা হচ্ছে একটাই কন্ডিশন। কন্ডিশন হচ্ছে যে হয়তো আপনার এই প্ল্যাটফর্মে, এত বড় প্ল্যাটফর্মে একসাথে লাখ লাখ মানুষের সাথে কথা বলার সৌভাগ্য আর হয়তো হবে না। এইটাকে আমরা বলি যতটুকু না হট সিট, যতটুকু না একটি স্টুডিও, যতটুকু না এটা একটা অনুষ্ঠান, তার চাইতে বেশি এটা একটি কনফেস করার অনেক বড় একটি জায়গা। আপনি যে গিল্টি ফিলটা কিবরিয়ার মধ্যে দেখতে চান, ঠিক সেই রকম আপনার মধ্যে যদি আপনার অবচেতন মনে কোনো গিল্টি ফিল থেকে থাকে, সেই গিল্টি ফিলটা আর পরবর্তীতে থাকবে না যদি আমি সত্যি কথা কিছু বলে থাকি এবং আপনি সেটা স্বীকার করে থাকেন। প্রথম কথা, আমি রিপ্রেজেন্ট করছি এখন কিবরিয়া এবং কিবরিয়ার মায়ের পক্ষ থেকে, সেটি হচ্ছে যেহেতু তারা নাই তাদের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করছি, ক্রস চেক করে নেওয়ার জন্য ঘটনার মধ্যে আসলেও কোন রকমের বই সাদৃশ্য ছিল কিনা। আপনার যে জীবনের কথাগুলো আমি শুনেছি, কিছু কিছু বিষয় আমার কাছে ওই অর্থে কিছুটা অসংলগ্ন মনে হয়েছে। প্রথম বিষয় সেটি হচ্ছে যে আপনি প্রচন্ড রকমের সেন্সিটিভ মাইন্ডেড একজন মানুষ, অসম্ভব রকমের ইমোশনাল, এবং এটা মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায় যখন এই সেন্সিটিভিটি বা ইমোশনাল ব্যাপারগুলো ঘটে আপনার একান্তই কাছের কোনো মানুষের কাছ থেকে। তখন ছোট থেকে ছোট ব্যাপার, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ব্যাপার আপনি ছাড় দেওয়ার মতো মানসিকতায় আর থাকেন না। এটা আপনার কোন সময় চেতন মনে, কোন সময় অবচেতন মনে ঘটে যায় আপনার দ্বারা। আপনাকে প্রচন্ডভাবে ভালোবেসে কিবরিয়া এবং আপনার সাথে পরবর্তী জীবন সে খুব দারুণভাবে শুরু করবে এই স্বপ্ন নিয়ে কিবরিয়া আপনার জন্য যে গিফটগুলো নিয়ে এসেছিল সেই গিফটগুলোতে যতটুকু গিফট দেওয়ার টেন্ডেন্সি, আপনাকে ইমপ্রেসড করার টেন্ডেন্সি ছিল, তার চাইতে অনেক বেশি ছিল কেয়ারিংনেস। সেই কারণে আপনি বলেছেন যে এত বেশি গুছানো হতে পারে একটি ছেলে যে আমার কি কি লাগতে পারে স্টেথোস্কোপ পর্যন্ত মনে হয় নিয়ে আসতে সে ভুল করেনি। আমি কি ঠিক বলছি? তো সমস্ত কিছু এত বেশি গোছানো ছিল তার, যে যার মধ্যে আমি বলতে পারি যে ওইটার মধ্যে শুধু আপনাকে গিফট দেওয়ার টেন্ডেন্সি না, আপনাকে যে ইন সাম এক্সটেন্ট সে আপনাকে ভালোবাসে, আপনার প্রতি সে কেয়ারিং, আপনার প্রতি তার একটা সে অর্থে মমত্ববোধ আছে, সেটারই বহিঃপ্রকাশ। না হলে এত গুছিয়ে কারো দ্বারা হয়তো ওইভাবে গিফট নিয়ে আসা সম্ভবপর হওয়ার কথা না। আমি কি ঠিক বলছি এতটুকু? সেইখানে কোনো কারণে আপনার জন্য, যেমন একটা আপনি যে রিংয়ের কথা বলছিলেন যে ও কি ও মনে হয় ইন্টেনশনালি আপনার জন্য রিং নিয়ে আসেনি, ইন্টেনশনালি আপনার জন্য রিং নিয়ে আসেনি, রিং নিয়ে আসলে তো আপনাকে এঙ্গেজ করতে হবে, এটা ভাবার চাইতে একটু উদার হয়ে কি এরকম ভাবার সুযোগ ছিল না যে মানুষটা আপনার জন্য ডায়মন্ড সেট পর্যন্ত নিয়ে আসতে পারে, সেখানে একটা ছোট রিংটা নিয়ে আসা বা ওইটাকে নিয়ে এসে আপনাকে বিয়ের এঙ্গেজের ব্যাপারটাকে পাশ খাটিয়ে যাওয়া তার জন্য তেমন টাফ কিছু ছিল না, সেটা হয়তো কোইন্সিডেন্টলি ভুল করেছে, এটা তো স্বাভাবিকভাবে ধরে নেওয়া যেতেই পারে। আপনার ক্ষেত্রে আমি একটা জিনিস বারবার দেখেছি, সেটি হচ্ছে যে কিবরিয়া যে জিনিসগুলো ভুল মিথ্যা বলেছে আপনার কাছে মিথ্যাভাবে উপস্থাপন করেছে দীর্ঘ চার বছরে যখন আপনাদের সাথে ফোনে কমিউনিকেশন হতো ইংল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে এবং ইমেইলে যোগাযোগ করেছে, তখন ওই কথাগুলো কতটুকু সঠিক এবং বেঠিক সেটা ক্রস চেক করার জন্য সবসময় আপনি ব্যতিব্যস্ত থেকেছেন যখন কিবরিয়া ফিরে এসেছে দেশে। এবং কিবরিয়ার মধ্যে যেহেতু এই কাজগুলো করেছে, কিবরিয়ার পক্ষ নিয়ে আমি কথাগুলো বলছি শুধু ক্রস চেক করার জন্য, কিবরিয়া যদি আজকে থাকত অথবা আমি ফোনে তাকে পাইতাম তাহলে আমার এই কথাগুলো বলার প্রয়োজন পড়ত না। কিবরিয়া যে কাজগুলো করেছে, কিবরিয়া যে মিথ্যা কথাগুলো বলেছে, আমি ধরে নিলাম যে সব ঠিক একটা শুধু কথার ভিত্তিতে, সেটা হচ্ছে এভরিথিং ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, আপনার ভালোবাসা পাওয়ার জন্য আপনি যেন ওকে ভালোবাসেন এবং ফাইনালি যেন আপনাকে বিয়ে করতে পারে, সে কারণে হয়তো কিছু কিছু মিথ্যার আশ্রয় নিয়েছে যেটা কোনোভাবেই সঠিক না, উচিত না, তারপরে এই মিথ্যার আশ্রয়গুলো সে নিয়েছে, নিয়ে কিছু কিছু গল্প ফেঁদেছে। আপনি যে ধরনের উপন্যাস লিখেছিলেন বেলিফুলের কথা, লিউকেমিয়া রোগে আক্রান্ত হওয়ার কথা, সেটার আদলে নিজেকে সাজিয়েছে যাতে করে আপনি তার প্রশ্নে একটা মেন্টালি অ্যাটাচমেন্ট ফিল করেন, যেটার পিছনে কোনো হয়তো খারাপ ইন্টেনশন ছিল না, ইন্টেনশন একটাই ছিল, সেটা হচ্ছে আপনার ভালোবাসা পাওয়া। যদিও আমি লাভগুরুর পক্ষ থেকে বলছি জিনিসগুলো কখনোই সঠিক না, ভালোবাসার মানুষের কাছে কখনো মিথ্যার কোনো বেসাতি নিয়ে বসা উচিত না, মিথ্যার কোনো আশ্রয় নেওয়া উচিত না।
এই সবগুলো কথার প্রেক্ষিতে কিছু বলতে,
হ্যাঁ আমি অবশ্যই আমি শুধু এই প্রসঙ্গগুলো নিয়ে আসছি। এই বিষয়গুলোকে আপনি প্রতি মুহূর্তে চেষ্টা করেছেন যে কোন জায়গাতে সে সঠিক বলেছে এবং কোন জায়গাতে বেঠিক বলেছে, এবং যেসব জায়গাতে সঠিক এবং বেঠিকের ক্যালকুলেশন করেছে সেসব জায়গাগুলো অনেক সময় অনেক ছোট ছোট বিষয়, যেমন লিউকেমি অনেক বড় একটা বিষয়, কিন্তু আরো কিছু ছোট ছোট বিষয় আছে, যে গাড়ি সে চালানো শিখছে কুষ্টিয়াতে, কিন্তু এর মধ্যে সে কয়েকবার আপনাকে গল্প দিয়েছে যে সে ইংল্যান্ডের রাস্তাতে গাড়ি চালিয়ে বেড়ায়। যেমন একটা মিথ্যা ছিল যে সে টেলিকমিউনিকেশনের উপরে এমএস কমপ্লিট করেছে, কিন্তু আপনি পরে জানলেন যে না, এখন সে স্টাডি কন্টিনিউ করছে। এই ধরনের অনেকগুলো ব্যাপার বারবার যখন আপনি চেষ্টা করছেন তার কাছ থেকে ফাইন্ড আউট করার জন্য, সে কিন্তু খবর রাখে যে তার মাকে জিজ্ঞেস করছেন বা আপনি তাকে বিভিন্নভাবে আড়ালে আবডালে এটা জানার চেষ্টা করছেন। যেমন ছোট্ট একটি ব্যাপার, ওখান থেকে ফোন দিয়েছেন, বলছেন যে এখানে বলছে এরা যে আমার মোবাইলে, যেটা আপনার সমুদ্রে পড়ে গিয়ে যে মোবাইলটা নষ্ট হয়েছিল, মোবাইলের আইসিতে প্রবলেম, সেটা সঠিক উত্তর কেন দিতে পারল না কিবরিয়া, কারণ সে তো টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, তার তো বলা উচিত ছিল। এই যে ছোট ছোট ব্যাপারে বড় রকমের একটি তথ্য উদ্ঘাটন করার চেষ্টা, সেটাই কিবরিয়ার মনে একটা ইনসিকিউরিটি নিয়ে এসে দিয়েছে। আমি কনসিকোয়েন্সটা বলছি, এগুলো ঘটনার কারণে কিবরিয়ার মনে একটা ইনসিকিউরিটি তৈরি হয়েছে যে আমাকে ফাইনালি হয়তো ওর মধ্যে যে শিক্ষা আছে, ওর মধ্যে যে স্মার্টনেস আছে, ডক্টর জিও হয়তো ফাইনালি ফাইন্ড আউট করে ফেলবে যে আমি কিছু কিছু মিথ্যার আশ্রয় নিয়েছি। তখন আপনার প্রশ্নে একটা ইনসিকিউরিটি ফিল করেছে, হীনমন্যতায় ভোগা শুরু হয়েছে। এই হীনমন্যতা থেকেই আপনাদের মধ্যে একটা ব্রিদিং গ্যাপ তৈরি হয়েছে। এটা হচ্ছে আমার জায়গা থেকে একটা অবজারভেশন। এবং ফাইনালি আমার কাছে সব কথার এক কথা যেটা মনে হয়েছে যে এইসব নিয়ে দড়ি টানাটানি, আর দড়ি টানাটানিটা সবসময় মারাত্মক হয়ে যায় যখন চলে আসে সামনে ইগো, যখন চলে আসে পার্সোনালিটি। এই ইগোর সাথে কম্প্রোমাইজ করতে না আপনি পেরেছেন, আর এই হীনমন্যতা থেকে বাড়িয়ে আসতে না পেরেছে কিবরিয়া, যার ফলস্বরূপ যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আপনাদের দুজনের মধ্যে ব্যবধান দিনকে দিন বেড়ে গেছে। আপনি যেমন বলছেন যে এখন যদি সবকিছুকে ভুলে গিয়ে এসে আমার কাছে ক্ষমা চায়, দুঃখ প্রকাশ করে, তাহলে আমি হয়তো তাকে ক্ষমা করে দেব, তার প্রশ্নটা আমার প্রচন্ড রকমের ভালোবাসা আছে তাই। এ কথাটা আপনি কথা প্রসঙ্গে শেষ মুহূর্তে এসে বলেছিলেন যে আপনার দুইটি সত্তার একটি সত্তা এরকম কিছু বলে। আর আমার কাছে আমার অবজারভেশনে মনে হচ্ছে যে এইসব ছোট ছোট ব্যাপারগুলোকে নিয়ে যেহেতু ঘটনাটা ঘটে গেছে, ইউ আর অলরেডি বিন ইন লাভ, কিন্তু ওর মধ্যে প্রচন্ড রকমের ইনসিকিউরিটি, কারণ সে ইংল্যান্ডে হয়তো ভালো কোনো জব করে না, সে হয়তো এমএস কখনোই কমপ্লিট করতে পারবে না, সে হয়তো হোটেলে একটা বেয়ারার চাকরি করে ইংল্যান্ডে, আর সে যে ফ্যামিলি বিলংস করে সে কখনো আমেরিকাতে তার মা যায়নি, তার যে বোনের কথা বলেছে আমেরিকাতে ফেরত সেটাও মিথ্যা কথা, তার ফ্যামিলি হয়তো একটা ট্রিপিক্যাল উচ্চ নিম্নবিত্ত পরিবার যে হয়তো কুষ্টিয়াতে থাকে, বাড়িটার চালটাও হয়তো সঠিকভাবে তৈরি করা হয়ে ওঠেনি, সেখানে হয়তো বলেছে যে বসুন্ধরাতে তাদের একটা জমি আছে, তারা এখন বাড়ি নির্মাণের কাজে হাত দিয়েছে। এতগুলো মিথ্যার ঘটনা একদিকে, অন্যদিকে আপনি হচ্ছেন ইউ আর ভেরি সাকসেসফুল, আপনি প্রচন্ড আপনার জায়গাতে প্রচন্ড ধীরস্থির শান্ত, এবং আপনি একজন ডক্টর, এবং আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ডক্টর পাত্রীর ডিমান্ড কত মারাত্মক হতে পারে, এবং আপনি বাবা মার একমাত্র সন্তান, এবং আপনার বাবা মা আবার বিজনেস করেন আমি যতটুকু জানি, তারা অনেক সলভেন্ট একটা ফ্যামিলি। সে এই ইনসিকিউরিটিতে চরমভাবে ভুগেছে যে আমি যেসব মিথ্যা বলে তাকে সম্পর্কটা করেছি, ফাইনালি এগুলো তো সে ফাইন্ড আউট করার চেষ্টা করছে, আমি হয়তো এই মেয়েকে নিয়ে আমি হয়তো সম্পর্কটাকে বেশি দিন ধরে রাখতে পারব না, তাই একরকম হয়তো পালিয়ে যাওয়া।
আমি এখন কিছু বলবো,
হ্যাঁ আমি এখন আপনার কাছ থেকে শুনবো যে পরিস্থিতিটা যদি এই কথাগুলো যদি কিবরিয়া বলতো সেক্ষেত্রে আপনার এটার প্রেক্ষিতে বলার কি থাকতো। কিন্তু তার আগে আমি অবশ্যই অনুরোধ করব যে যাই বলুন না কেন, এখন আমার কথা আপনি ভুলে গিয়ে আপনি শুধু আপনার মনের অবচেতন মনে চিন্তা করেন যে লাখ লাখ মানুষ আপনাকে এই মুহূর্তে শুনছে, একটি বর্ণ যেন মিথ্যা ইনফরমেশন আপনার কাছ থেকে না আসে, এবং যদি এর মধ্যে পার্শিয়ালি কিছুটুকু অংশ সঠিক হয়ে থাকে তার জন্য আপনি হয়তো যদি আপনি ওইটা সরি বলেন বা ওইটা আপনি মেনে নেন, তাহলে হয়তো একটা কনফেস করবেন এবং পরবর্তী গিলটি ফিলটা আপনার মধ্যে থাকবে না। লাস্ট একটা মিনিট নেব, সেটি হচ্ছে যে ইন্টারনেটে যে আপনার ইনফরমেশনটা আপলোড করা হয়েছে, যে মেয়েটিকে র্যাব সাজিয়ে যে মেয়েটি এই কাজটা করেছে আপনার সাথে, এর সাথে কিবরিয়ার যে কানেকশন ছিল এটি কি কখনো প্রমাণিত হয়েছে?
হ্যাঁ,
এ প্রমাণিত হয়েছে কিভাবে? এটা আমি শুধু এই জিনিসটা আগে জেনে নিই, এই জিনিসটা আমার তখন জানা হয়নি যে মেয়েটি কাজটা করতো সেটা কিবরিয়াই করাতো, সেটি কিভাবে প্রমাণিত হয়েছে?
বলি, এই মেয়েটা হল মানে যখন প্রুভ হয়ে গেল তখন থেকে বলছি, এই মেয়েটা হল আমার একটা ক্লোজ ফ্রেন্ড সজীব নাম, ওর বোন। সজীবের সাথে আমার ওয়ারিদে যে নাম্বারে কথা হতো ওই নাম্বারটা,
যে মেয়েটি কাজটি করত র্যাবে পরিচয় দিয়ে বলতো যে আপনার পিকচার আপলোড হয়েছে, সে মেয়েটি হচ্ছে আপনারই ফ্রেন্ড সজীব, তার বোন।
হ্যাঁ, ও আমার যে ফ্রেন্ড সজীব ওর সাথে যে আমার যে ওয়ারিদ নাম্বারে কথা হতো ওই নাম্বারটা কিবরিয়ার জানা ছিল। তো ও আমার যত ফোনে যত ইনকামিং আউটগোয়িং কল ছিল ও সব কিছু হলোকে ও জানতে পারত, আই ডোন্ট নো কিভাবে জানতে পারত কিন্তু জানতে পারত। তো ও এই কথাটা কিন্তু আমার বক্তব্য না, এটা আমি ওই মেটার
যে কথাটা আপনি বলছেন সেটা প্রেক্ষিতে একটু বলে দিই। আমাদের যতটুকু জানা আছে আমাদের সেটা হচ্ছে বিটিআরসি রেগুলেশন অনুযায়ী কারো প্রাইভেসি, কোন ইউজারের প্রাইভেসি ডিসক্লোজ করা গর্হিত অপরাধ এবং আইনসঙ্গত একটা অপরাধ।
তাহলে তো এখন আমাকে ওই মেয়েটাকে এনে জিজ্ঞেস করতে হবে।
আমি আমি আপনার কথাটা অবিশ্বাস করছি তা না, আমি আসলে ইনফরমেশনটা দিয়েছি
এই জন্যই যে এটা ওই মেয়ের কাছ থেকে জানা যে সে কিভাবে পেল বা তার কি প্রয়োজন ছিল আমার পিছনে লাগা, কারণ আমি ওই মেয়েকে চিনি না, সে আমার ফ্রেন্ডের বোন হল, আমি কখনো ওই মেয়ের সাথে কোনোদিন চিনিও না জানিও না।
আচ্ছা, তারপর
ওই ওই মেয়ে ও ওই সজীবের সাথে আমার যে ইনকামিং এ
মানে আমার নাম্বারে কে কে ইনকামিং কল আছে সেটা সে প্রথমে বের করেছে, বের করে দেখেছে যে সেটা সজীবের নাম্বার। ও সজীবকে হলো গিয়ে বের করেছে যে সজীবের ফোনে কার কার কল যায়, সেখানে দুইটা নাম্বার এসেছে, আমার আর আরেকটা মেয়ের। তখন আমারটা কনফার্ম হলো এটা আমার, আরেকটা মেয়েরটা ও তখন ওই মেয়েটাকে আস্তে আস্তে করে হলো গিয়ে খোঁজার চেষ্টা করেছে এই মেয়েটা আসলে কে। ওই মেয়েটাকে খুঁজতে যেও আসলে খুঁজে পেল যে ওইটা আসলে সজীবের বোন, এবং ওকে ও আস্তে আস্তে এইভাবে বুঝিয়েছে যে তোমার বোন তোমার ভাই এটা কেমন একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ, তোমার এরকম মেয়ের এই এই সমস্যা, এই মেয়ে তো বনানী রেস্ট হাউসে রাত কাটায়, এ তো এরকম বাজে বাজে কথা বলে বলে ওই মেয়েকে, আমি জানি না আজও পর্যন্ত জানি না যে ওই মেয়ে বা কিভাবে এটা বিশ্বাস করে যে একটা আননোন একটা পুরুষ মানুষ তাকে এইভাবে কনভিন্স করে বলতেছে যে তোমার ভাই এরকম একটা মেয়ের সাথে। ও তো পারত
জানতে চাচ্ছি যে কিবরিয়া যে এটার সাথে ইনভলভ এটা প্রুভ হয়েছে কি, আমি এতটুকু জানতে চাচ্ছি।
এই মেয়েটা যে এরকম তখন পর্যন্ত আমি জানলাম না, শুধু জানতাম যে তার নাম, সে আমাকে বলেছিল যে তার নাম তাসনুবা। অনেকদিন পরে এই ঘটনার প্রায় 4-5 মাস পরে একদিন সজীব বাসায় ফিরে নাই, ওরা বোনের ওর বোন মা ওরা সবাই ওয়ারিড ছিল, বাসায় ফিরে নাই কেন। তো আমি যে যখন নাকি আর ওয়ারিদের নাম্বারটা যখন কিবরিয়ার জানার যে ওয়ারিদ নাম্বারটা আমি ইউজ করতাম ওটা তো আমি মানে কিবরিয়ার জানার শুধু ওয়ারিদ কেন সব নাম্বারই আমি আস্তে আস্তে বন্ধ করে দিয়েছিলাম। তো তখন সজীব ওর একটা ইউজেবল একটা নাম্বার ও আমাকে দিয়েছিল ওইটা থেকে ইউজ করার জন্য। তো ওই বাড়িটা থেকে যখন আমি ইউজ করতাম ওর বোন তো জানত যে এটা ওর নাম্বার, তো যেহেতু ওর ভাই সেদিন রাত্রে ফিরে নাই ওই নাম্বার সবগুলো নাম্বারে অ্যাজ ইউজুয়াল ওর ভাইকে খুঁজেছে, ওই নাম্বারে ফোন করে খুঁজেছে। তো ওই নাম্বারে যখন ফোন করে খুঁজেছে আমার কাজিন ওই ফোনটা ধরেছে, তো ও দুষ্টামি করে বলেছে যে ওকে জিজ্ঞেস করছে যে তুমি কে, তো আমার কাজিন বলেছে যে আমি সজীবের বউ। তো এটা নিয়ে ওদের আরো রিয়েকশন হয়েছে যে ভাই বাসায় ফিরে নাই তাহলে কি আমার ভাই বিয়ে করে ফেললো এরকম একটা কিছু। তো এই এটা যখন বলল তো তো তখন তারপরের দিন আমার কাজিন আমাকে বললো যে আমি তো আপু এরকম একটা বলছে, তো আমি তখন ওকে বললাম যে পরের দিন আমি সজীবকে ফোন করে বললাম যে তুমি কালকে কোথায় ছিলে এরকম, তো আমি এরকম বলে ফেলছে ও, তো এখন কি করা উচিত। তখন ও বললো যে আমার বাসায় তো নিয়ে খুব রিয়েকশন হয়েছে, বলছে যে ওরা ভাবছে যে সত্যি বুঝি আমি কালকে রাতে বিয়ে করে বাড়ির বাইরে ছিলাম। তো এটা যখন বলল বলার পরে তখন আমি ওকে জিজ্ঞেস করলাম আমি কি আন্টির সাথে ফ্রিলি কথা বলবো এটা নিয়ে যে এটা যে আসলে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং, তো বললো যে না না এটা থাকে এটা দরকার নাই। কিন্তু আমার খালি মনে হচ্ছিল যে ওরা আসলে কি মনে করলো এরকম একটা কথা,
আমি আসলে ডিটেইলস আর এটা জানবো না, শুধু কিবরিয়ার ইনভলভমেন্টটা শুনতে
চাই। আচ্ছা, তখন হলো আমি ওর বোনকে ফোন করলাম, ওই যে নাম্বারটা থেকে যে আমাকে ফোন করেছিল আমি ওর নাম্বারে ফোন করলাম। ফোন করলাম পরে, এবং আমি আজও বিশ্বাস করি আমি আল্লাহর কাছে এই জীবনে কোন একটা পুণ্য করেছিলাম বলে আল্লাহ আমাকে ওই ওই মানে কি বলবো ওই ফলটা আমাকে দুনিয়াতে আমার হাতে দিয়ে দিয়েছিল। আমি যে কিবরিয়াকে নিয়ে অনেক কষ্টে আছে আমার সেই কষ্টটার কিছু অংশ আল্লাহ আমাকে কমানোর জন্য আমার ধারণা ওই ইনসিডেন্সটা তৈরি করেছে। যে মেয়েটা আমার সাথে ফোনে কথা বলল এই মেয়েটা যে ওই মেয়েটা, এটার প্রমাণ হলো এইভাবে মেয়েটার কথার ধরন। মেয়েটা কয়েকটা কথা এইভাবে বলেছে, আচ্ছা ঠিক আছে আপু ইস্তোকে আমি জানি, আমি যে এক্সকিউজটা দিচ্ছি এটা কারো বিশ্বাস হবে না, যে
আমি শুধু শুনতে চাই,
হ্যাঁ কারো বিশ্বাস হবে না যে একটা মানুষ ফোনে একই রকম ভাবে অনেকেই কথা বলতে পারে। শুধুমাত্র এই একটা মাত্র মানে এক্সকিউজের ভিত্তি করে আমার কাছে মনে হলো যে আমার এটা তো সেই মেয়ে, এটা তো সেই মেয়ে। কিন্তু আমি তখন কোরিলেট করতে পারছিলাম না যে সজীবের বোনকে কেন কিবরিয়া ক্যাচ আপ করবে, এটা কিবরিয়ার এখানে স্বার্থটা কোথায়। এই তার উপরে আর একটা কথা, আমি যে এটা সজীবকে বলবো তোমার বোন কিন্তু এইটা, আমি কি প্রমাণে বলবো, তখন তো আমার এই ফ্রেন্ডশিপও নষ্ট হবে, তখন বলবে যে কত বড় সাহস তুমি আমার বোনকে নিয়ে এরকম একটা কথা। তখন হলো প্রায় 4-5 মাস পর আমি একদিন কথা প্রসঙ্গে আমি সজীবকে বলছি যে তুমি কি জানো কে সেটা, সেটা তোমার বোন, তোমার যদি মানে আমি প্রচন্ড সাহস নিয়ে আমি ওটা বলছি যে হলে হবে আমি হয়তো না।
তারপরে
ও যে বাসায় ওকে চার্জ করেছে
তখন,
এবং সেই মেয়ে স্বীকার করেছে যে কিবরিয়াই হলো গিয়ে ওকে দিয়ে ফোন করিয়েছে আমাকে যে যাতে ওর ভাইয়ের সাথে আমি আর কোনো কথা না বলি।
তার ভাইয়ের সাথে? সজীবের সাথে।
সজীবের সাথে।
মেয়ের কি সন্দেহ ছিল যে সজীবের সাথে তোমার কোনো সম্পর্ক আছে?
হ্যাঁ
মেয়ের সন্দেহ না, এটা কিবরিয়ার সন্দেহ। ও খোঁজ রাখতে চাচ্ছে যে আমি ওকে নিব না, ওর কোন ফ্রেন্ড, ওর কোন বয়ফ্রেন্ড, ওর কারোর সাথে কোন সম্পর্ক।
তাহলে সজীবের বোনের কি ইন্টেনশন ছিল? সজীবের বোন একটা ছেলে বললো আর করে ফেললো তা তো না,
এটা আমারও প্রশ্ন।
সজীবের বোনও কি এরকম কিছু ধারণা করেছিল যে তোমার সাথে সজীবের সম্পর্ক?
এটাই তো, ওটা এটাই তো আমাকে সজীব যেটা বলেছে যে ওর বোনকে বোঝানো হয়েছে যে তোমার ভাই এরকম একটা খারাপ।
এতটুকু আমাদের কাছে ক্লিয়ার শ্রোতা বন্ধুরা, সেটা হচ্ছে যে সজীবের বোন যখন স্বীকার করেছে, অর্থাৎ একটা এভিডেন্স আছে, আমরা সজীবের বোনের সাথে যদি কোনোভাবে কমিউনিকেট করি তাহলে হয়তো জানতে পারবো সে স্বীকার করেছে এবং সজীব সেটা জানিয়েছে যে কিবরিয়া সজীবের বোনকে দিয়ে কাজটি করিয়েছে।
এখন চাইলে অনিয়ারে আপনারা সজীবের সাথে কথা বলে এটা কনফার্ম হতে পারেন যে ও নিশ্চয়ই ওর বোন সম্পর্কে মিথ্যা কথা বলবে না। ওর বোন কি বলেছিল ওকে, কি ইন্টেনশন ছিল কিবরিয়ার ওর বোনের প্রতি, এটা ওর সাথে কথা বলে আমার মনে হয় ক্লিয়ার আপ হতে পারবেন আরো ভালো করে।
তো এই বিষয়টা আমরা এতটুকু অন্তত পরিষ্কার যে কিবরিয়া এই কাজটি করেছিল সজীবের বোনকে দিয়ে। এর পেছনে ইন্টেনশন একটা ছিল, সেটি হচ্ছে যে জুইয়ের সাথে যেহেতু কিবরিয়ার কোনো সম্পর্ক নাই আপাতত, জুই যেন কোনোভাবে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে না পড়ে, যেটা কিবরিয়ার হয়তো সেই মস্তিষ্কে কাজ করেছে যে জুই হয়তো সজীবের সাথে কোনো সম্পর্কে জড়িয়ে।
আমার প্রশ্নটা সেখানেই, তুমি ছেড়ে চলে গেলা, তুমি কিছু না বলে চলে গেলা, তুমি মিথ্যা বলে ছেড়ে চলে গেলা, তুমি 5 বছর আমার সাথে মিথ্যা বললে আমাকে পাওয়ার জন্য, সবকিছুই তুমি করলে আমাকে পাওয়ার জন্য, সেই আমাকেই কোনো কিছু না বলে তুমি চলে গেলা কেন? আমার প্রশ্ন সেখানে, তুমি এত মিথ্যা কথা বললে শুধু আমাকেই তো পাওয়ার জন্য।
আচ্ছা, আমি বাকি যে কথাগুলো বললাম সেটা সম্বন্ধে আপনার তোমার পক্ষ থেকে তোমার কনফেশনের যদি কোনো জায়গা থেকে।
আমি প্রথমে এটা হলো কনফেস করতে এটা চাচ্ছি, আমি অনেক বেশি সেন্সিটিভ, আমি অনেক বেশি ইগোয়েস্টিক একটা মেয়ে, এবং আমি আসলে যখন নাকি আমার অনেক বেশি সেন্সিটিভিটি কাজ করে আমি কোনো কিছু ছাড় দেই না।
এবং আমি যে কেসটা তোমার সামনে নিয়ে আসলাম,
এটা আমি কনফেস করছি যে যদি এই আমার এই ব্যাপারটা নিয়ে কিবরিয়ার যদি হলো গিয়ে প্রবলেম ক্রিয়েট করে, কিবরিয়া যদি এই ব্রিদিং গ্যাপ তৈরি করে থাকে, তাহলে কিবরিয়ার উদ্দেশ্যে আমার এটাই বলা, আমি নতুন করে বাংলাদেশে আসার পর আমার এই অ্যাটিচিউড ও দেখে নাই, ও 2003 থেকে দেখে আসছে আমি অনেক সেন্সিটিভ। শুধু তা না, আমি ওকে মুখে অসংখ্যবার বলছি যে তুমি, আমি অনেক ফর্মাল, আমি ফর্মাল বিহেভ করতে পছন্দ করি, তুমি আমার সাথে ফর্মাল বিহেভ করবা, তুমি কখনোই আমার সাথে মানে ইনফর্মাল কোন অ্যাটিচিউড করবা না।
তুমি কি ইন সাম এক্সটেন্ট কিছুটা আমার সাথে একমত যে একটা মানুষের সাথে যখন ওই ধরনের কথাবার্তা হয়, ওই যে বললাম যে তার সে মিথ্যা বলেছে না সত্য বলেছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা বা বাকি যে কজগুলো?
আমার এখানে একটা কথা হলো, মিথ্যা বলা সত্য বলার কথা কিন্তু আমি ও আসলো পরে বা ও যখন ছিল তখন থেকে কিন্তু আমি ধরি নাই। ও যখন আসছে আমি যখন বুঝে ফেললাম যে ও লিকোমিক পেশেন্ট না, আমি কিন্তু ওকে তখনও চার্জ করিনি, আমি তারপরে ওয়েট করেছি যে ঠিক আছে ও আমাকে পাওয়ার জন্য এরকম বলেছে, ঠিক আছে বিয়ে হওয়ার পরে তারপরে আমি ওকে জিজ্ঞেস করবো যে তুমি এরকম মিথ্যা কথা না বলেও তো আমাকে পেতে পারতাম।
তোমার ভাবনাটা তখন এরকম ছিল?
আমার ভাবনাটা এটা ছিল।
তবে তুমি মনে করো যে তোমার সেন্সিটিভিটি, প্রচন্ড রকমের ইগোয়েস্টিক অ্যাপ্রোচ হয়তো কিছুটা হলেও ব্রিদিং গ্যাপ তৈরি করে দিতেও পারে কিছুটা, এতটুকু তুমি কনফেস করছো?
হ্যাঁ, আমি কনফেস করছি।
আমরা চলে আসছি একদম ঘটনার শেষ প্রান্তে, আমরা ঘটনাটাকে শেষ করব এখন। তার আগ দিয়ে শুধু একটি কথাই বলার আছে যে যে জিনিসটা প্রমাণিত, কিবরিয়ার জায়গা থেকে কিবরিয়া কতটুকু ভালোবাসা দেখিয়েছে অথবা দেখায়নি, কতটুকু লয়ালিটি দেখিয়েছে অথবা দেখায়নি, কিন্তু ঘৃণ্য যে কাজটি করেছে সেটি হচ্ছে যে মানুষটিকে নিয়ে ভালোবাসার কথা সে বলেছে, যে মানুষটি ভালোবাসার পাওয়ার জন্য বড় রকমের ছলচাতুরি করেছে, যেসব ছলচাতুরির সামান্যতম কোনো সুযোগ নেই ভালোবাসার জায়গাতে। কিবরিয়ার মতো চরিত্র ভালোবাসার হাত ধরে আমাদের কাছে আসুক, সেটা কখনোই আমাদের কারো কাছে কাম্য না। যারা ভালোবাসা পাওয়ার জন্য এত বড় মিথ্যা বা জালিয়াতির আশ্রয় নিতে পারে যে আমি লিউকেমিয়ার পেশেন্ট এবং আমি খুব বেশি দিন হয়তো পৃথিবীতে নাই, এ ধরনের বড় রকমের জালিয়াতি যারা আশ্রয় নেয় তাদের হাত ধরে কেউ ভালোবাসা পাক বা ভালোবাসা আসুক সেটা আমাদের কারো কাছেই কাম্য না। ইভেন সবচেয়ে বড় যেটি বাজে বিষয় সেটি হচ্ছে যে সে তার যে মানুষটিকে ভালোবাসার কথা সে বলত সে মানুষটিকে নিয়ে কি ধরনের নোংরা কুরুচিপূর্ণ কাজ কোন একটি মেয়েকে দিয়ে করিয়েছে, যেটা কথা প্রসঙ্গে এসেছে যে সজীবের বোন, সেই জিনিসটা করা কোনোভাবেই তার দ্বারা উচিত হয়নি। আর যে ঘৃণ্য কাজ করেছে সেই ঘৃণ্য কাজের জন্য আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা সবাই মিলে তাকে ঘৃণাবোধ জানাচ্ছি, এবং এ ধরনের কাজের সাথে কিবরিয়ার মতো যারা জড়িত আছে তাদেরকে কিভাবে আস্থা করে ফেলে দিতে হয় আমরা সবাই যখন একসাথে হতে পারি তা আমরা খুব ভালো করেই জানি। এই ছিল এখনকার প্রেক্ষাপট। বন্ধুরা, আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যদি তোমাদেরকে নিজের অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকি, কারণ লাভগুরু জায়গাতে যেহেতু তোমরা আমাকে বসিয়েছ, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে সবার পক্ষ থেকে এই কথা বলা। সেই কারণে যেহেতু এখানে কিবরিয়া অনুপস্থিত, কিবরিয়ার মায়ের অনুপস্থিত, তাই তাদের পক্ষ থেকে আমি আজকের অতিথিবন্ধুকে ক্রস চেক করে নিলাম। তুমি তো আমার বিষয়টা পরিষ্কার, তাই তো? সেই কারণে ক্রস চেক করে নেয়া, সেই কারণে তাদের পক্ষ থেকে কথা বলা। আমরা অনেক ফোন কল নেওয়ার চেষ্টা করব এখন পর্যন্ত, এখন থেকে 2:30 পর্যন্ত, যেহেতু আজকে আমাদের লাস্ট অনুষ্ঠান। আমরা এক মাস বিরতিতে যাব, তারপর ঈদের তৃতীয় দিনের মাথায় তাহসান এবং মিথিলাকে নিয়ে ফিরে আসব। তাই আজকের অতিথিবন্ধুকে নিয়ে কারো কোন অবজারভেশন থাকলে আমরা কিছু ফোন কল নিব। একটা ফোন কল লাইনে আছে।
হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম বন্ধু, আপনার নামটা বলুন এবং লোকেশনটা বলুন, কোথেকে
বলছেন? কেমন আছেন আপনি?
হ্যাঁ, লাভগুরু ভালো আছে। কোথেকে বলছেন?
গাজীপুর থেকে
বলছি। শাহাদাত ভালো আছে, জি বলুন। আজকের অতিথিবন্ধুকে নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে।
আজকে অতিথি খুব ভালো, যে সেন্সিবিলিটি প্রবলেম, সে মানে সে ডাক্তার হিসেবে যে কথাটি বলল সে খুবই দুঃখ প্রকাশ করলো কিবরিয়া ভাইকে নিয়ে। আসলে গুরু আজকে যদি এই আপু না থাকতো, অন্য এই পরিবর্তে অন্য একজন মেয়ে থাকতো, তাহলে অবশ্যই লাভগুরু বলতে চাইছে কি অন্য একজন মেয়ে থাকলে অবশ্যই সুইসাইড করত। কিন্তু সে একজন শিক্ষিত মেয়ে কোথায় সম্ভবত এই কাজটি করে থাকে, ঠিক না গুরু?
অবশ্যই ঠিক। আর শাহাদাত, আপনি আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন তো যে ইন্টারনেটের মাধ্যমে এবং এ ধরনের সাইবার ক্যাফের মাধ্যমে যারা ক্রাইম করে তাদেরকে কিভাবে ঘৃণা করবো আমরা, কিভাবে আস্থা করে ছুড়ে ফেলবো আমরা, এই প্রতিজ্ঞা করছেন তো? এবং এই প্রতিজ্ঞাও করেন যারা এ ধরনের ছবি আপলোড করে, এ ধরনের বিষয় নিয়ে কাজ করে, আমার আপনার মা বোনদের যাদেরকে হয়তো যে বললাম যে আমরা এখন দেখি যে বিভিন্ন রকমের ইসেকনো সার্কিট ক্যামেরা লাগানো থাকে চেঞ্জ রুমে, এ ধরনের কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।
ওরা একটা জিনিস বলতেছিলাম কি গুরু জানেন, যে গুরু আসলে এসবের মূলে কি, যে এসব মানে যে ওয়াইটিং রুম, যে কোন রুমে ক্যামেরা ফিট করে তাদের মানে নগ্ন ভিডিও করে এবার বাজার করতেছে, ইন্টারনেট হেল্প করতেছে, তার মূলত কি গুরু? মূলত গুরু আমার মনে এটাই যে মূলত যে সবকিছুর মূলে ভালোবাসা, ঠিক না গুরু?
কিভাবে?
যদি গুরু মানে একজন ছেলে মেয়ে যদি ভালোবাসা ওপেন ভাবে একজন ছেলে একজন মেয়েকে ভালো না বাসতো, তাহলে গুরু দেশে ইত্তিজিং, নারী নির্যাতন সবকিছু গুরু সম্ভবত বন্ধ হয়ে যেত।
ভালোবাসা কখনো নোংরা হয় না, ভালোবাসা অনেক সুন্দর।
আপনি শাহাদাত আসলে কি বোঝাতে চাচ্ছেন সেটা একটু পরিষ্কার করে বলুন, আপনার কথাটা এখনো ক্লিয়ার না। আপনি বলেছেন যে ভালোবাসা সবকিছুর মূলে, কিন্তু ভালোবাসার হাত ধরে ইত্তিজিং হোক, ভালোবাসার হাত ধরে কেউ ক্লোজ সার্কিট ক্যামেরা নিয়ে আমার নিজের ঘরের লোকের কারো ছবি তুলে ইন্টারনেটে দেখ, এটা তো ভালোবাসার মধ্যে পড়ে না, এটা তো আপনি বলতে চাননি নাকি?
একজন ছেলের গুরু অবশ্যই উচিত যে বিয়ের আগে কোন মেয়ের সাথে সম্পর্ক না করা, সে বিয়ের আগে সম্পর্ক করবে তার মার সাথে, তার বোনের সাথে, বিয়ের পরে তার স্ত্রীর সাথে সম্পর্ক করবে। একজন মেয়ের এটা ইসলামী শরীয়তে কোনো মতেই ব্যাস করে না যে একজন ছেলে বিয়ের আগে একজন মেয়ের সাথে রিলেশন করবে।
শাহাদাত, আপনার মতামত আমি এবার বুঝতে পেরেছি, আসলে নানাজন নানা মত, এবং শাহাদাতের জায়গা থেকে যে জিনিসটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে হয়তো নির্দিষ্ট কোন ধর্মীয় অনুভূতির কথা, কিন্তু আমরা বিশ্বাস করি যে মহব্বত ভালোবাসা সেটি হচ্ছে স্রষ্টারই তৈরি একটি জিনিস, স্রষ্টার সাথে মানুষের যে সম্পর্ক, স্রষ্টার সাথে আপনি যে ধর্মের কথা বললেন, স্রষ্টার সাথে তার পিয়ারা নবীর যে সম্পর্ক সেটি সবই ভালোবাসার। তবে ভালোবাসাকে আমরা মানুষরাই হয়তো কালিমালিপ্ত করি, আর ভালোবাসা নিয়ে যে কথা আপনি বললেন, চাইলে হয়তো ভালোবাসা রুদ্ধ করার মতো কোনো জিনিস না, পৃথিবীর আদি থেকে শুরু হয়ে শেষ অবধি ভালোবাসা চলছে। আমরা দুজন নবীর কথা, একজন নবীর কথাও জানি যিনি যার সাথে অসম্ভব রকম ভালোবাসার সম্পর্ক ছিল, আমরা ইউসুফ জুলাইখার কথা বলছি, তাই না? তো এটাও ব্যাপার, তো এগুলো একটা আসলে ধর্মীয় একটা ব্যাপার, যেটা আমি যেহেতু আপনি ইসলাম ধর্মের রেফারেন্স দিলেন সেজন্য ওখান থেকেই বলছি, আমি এটার পক্ষে কোন রকমের যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছি না। ধর্মই খুব ভালো ব্যাখ্যা দেওয়া আছে যে ভালোবাসা করা যাবে কি যাবে না, তবে আমরা এতটুকু বলছি যে ভালোবাসা স্রষ্টার সাথে বান্দার, ভালোবাসা স্রষ্টার সাথে তার পিয়ারে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সম্পর্কগুলো আছে, তো ভালোবাসাকে যদি আমরা কালিমালিপ্ত না করি, ভালোবাসাকে যদি ভালোবাসার জায়গাতে রাখি, তাহলে আমার মনে হয় যে ভালোবাসাকে যদি অপবিত্র আমরা না করি, স্রষ্টার কৃপা আমরা পাব।
আর একটা ফোন কল আছে। হ্যালো
হ্যালো
বন্ধু, আপনি ঘুমিয়ে গেছেন, একটু জোরে বলতে হবে কথা, গুরু আছে।
জি, আপনি কে বলছেন, কোথেকে? হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, লাভগুরু বলছি রেডিও মার্ট থেকে।
হ্যাঁ, কেমন আছেন?
জি ভালো আছি। কোথেকে বলছেন আপনি?
আমি নারায়ণগঞ্জ থেকে।
নারায়ণগঞ্জ থেকে কি নাম আপনার?
রাসেল।
রাসেল, আপনি আজকে অতিথি বন্ধু আছে, তার সম্বন্ধে যদি কিছু মতামত দেওয়ার থাকে আপনার।
হ্যাঁ আপুকে আমাদের ধন্যবাদ জানাবেন, আমরা অনেকে এখান থেকে কথা মানে শুনতেছি।
বন্ধু আপনি আপনার রেডিওর সাউন্ড,
রেডিও রেডিওর ভলিউমটা একটু কমিয়ে নেন।
আচ্ছা লাম্বুরু,
আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে নেন। জি জি প্লিজ বলুন।
আমাদের এই যে আপু, ঠিক আছে
জি,
তার কথা খুবই ভালো লাগছে, কিন্তু তার আমরা ছোট ভাই তো, তার জন্য আমাদের খুবই আন্তরিকতা একটা সালাম রইল, আমাদের ভালোবাসা নেবেন।
আপনি একটু ধন্যবাদ জানান যেহেতু আপনার ভাই।
আপু আপনার আপনি ঠিক আছেন তো?
হ্যাঁ অবশ্যই ঠিক আছে। সে এখন পুরোদস্তুর একজন প্রফেশনাল ডক্টর হিসেবে কাজ করছে ঢাকার দুইটা নাম করা মেডিকেল হসপিটালে।
ও আচ্ছা ঠিক আছে, আপু আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আপনাদের জন্য দোয়া করব।
অনেক দোয়া থাকলো আপনার জন্য বন্ধু যে ফোন করেছিলেন। আমি একটি বিষয়ে শুধু একটু আলোকপাত করে আবার ফিরে আসবো বন্ধুদের কাছে এবং ফোন কল নিতে থাকবো যদি বন্ধুরা জেগে থাকে। লাস্ট কথা, শেষ কথা তোমার কাছে, সেটি হচ্ছে এইরকম যে এতগুলো তো আলোচনা, পর্যালোচনা, পোস্টমর্টম সব হল, যে এখনো তুমি বলো যে তোমার সত্তা খুঁজে ফেরে, এবং তুমি অফিয়ারে বলছিলে যে কিছু কিছু সময় তোমাকে এখনো নস্টালজিয়ায় ভোগায়, বিশেষ করে কিছু কথা এবং কিছু গান যেগুলো অনেক বেশি তোমাকে ওই ওই অনুভূতিতে এবং ওই পৃথিবীতে তোমাকে নিয়ে যায়। এবং শেষ মুহূর্তে যে কথাটা আমার কানে এখনো বাজছে, যেটি বলছিল যে আমার হয়তো দ্বৈত সত্তা কাজ করে, একটা সত্তা বলে যে এই মানুষটিকে আমার ভুলে যাওয়া উচিত, আর একটি সত্তা বলে যে মানুষটা কখন ফিরে আসবে আমার কাছে। আমার মনে হয় ভালোবাসার প্রচন্ড আকুতি থেকে এই কাজগুলো মানুষের দ্বারা হয়ে যায়। তুমি যতটুকু বলছিলে যে তোমার অনিয়ারে এসে কথা বলার একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে যে তুমি চাও যে তোমার জীবনে ঘটে যাওয়া এই কষ্টগুলো, এই ঝামেলাগুলো, এই প্রবলেমগুলো যাতে করে মানুষের কাছে বলতে পারো তুমি, এবং তারা এখান থেকে প্রয়োজনীয় শিক্ষা নিতে পারে। এবং আমরাও স্পেশালি তোমাকে নিয়ে এসেছি এই কারণে যে আমরা ইন্টারনেটের মাধ্যমে, ডেটা সার্ভিসের মাধ্যমে যে ধরনের ক্রাইমগুলো হচ্ছে এটা নিয়ে আমরা অনেকেই অ্যাওয়ার না। ইচ্ছামতো আমরা ফেসবুক ইউজ করি, না ভেবেচিন্তে বিভিন্ন ধরনের পিকচার আমরা আপলোড করে দিই। এটা খুবই সহজ, আমি যদি একটা মানুষকে বিতর্কিত করতে চাই, একটা ছবি ওই ফাইল থেকে নামিয়ে নিয়ে এসে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করে দিলাম, দিয়ে বলে দিলাম যে মানুষটি খারাপ। এতই সহজ কিন্তু এই জিনিসটা,
তাই
এত ইজি হয়ে গেছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি করার সুযোগ পাব তোমার এই ঘটনার মধ্য থেকে, এটি ইন্টেনশন ছিল এই তো। কিন্তু আমার মন বলছে যে তোমার অনিয়ারে আসার হয়তো একটা সুপ্ত বাসনা ছিল। আমার মন বলছে, আমি আমি রং হতে পারি, সেটি হচ্ছে যে তোমার চেতন এবং অবচেতন মনে, তোমার ভালোবাসা প্রবণ মনটা সবকিছু বিবেচনার ঊর্ধ্বে রেখে তোমার জ্ঞান, তোমার প্রজ্ঞা, তোমার প্রফেশন সবকিছুর বাইরে গিয়ে সবসময় এই এই মনটা, এই আকুতি সবসময় চেয়ে বেড়ায় যে কখন আবার ফিরে আসবে কিবরিয়া। কিবরিয়ার প্রতি যে ভালোবাসা, কিবরিয়ার প্রতি যে টান, কিবরিয়ার প্রতি যে অনুভূতি, কিবরিয়ার প্রতি যে ফিলিংস, তোমাকে নিয়ে ঘোরা ওয়েলসের সেই সমুদ্রে পা ভিজানো, তোমাকে নিয়ে কক্সবাজারে ফিরে যাওয়ার যে স্বপ্ন, তোমাকে নিয়ে প্রতি মুহূর্তে যে কাটানো সেই সেই ইন্টারনেটে তোমাদের চ্যাটিং, তোমাদের ইমেল, তোমার জন্য সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে তোমার জন্য গিফট, তোমাকে একটা, প্রত্যেক ভালোবাসার মানুষ নাকি তার ভালোবাসার মানুষের মধ্যে তার বাবার ছবি খুঁজে পায়, যে ছবিটা তুমি খুঁজে পেয়েছিল যখন তোমাকে বিদায় দিচ্ছিল, তুমি যখন শিক্ষা সফরে যাচ্ছিলে কক্সবাজার সেন্ট মার্টিন, তুমি স্পষ্টভাবে মনে করতে পারো সেন্ট মার্টিনের সেই রাত, যে রাতে তুমি সন্ধ্যার মধ্যে ওর ফোন কলের জন্য ওয়েট করছো, হঠাৎ করে তার মেসেজ এসে তোমার কাছে পৌঁছল, সেই ফিলগুলো থেকে তুমি কখনোই বের হতে পারো না। আর কিবরিয়ার সাথে থাকাকালীন সময়ের সময় তোমার সেই পছন্দের গান যেটা আমরা প্রস্তুত করে রেখেছি, গানটি হচ্ছে পৃথিবীর যত সুখ, এবং এই গানটি তোমাকে এখনো অনেক বেশি এলোমেলো করে দেয়। তোমার জীবনের রিয়েলিটি নিয়ে শুনলাম, বাস্তবতা নিয়ে শুনলাম, আমরা এখন তোমার ওই জীবনটাকেও একটু কাছ থেকে অনুভব করতে চাই, কারণ এটিকে বাদ দিলে তোমার জীবনটা অসম্পূর্ণ হয়ে যায়। আমি টুটুলকে অনুরোধ করবো, টুটুল আমাদেরকে ওই পৃথিবীতে একটু নিয়ে চলো, আমরা কিছুক্ষণের জন্য বাঁচি জুয়ের সাথে তার ভালো লাগার পৃথিবীতে।
বন্ধুরা, ভালো লাগার সেই গানটা শুনবো, পৃথিবীর যত সুখ, হাবিব নাসির কণ্ঠে।
তোমার যদি কিছু বলার থাকে, যদি ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমরা জানি না, এত হিসেবে আমি না, আমি এত হিসেবে হতে পারবো না কি বিয়ে ফিরে আসলে কি হবে, কিন্তু তুমি বলছিলে তখন যে আমি কি বিয়ের উদ্দেশ্যে কিছু বলতে পারি, যদি কাকতালীয় ভাবে কি বিয়া শুনে অনুষ্ঠান বা কারো মাধ্যমে যদি কিবরিয়ার কাছে পৌঁছে যায় অনুষ্ঠানটির খবর।
জানি না কি তুমি আমার কথা শুনতে পারছো কিনা, তুমি কি এই গানটা শুনলে তোমার কিছু মনে হয়, কিছু মনে পড়ে? তুমি জানো না কি আমি এখনো এই গানটা শুনতে যাই, তোমার ব্যবহার করা ওই কাটিয়ার পারফিউম আমার গায়ে লাগে শুনি, আমি মনে করি যে তুমি আমার পাশে আছো। তুমি সব ভুলে গেছো, তুমি সব ভুলে গেছো, আমি ভুলি নাই। আমার তিন বছরও আমার এই ঘা শুকায় নাই, আমার বাকি জীবনে কোনোদিন আমার ভিতরে এই ঘা শুকাবে না। দুজনের শুনে এই গানটা কি বে আমার জন্য খুব উপহাস হয়ে গেছে।
যদি সম্ভব হয় কি বিয়া, আজ কেন জানি এই মানুষটাকে এত কাঁদতে দেখে জীবনে যে কষ্টগুলো তার কখনোই প্রাপ্য ছিল না, এত বেশি কষ্ট পেয়ে গেছে এই অল্প জীবনটাতে। কি বিয়া কেন জানি মন চাচ্ছে, আমি জানি না এটা বলা ঠিক হবে না বেঠিক হবে, তারপরে বলছি ভাই ফিরে ফিরে আসো। একটা মানুষের যদি জীবনের ভালো লাগার উপলক্ষ হয়ে থাকো, হয়তো আমরা সবাই মিলে তোমাকে ক্ষমা করে দেব। কেন জানি বলতে মন চাচ্ছে, যদি তোমাকে এই কথাটা বলার কোন যৌক্তিক কারণ নাই, তাও বলছে যে মানুষটার বহু কষ্ট পাওয়া হয়ে গেছে যেটা কখনোই তার প্রাপ্য ছিল না, পরিবারের কাছ থেকে, সমাজের মাধ্যমে, তোমার মাধ্যমে পাগল প্রাণ কষ্ট তুমি দিয়ে গেছো, যদি পারো ফিরে আসো, হয়তো হয়তো তা হয়তো সবাই মিলে আমরা ক্ষমা করে দিব, যদি অনেক বেশি ভালো রাখো জুইকে।
আমার খুব ইচ্ছে করে তোমায় একবার দেখতে, খুব
তবে এই মুহূর্তে আমি হয়তো অবিবেচকের মতো তোমাকে রিকোয়েস্ট করে বসলাম, অনুরোধ করে বসলাম ফিরে আসো। ফিরে আসার কথাটা বলা কোনোভাবে আমার যুক্তির মধ্যে পড়ে না, আমার ফিতরেতে পড়ে না যে এরকম একটা জঘন্য কাজের পরও তোমাকে আমি অনুরোধ করতে পারি, কিন্তু আসলে একটু মানে যে বসে আছে সে তো আমার মানে গুরু হয়ে কথা বলছি ঠিকই, আমি আমার ওর মধ্যে তো আমি আমার নিজের হয়তো কাছের মানুষকে দেখতে পাচ্ছি, তাই হয়তো অবিবেচকের মতো অনুরোধ করে বসলাম। কিন্তু আমি মাঝে হয়তো এটা চিন্তা করে নিচ্ছি যে কোনো খারাপ ইন্টেনশন নিয়ে তোমার দ্বারা ওই ভুলগুলো হয়নি, যে সাইবার ক্রাইমের কথা বলছি, যেটা তো ক্ষমার অযোগ্য একটা কাজ, তোমাকে অনুরোধ করার কথা কোনোভাবে মাথায় আসে না, তারপরে এই মানুষের কষ্ট দেখে হয়তো কথাগুলো বের হয়ে আসছে। এর মধ্যে আমরা আরো কিছু ফোন কল নিব এবং আমরা অনুষ্ঠানের শেষের দিকে আস্তে আস্তে এইভাবেই চলে যাব, যদি কোনো ফোন কল থাকে।
হ্যালো,
আসসালামাইকুম।
জি বন্ধুর নামটা বলুন এবং আপনি কোথা থেকে ফোন করছেন? গুরু আছেন।
আমি নারায়ণগঞ্জ থেকে রুবেল বলছি।
রুবেল, রেডিওমার থেকে লাভগুরু বলছি। জি বলুন।
হ্যাঁ ভালো আছেন লাভগুরু?
হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
আমি ভালো আছি ইনশাল্লাহ। এখন আমার কথা হচ্ছে জুই আপু মানে অনেক যে ধৈর্য রয়েছে এর জন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। এবং যে গাজীপুর থেকে আর একটা ছেলে বলছিল যে ধন্যবাদ জানাই। এখন যেহেতু যতই মানে কি বিয়ে ভুল করুক না কেন, তারপরেও সে মনে তাহলে কামনা করে যে তাকে পেতে। এখন আমার কি বিয়ে ভাইয়ের প্রতি একটা অনুরোধ থাকবে, যদি সে যেকোনো ভাবে অনুষ্ঠানটা শুনে থাকে তাহলে আমরা আমি সবার পক্ষ থেকে রিকোয়েস্ট করব যেন সে জিয়াবুকে আবারও আগের মতো ভালোবাসে।
এটা তো ঠিক আছে, কিন্তু কিবরিয়া যে অন্যায়টা করেছে সেটার ব্যাপারে কি হবে, সেটা কি ক্ষমা করতে পারবে বন্ধু?
ক্ষমা তো এখন আমরা তো করতে না পারলেও জিয়াপু তো মনে প্রাণে এখনো থাকে,
কিন্তু আমি যে ভয় পাচ্ছি বন্ধু সেই কথাটা আমিও বলছি। আমি তার কান্না দেখে মনে হচ্ছে যে সে ফিরে আসুক, তারা ভালো থাকুক, আবারও যদি এ ধরনের কোন পরিস্থিতির মধ্য দিয়ে যায়, আবার যদি এ ধরনের কোন বড় ক্ষতি হয়ে যায় তার মাধ্যমে।
না, বড় ক্ষতি হলেও আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে জিয়াপু যদি তাকে মনে প্রাণে কামনা করতে পারে এখন আমরা পারবো না কেন?
আমি কামনা করে নিলাম, কিন্তু সে ফিরে আসার পরে তার হাত ধরে যদি কোনো ক্ষতি করে ফেলে আবার, এই ভয়টা তো আমার ভিতরে কাজ করছে এখন, কারণ আমি সব ভুলে যেতে পারবো।
কিন্তু জিয়াপুর প্রতি আমার এখন একটা অনুরোধ, যদি সে ফিরেও আসে তখন তারপরে।
বন্ধু আপনি কথা বলার সময় আপনার রেডিও,
আমরা অলরেডি তার মেসেজটা অলরেডি পেয়েছি, সে আমাদের মতো হয়তো এখন জিয়ার জন্য, জিয়ের জন্য যে অবস্থা, আমরা সবাই আসলে ওই অর্থে জুয়ের কষ্টের পরিমাণটা এত বেশি মারাত্মক যে আমরা এখন যে কোনো মূল্যে চাচ্ছি সে ভালো থাকুক, আর তার ভালো রাখার এখন জন্য সবচেয়ে বড় যেটা উপলক্ষ সেটা হচ্ছে কিবরিয়া। তাই হয়তো আমরাও বলে বসছি যে কিবরিয়া ফিরে আসুক, কিন্তু সব কথার এক কথা যে বারবার ভয় হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে আবার কিবরিয়ার মাধ্যমে কোন রকমের খারাপ কিছু না ঘটে বসে। যে মানুষটি এত বড় উদ্যোগ নিয়েছিল, এত বড় একটা কাজ করেছিল, এখন সে কাজটা যদি এইভাবে করে থাকে যে তার মধ্যে কোনোভাবে মনে হয়েছে যে জুই হয়তো আমাকে ভালো এখন বাসে না, অন্য কারোর সাথে হয়তো সম্পর্কে জড়িয়ে পড়বে, তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে ধরনের কাজ করল, কোনো কিছু আসলে ক্ষমার যোগ্য না। তারপরও আমি আসলে ক্ষমার যোগ্য না, তারপরও কেন জানি বারবার মন টানছে। আরো কিছু বার্তা বা কিছু ফোন কল নেই।
হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যাঁ, লাভগুরু বলছি আমার ভালোবাসা স্টুডিও থেকে, আপনার নাম বলুন।
আমি জাকারিয়া নারায়ণগঞ্জ থেকে বলছি।
জাকারিয়া নারায়ণগঞ্জ থেকে, জি জাকারিয়া, আপনি বলুন আজকের অতিথি বন্ধুকে আপনার কি মতামত?
আসলে আমি জুয়াপুকে যেটা বলবো যে সে অত্যন্ত ইমোশনাল, এত ইমোশনাল করা যায় না আসলে। আর কিবরিয়া ভাইয়া যে কাজটা করছে সেটা অবশ্যই অন্যায়, আর এজন্য আমি সাপোর্ট দিতে পারছি না যে কিবরিয়া ভাই আবার ফিরে আসুক, কারণ এরকম মানুষের হাত দিয়ে আবার এই ধরনের ক্ষতির কোন কাজ
হতে। সঠিক বলেছেন, এই ভয়টা আমার ভিতরে অনেক বেশি কাজ করছে।
আমি একটু বলতে চাই, আমার আম্মু আমাকে এই কথাটাই বারবার বলেছে যে ও তুমি এটা মনে করো যে আল্লাহ তোমাকে একটা বিপদ, মানে একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে, যেটা আমার আমার সবসময় ফিল হতো ওর একটা বাইপোলার নিউরন ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার ছিল। ও এখনই এমন একটা এক্সপ্রেশন দিত যে ও আমাকে খুব ভালোবাসে, এখনই এমন একটা এক্সপ্রেশন দিত যে এক ঘন্টা রিক্সায় করে ঘুরতেছি ও আমার পাশে বসে কোনো কথা বলে না, কেন? ঘুম থেকে উঠে আসছি, আমার এখন মুড ভালো না। তো এরকম যাদের মুড ডিসঅর্ডার, তো আমার এই জিনিসটাই তখন আম্মু আমাকে এটাই বলছে যে ও যদি তোমাকে বিয়ে করে ইংল্যান্ড নিয়ে যেয়ে তারপরে যদি হলো যে তোমার সাথে এরকম বিহেভ করতো তাহলে তুমি কিভাবে সহ্য করতে? তখন তুমি আমাদের পেতা নাকি কাউকে বলতে পারতা নাকি সহ্য করতে? এটাই হলো গিয়ে যে আম্মু এটাই বলে যে ও আবার যে আসবে ও এসে এই ভুল আবার কেমন করে করবে না।
কিন্তু জি তুমি, আমি জাকারিয়া, আমি লাস্ট কমেন্টটা নিয়ে নি।
জি, আমি যে বলতে চাইছি যে আপুর যে এখন অবস্থানটা অবশ্যই একটা ভালো অবস্থান, উনি এখান থেকে অনেক কিছু করতে পারে, আর আমরা আশা করব যে উনি নিজেকে মানুষের মধ্যে সে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হোক, আর এই কিবরিয়ার আশা বা চিন্তা একটু মানে যেভাবেই হোক এটা অ্যাভয়েড করার চেষ্টা করুক, কারণ আমি মনে করি না যে ওকে আশা করা আসলে ঠিক হবে, কারণ মানুষ যে কত প্রকৃতির হতে পারে আর কিভাবে যে চেঞ্জ হতে পারে এটা আসলে কল্পনা করা যায় না। আর সে ভালোবাসুক বা মিথ্যা দিয়ে যার শুরু তা কোনোদিনও সে একটা ভালো কিছু তার কাছ থেকে আশা করতে পারি না মনে হয়।
আমরা অনেক চমৎকার একটি ফিডব্যাক পেয়েছি। আমি গুরু হয়ে কিছুটা প্রভাবিত ছিলাম পরিবেশের কারণে, জাকারিয়ার যে কথাগুলো সেটি অনেক বেশি যৌক্তিক। আচ্ছা, আমরা কি এইভাবে স্বপ্ন দেখতে পারি জুই? আমি এটা পসিবল কিনা একটু ভেবে দেখো। এবং আমরা তো মাঝে মাঝে ফোনে আবার ফলো আপ করি, পরে হয়তো ফোনে ফলো আপ করে জানতে পারবো যে আসলে এটা হয়েছে কিনা। সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকের জীবনেই যেসব ঘটে যাওয়া ঘটনাগুলো থাকে কেউ কিন্তু কিছু ভোলে না। কোন এক সন্ধ্যায়, কোন এক বিষণ্ন দুপুরে, কোন এক চমৎকার সকালে, কোন এক বর্ষণমুখর পরিস্থিতিতে ঠিকই মনে হানা দেয় যে এই সময় আমার এই হয়েছিল, কিন্তু জরুরি না সেই ঘটনার সাথে সহবাস করা। ঠিক আছে, একটা ভালো লাগা, ঠিক আছে একটা অনুভূতি, সেটা সেই জায়গাতেই থাকুক, ভালো লাগার মতো হয়েই থাকুক, কিন্তু এর মানে তো এই দাঁড়ায় না যে জীবন থেমে থাকবে। গত 3 বছর তোমার বিয়ে শাদীর ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়ার মানে এটাই দাঁড়ায়, ইন সাম এক্সটেন্ড কোথাও না কোথাও তার জন্য জায়গা রেখে দিয়ে তুমি তার জন্য ওয়েট করছো হোয়েন হি উইল রিটার্ন ব্যাক। কথাটা কি ঠিক? ঠিক। আমরা কি তোমার কাছে পরিণত কোন চিন্তা আশা করতে পারি? যদি পারি তাহলে এর চাইতে ভালো আর কিছু হবে না। আমি বলছি না যে ওই ঘটনাগুলোকে ধুয়ে মুছে তুমি আলাদা করে দাও। আজকে হয়তো অনুষ্ঠান থেকে যাওয়ার সময় পৃথিবীর যত সুখ শুনতে শুনতে এবং কিবরিয়ার সাথে তোমার ভালো লাগার ওই মুহূর্তে ভাবতে ভাবতে আমরা স্টুডিও থেকে বের হব, কিন্তু তার মানে জরুরি না যে ওই ভুলের সাথে সহবাস করতে হবে। ভুলের মধ্যে যেটুকু ভালো লাগাটা ছিল তার তোমাকে কক্সবাজারের জন্য রেডি করে দেওয়া, তার তোমাকে নিয়ে স্বপ্নের পৃথিবীতে নিয়ে যাওয়া, তার তোমার জন্য কেয়ারিংনেস দেখানো, তার তোমার জন্য গুছিয়ে গিফট নিয়ে আসা, যত যত ভালো দিকগুলো ছিল সেগুলো ভালো হয়েই থাকুক স্মৃতির কোনো একটা মনে কঠোরে, কিন্তু তার সাথে সহবাস না, বরং বাস্তবতায় ফিরে এসে এমন একটি পৃথিবীর জন্ম দেয়া যে পৃথিবী তুমি ডিজার্ভ করো, যে পৃথিবী তোমার বাবা মা ডিজার্ভ করে। বাবা মার প্রসঙ্গে তো বহু কথা বললে, এটা কি একবার ভেবে দেখেছ? সন্তানের যতটুকু সুখ দেয়ার সেটা শুধুই ডিপেন্ড করছে তোমার উপরে, তোমার যেহেতু আর কোনো ভাই বোন নেই। এটা কি আমরা আশা করতে পারি? এইভাবে কি স্বপ্নটা দেখা সম্ভব? আমি বলি না একবারও যে কিবরিয়াকে তুমি ভুলে যাও। আমি বলেছি যে তার ভালো বা ভালো যে দিকগুলো ছিল তোমার মনে কোঠাতে কোনো এক জায়গার সংরক্ষণে থাকুক, যেখানে তুমি তার সে ভালো লাগাগুলোকে সংরক্ষিত করে রাখো, কিন্তু তার সাথে সহবাস নাই, বরং চোখ মেলে তাকাও, আবার দৃঢ় প্রত্যয়ে ঘুরে দাঁড়াও, সামনের দিকে পথ চলা শুরু করো। তুমি তো একটা কথা খুব চমৎকার বলেছিলে যে আমি আমার হাত দিয়ে যদি মানুষের কোনো কল্যাণ হয় বিং এ ডক্টর, তাহলে আল্লাহর আমার জন্য অনেক বড় একটি কাজ হবে, তাই আমি পৃথিবী থেকে চলে যাওয়ার বিকল্প হিসাবে এটাকে বেছে নিয়েছি। এবং তোমার হাত ধরে আবার নতুন করে সংসার শুরু হোক, তোমার হাত ধরে ফুটফুটে সন্তান গেল আসুক পৃথিবীতে, যারা তোমার জন্য হয়তো অপেক্ষা করছে। কবে আসবে তোমার হাত ধরে? জরুরি না সেটা কোনো ফ্রডের হাত ধরে আসুক। আর সবচেয়ে বড় যে জিনিস, বাবা মার কথা বারবার চিন্তা হচ্ছে, সে স্বপ্নটাকে তুমি অসম্পূর্ণ রেখে দিবে? তারা হয়তো বয়স দিনকে দিন ভাটার দিকে চলে যাচ্ছে, তারা নানা নানি হওয়ার যে স্বাদ সেটা অসম্পূর্ণ থেকে যাবে, ভাবা যায় না এভাবে? জি, যদি পারো তাহলে কথা দাও, সম্ভব না এভাবে চিন্তা করা? আমি বলিনি যে তাকে ভুলে যাও, আমরা যাওয়ার সময় বললামই তো ওই গান শুনতে শুনতে যাব, ওই ভালো লাগাটা অনুভব করবো যে হ্যাঁ ওর সাথে কিছু ভালো লাগা ছিল, কিন্তু বাস্তবতার নিরিখে এসে আমরা নতুন একটি পৃথিবী জন্ম দেওয়ার কথা ভাববো এবং সেই প্রতিজ্ঞা নিয়ে স্টুডিও থেকে বের হব। এটা কি সম্ভব?
জানিনা,
যদি সব দিক চিন্তা করি, যদি তুমি তোমার বাবা মার কথা ভাবো, যদি তোমার পরবর্তী যে বংশধরগুলোকে তুমি চাও যে তোমার মতো ইগোয়েস্টিক হোক, পার্সোনালিটি সম্পন্ন হোক, মাথা তুলে দাঁড়াক, তারা কোনো ফেক কিছু না, সততা দিয়ে পৃথিবীকে শুরু করুক, তাহলে তো আমরা চাইব না যে তাদের সেই মানুষের কোনো ডিএনএ থাকুক যে সমস্ত কথায় কথা মিথ্যার আশ্রয় নেয়। এটা কিভাবে দেখেছ কখনো? হ্যাঁ বলছো না বলছো? তাহলে কি আমরা স্বপ্ন দেখতে পারি এভাবে, যে এইভাবে ভাবনা চিন্তা আজকে থেকে অন্তত শুরু করা যাক, তো দেখা যাক হয় কিনা। এটা তো ওভারনাইট চেঞ্জ হওয়ার মতো কোনো ঘটনা না, একটা মিরাকল হলো, একটা আমি তুড়ি বাজালাম সব ঠিক হয়ে গেল, ব্যাপারটা তো অবশ্যই এরকম না। ভেবে দেখি তো, চেষ্টা করে দেখি তো, যে ঠিক আছে আমি ওটা নিয়ে এত নার্সিং করবো না, ওটা নিয়ে আমি পোস্টমর্টম করবো না, ওকে ভুলবো কি ভুলবো না, ও থাকুক আমার মনের যে জায়গাতে আছে সেই জায়গায়, কিন্তু আমি চেষ্টা করি জীবন যেভাবে যাওয়া উচিত সেইভাবে একটা পদক্ষেপ আগানো যায় সামনে।
চেষ্টা করবো, আমি জানি না।
ওকে, আলহামদুলিল্লাহ যে চেষ্টাটা থাকবে, আমরা ফলো আপ করবো, আমরা মাঝে মাঝে ফোনে নিব যাতে করে আমরা অ্যাটলিস্ট জানতে পারি যে জুই তার চেষ্টার দিকে কতটা এগিয়ে যাচ্ছে। আমরা আর দুই একটি ফোন কল নিয়ে, যেহেতু অনেক বাজিয়ে ফেলেছি আমরা অনেক অনেক রাত, আসলে আমিও লোভ সামলাতে পারছি না বন্ধুদের সাথে যোগাযোগই করার, কারণ শিডিউল টাইমের অনেক বাইরে চলে এসেছি, আজকে হয়তো শেষ রাত দেখে আমাদেরও দেরি হয়ে যাচ্ছে, আর দুই একটি ফোন কল নিয়ে প্রোগ্রামটা শেষ করে ফেলব।
হ্যালো,
নামটা একবার বলুন। আলমাস বলছেন, কোথেকে?
ঢাকা থেকে।
ঢাকা থেকে, জি বলুন। আজকের অতিথি বন্ধুকে নিয়ে আপনার যদি কোনো মতামত দেওয়ার থাকে।
আজকের অতিথি বন্ধুকে আমার এটাই বলার যে উনি একটা কথা যেটা বলছে আর কি, যে আল্লাহ যদি ওনাকে মনোনীত করে থাকে আর কি, যে মানে ডাক্তারের সাথে তাকে তৈরি করা হয়েছে, তার হাত দিয়ে কিছু লোক মানে তার হাতে কিছু যশ আছে,
সেই যশ, হ্যাঁ,
সেবা শুশ্রূষা করতে পারে, মানুষকে সুস্থ করে উঠাতে পারে, তার জন্য তাকেও সুস্থ হতে হবে আর কি। যে কিভাবে তার ফ্যামিলি বিষয়টা এমন একটা পর্যায়ে যে তার মাসের যেভাবে লালিত পালিত হয়েছে আর কি, কিন্তু সেভাবে হয়নি।
সেটাই সেটা নিয়ে আলোচনা করেছিলাম আমরা, ঠিক ধরেছেন আপনি,
সেটা হয়নি, যার কারণে কিভাবে মূল্যায়ন করতে পারে না আর কি।
সেটাই
কিভাবে মধ্যে যে সেই রিয়েলাইজেশনটা আসবে এটা আমার মনে হয় না।
সেটাই আমরা বাস্তবতার এই পৃথিবীতে এসে লাস্ট পর্যন্ত হয়তো এই সিদ্ধান্তেই গেছি, আমরাও সেরকম ভাবছি। আপনি একটু আশ্বস্ত করেন আপনার পক্ষ থেকে, আমি কি আপনার সম্বন্ধে কি জানতে পারি?
আমি মোটামুটি একটা মানে লোক আছি।
আপনার সম্বন্ধে কি আমরা একটু জানতে পারি, মানে আপনি কি করছেন, আপনার বয়স কত একটু বলবেন?
আমি 42।
আপনি এমনি ব্যক্তি জীবনে কি করছেন, চাকরি নাকি ব্যবসা? আচ্ছা, তো আপনি বলছিলেন 42 এজড, উনি অনেক ম্যাচিউর, উনিও কিন্তু বলছেন যে নতুন করে আবার শুরু করা উচিত, কারণ ওর যে বেড়ে ওঠা, ওর যে অ্যাক্টিভিটিসগুলো আমরা শুনেছি, তার দ্বারা ভালো কিছু আসা সম্ভব না। এরকম একজন বয়স্ক ব্যক্তিত্ব তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে কথা বলছে, তাকে যদি কিছু বলার থাকে, এবং তুমি আমাদেরকে যে আশ্বস্ত করলে,
তাকে আমার আর একটু কিছু বলার আছে।
জি জি, প্লিজ বলুন।
মানুষকে বড় হতে হলে মানে কষ্ট করতে হয় আর কি, কোন কোন ঘটনা তার জন্য একটা মানে ই হয়ে থাকে, সেটা হলো মানে পাত্র আর কি। তাকে এই কষ্টটাকে ওভারকাম করেছে আর অনেক বড় কিছু হতে পারে আর কি।
তুমি যদি কিছু বলো আমাদের ফোনে যিনি আছেন তাকে।
একজনকে না ভালোবাসে আর কি, পৃথিবীর অনেককে সে ভালোবাসতে পারে। তার মনে করেন যে ফিউচার এবং আর অনেক মানুষ আছে, অনেক অসহায় আছে, তাদেরকে ভালোবাসে, ভালোবাসাটাকে কনভার্ট করুক, ডাইভার্ট করুক।
হ্যাঁ, সেই কথাটা সে বলেছিল যে আল্লাহ হয়তো আমাকে,
কথাটা আসলে এইভাবে
বোন হিসেবে আমার কিন্তু বোন নিয়েছি, বোন হিসেবে তার প্রতি আমার এই অনুরোধ, আমার তার প্রতি প্রচন্ড স্নেহ আসছে, সে স্নেহ থেকে তাকে বলছে আর কি যেন সে এই ভুলটা দ্বিতীয়বার না করে আর কি। তার জন্য এটা একটা ইমোশন, তো সেটা যতটা ধরে রাখবে ততটা থাকবে।
তুমি কথা দাও, তুমি একজন বয়স্ক ব্যক্তি, উনি তোমাকে বোনের জায়গা রেখে বলে একটু কথা দাও।
জীবনে মানে কিছু ঘটনা ঘটছে আর কি, সেটা এটাকে যতটা সে ইমোশনের ধরে রাখবে এবং নিয়ে এটাকে ধরে রাখবে ততটা একটু স্ট্রং হয়ে থাকবে আর কি।
তুমি একটু কথা দাও, ওনাকে কথা দাও যে তুমি পারবে কিনা।
হ্যাঁ ভাইয়া, আমি থ্যাংক ইউ অনেক, যে মানে আমার কষ্টগুলা অনেক দূরের আপনাদের পর্যন্ত পৌঁছে গেছে, যে আপনাদেরও একটা অনুভূতিতে নাড়া দিয়ে এই যে একটা সাজেশন, এটাই হলো অনেক মানে মানে
আমার কষ্টের কারণে আমার চোখ দিয়ে পানি আসছে।
আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জায়গা থেকে এত চমৎকার একটা মূল্যায়ন এবং চমৎকার একটা মতামত এবং এরকম স্নেহপ্রবণ, ও কিন্তু কাঁদছে আপনার কথা শুনে, মানে যখন বলেছেন আপনি, ওরও তো ভাই নাই, ও তো বাবা আমার একমাত্র সন্তান, আপনি যখন বলছিলেন যে আমারও কোনো বোন নাই, ও আপনার কথা শুনে কাঁদছে এবং আপনার এই পরামর্শ বা উপদেশটা অনেক তার হৃদয় ছুঁয়ে গেছে। তো ভাইকে শেষবারের মতো খোদাহাফেজ বলে দাও, আমরা পরবর্তী কিছু ফোন কল নিয়ে নিই।
থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক থ্যাংক ইউ।
আশরাফ আরমান উনি লিখেছেন যে জুয়াপু ডোন্ট এক্সপেক্ট হেম মাই ডিয়ার প্লিজ, আশরাফ ফ্রম ইউনিভার্সিটি অব মাদ্রাজ। তো আরো কিছু যদি ফোন কল থাকে আমরা নিয়ে নিই। আজকে আমরা একটু সময় নিচ্ছি বন্ধু, যাদের ঘুমাতে প্রবলেম হচ্ছে একটু সময় নিয়ে নিই, কারণ এক মাস তোমাদের সাথে কথা হবে না, আর আমরা অন্তত একটা মানুষের মাইন্ডসেট তৈরি হওয়ার চেষ্টায় আছি যে সে চেষ্টা করবে কাল থেকে নতুন করে পথ চলার। তার মেন ইন্টেনশন হবে কিভাবে মানুষের সেবা করা যায়, যেহেতু মানুষের সেবা করার ব্রত নিয়ে সে ডক্টর প্রফেশনে এসেছে এবং তার ভালোবাসাকে ছড়িয়ে দিবে তার রোগীদের মাঝে, সুস্থ হয়ে ফিরে যাবে যখন রোগীগুলো, তখন ডিভাইন একটি ফিলিংস পাবে, সেটি তাকে অনেক ভালো লাগা দিবে। এই হচ্ছে জুয়ের প্রথম ইন্টেনশন। এবং পরবর্তী কথা সে দিয়েছে যে আগের ভালো লাগা বা ভালোবাসা যে জায়গাতে থাকুক না কেন, আমি অন্তত চেষ্টা করব বাড়ির জন্য হলেও, বাবা মার জন্য হলেও, বা সবার জন্য চিন্তা করে হলেও, এতগুলো মানুষ ভালোবেসে তাকে ফোন করছে, মেসেজ পাঠাচ্ছে, সবাই তাদের সম্পৃক্ততা জানাচ্ছে, তাদের জন্য হলেও আমি চেষ্টা করব যে নতুন করে আবার জীবনে ঘুরে দাঁড়ানো যায় কিনা এবং নতুন করে আবার নতুন করে পৃথিবীকে সাজানো যায় কিনা।
আমাদেরকে বন্দরনগরী চিটাগং থেকে রিফাত সামির একটা এসএমএস করেছেন, বলেছেন, আমার মতে কিবরিয়াকে আপুর ভুলে যাওয়াই উচিত, যার কাছে আপনার কোনো মূল্যই নাই তাকে কেন এত দাম দিচ্ছেন সেটাই আমি বুঝতে পারছি না। এটা আপুর প্রতি মিস্টার রিফাত সামিরের একটা পরামর্শ আর কি।
ওকে, আমাদের মানে দেশ থেকেও তো অনেকে আমাদেরকে এসএমএস করেছেন, মাহি করেছেন পল্টন থেকে, তারপর মুশফিক আছেন, হুমায়ুন কবির আছেন মোহাম্মদপুর থেকে। আর এই মুহূর্তে তো ঘুরতে সময় ঠিক এক্স্যাক্টলি 2:50:36, বন্ধু ইচ্ছে করলে এখনো ফোন করতে পারেন, নাম্বারটা আরেকবার জানিয়ে দিচ্ছি 9893666 এই নাম্বারে। আর যখন ফোন করবেন তখন রেডিওটা প্লিজ বন্ধ রাখবেন। ওকে, আর
তো আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি এবং আজকে আজকের পরে আমরা পুরো একটা মাস আপনাদের সাথে কোনো কথা হবে না। মেঘলা টুটুল এতক্ষণ শুটিং করবে না, আর আমাদের এত কথাও শুনতে পাবেন না আপনারা, এবং মেঘলার হাসি কি চমৎকার লাগছে সেটাও বলা যাবে না। তবে কথা দিচ্ছি যে ঈদের ঠিক তৃতীয় দিন আমি, মেঘলা এবং লাভগুরু মেথিলা এবং তাহসানকে নিয়েই ফিরে আসব। অর্থাৎ আমাদের এই দুই পরিচিত মুখ, দুই প্রিয় মুখকে নিয়ে কিন্তু আমরা ফিরে আসব এবং তাদের না বলা কথা যেটা আমরা কেউ জানি না সেটাই জেনে নেব ঈদের তৃতীয় দিন।
রাইট, সো ফোন কল বোধহয় চলে এসেছে,
আমরা একটা ফোন কলে যাচ্ছি। হ্যালো, হ্যালো,
ডিসকানেক্ট হলে এর মধ্যে আমরা কিছু প্রাপ্তি স্বীকার করে নিই।
ওকে, আমাদেরকে লিখেছেন রবিন গোপীবাগ থেকে, পাপি আছে ফুলের বাগান থেকে, আরও আছেন তনু ঢাকা ইউনিভার্সিটি থেকে, প্লাবন আছেন ঢাকা থেকে, জামরা থেকে আছেন সুমন, পাপিয়া আছেন, সোমা আছেন কাফরুল থেকে, শামিম আছেন যাত্রাবাড়ি থেকে।
এবং জয়ী একটা চমৎকার কথা বলেছে যে আপনি নতুন করে জীবন শুরু করেন, কিবরিয়া থেকে আলাদা থাকুন, আপনাকে মানে আল্লাহ আপনাকে কিবরিয়া থেকে মুক্তি দিয়েছে।
সেটাই,
সে ছিল একটা শব্দ ইউজ করেছেন উনি বাংলায়, খুব বাজে আমি যেটা বলতে চাচ্ছি না কিবরিয়ার বিষয়ে। আর এছাড়া রকি আছে গাজীপুর থেকে, আমাদের সাথে আছেন হাবিব টাঙ্গাইল থেকে, ডেমরা থেকে সুমন এবং সাহেল আছে, আর টুটুল ভাই দোয়া করি, আচ্ছা তারপরে বাকিটুকু আসেনি ভাই। আর রবিন আছে আমাদের সাথে, আদনান অ্যাঞ্জেল আছে, কি বলেছে দেখো তো,
লিখেছে যে ডক্টর জুই, ইউ জাস্ট বি ইয়োর সেলফ অ্যাজ ইউ ওয়ার ইন স্টুডেন্ট লাইফ, ইউ ডোন্ট হ্যাভ টু সার্চ ফর লাভ, লাভ উইল ফাইন্ড ইউ।
বাহ, এবং এটা তুমি করেছিলে, তুমি কিন্তু অনেক কম বয়সে বরং অনেক পরিণত একটা মানে পরিণত একটি চিন্তা করতে পেরেছিলে, যখন তোমাকে ফোনে এসে বারবার ফোনে কথা বলছিল বা এরকম কিছু, তখন তুমি 2 ঘন্টা ফোন কল অফ রেখেছিলে যে তোমার যেহেতু আগামী পরের দিনই ইন্টারভিউ ফেস করতে হবে, ভাইবা ছিল সেই কারণে। সো ওই ভাবনাটাই আমরা আবার ব্যাক করতে চাচ্ছি যেটা নিয়ে তুমি অলরেডি কথা দিয়েছ, কথা কিন্তু একজন দুইজন মানুষকে দাওনি, মিলিয়ন্স পিপল একসাথে হিট করে এই আমার ভালোবাসার স্টুডিওর এই লিঙ্কে, তাদের সবাইকে কথা দিয়েছ, তো এটা কিন্তু অনেক বড় বিষয়, তোমার মনে আছে তো?
হ্যাঁ,
কথা দেওয়ার সময় তো মনে আছে
যে
তুমি, আমি তোমার ভালোবাসার সাথে কম্প্রোমাইজ করতে বলিনি, সেটা সেই জায়গাতেই থাকুক, বাট তুমি চেষ্টা করবে কিভাবে নতুন করে আবার ঘুরে দাঁড়াতে হয়। এবং আমি জানি যে তোমার মতো মানুষ যারা, যাদের পার্সোনালিটি এত স্ট্রং, যারা খুব ভালোভাবে মানবিক গুণাবলী দিয়ে তৈরি, তারা যদি পরবর্তী জীবনে আবার প্রবেশ করে এবং পরবর্তী জীবনে তোমার হাত ধরে যদি কেউ আসে, তুমি তার প্রশ্নে অনেক বেশি লয়াল থাকবে, যাতে করে তোমার এই কষ্টগুলো সে ভুলিয়ে দিতে পারে।
আমাদের সাথে আরো অনেক বন্ধুরা আছে, বন্ধু চাইলে আপনিও কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন, এক্ষুনি মোবাইল ফোনের এসএমএস অপশনে চলে যান, টাইপ করুন আর স্পেস দিন, নাম লিখুন, লোকেশনটা লিখুন, মনের কথাগুলো পাঠিয়ে দিন।
আমরা কয়েকটা ফোন কল নিয়ে
ফোন করে চলে যাচ্ছি বন্ধু। হ্যালো, হ্যালো,
হ্যালো,
হ্যালো,
হ্যালো,
জি কে বলছেন?
ওয়ালাইকুম
আসসালাম, কে বলছেন?
আমি ধানমন্ডি থেকে উমর বলছি।
উমর, আমি লাভগুরু বলছি, আমার ভালোবাসা স্টুডিও থেকে।
আমি শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনতেছি আপনার অনুষ্ঠান, আমি প্রায় শুনি আপনার অনুষ্ঠান। তো
আজকের অতিথি বন্ধুকে নিয়ে আপনার কোন মতামত থাকলে প্লিজ বলুন।
আসলে আপুকে নিয়ে যে মতামতটা সেটা হচ্ছে, আমি বলবো যে কিবরিয়ার কথা বলছে, আমি তার নাম নিতে অনেক মানে আমার দ্বিধাগ্রস্ত হচ্ছে,
খুব স্বাভাবিক।
আমি বলবো যে কিবরিয়াকে ভুলে যাওয়াই ভালো হবে। অ্যাকচুয়ালি যেটা কি আপুকে একটা কথা বলি, আমি ছোট মুখে একটা বড় কথা বলবো, সেটা হচ্ছে ওই যে একটা কথা আছে, সেটা হচ্ছে গরিবের বাচ্চারে ওই যে টেনে উঠতে নাই। এখন কিবরিয়ার হাত থেকে কিবরিয়ার সাথে যদি নতুন করে কিছু হয় আর অনেক বেশি
ক্ষতির কারণ হতে পারে। ওমর অনেক থ্যাংকস যে আপনার সাপোর্টের জন্য। তবে আরেকটি কথা আপনার কাছে জানার আছে, আপনি কি ইন্টারনেট ইউজ করেন?
সরি,
আপনি কি ইন্টারনেট ইউজ করেন?
হ্যাঁ, আমি ফেসবুক ইউজ করি।
ফেসবুক ইউজার, তাই তো? আপনি টুইটারও আছেন?
সরি,
টুইটার ইউজ করেন?
টুইটার, হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, টুইটার, দিস ইজ অলসো আলাদা আরেকটি নেটওয়ার্কিং ওয়েবসাইট। তো যাই হোক, এই যে ইউজ করেন, আজকের পর থেকে কি আমরা যে একটা প্রতিজ্ঞা করতে যাচ্ছি, অলরেডি আমরা বলেছি যে ইন্টারনেটে যারা এই ধরনের নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাবিউজ করে তাদেরকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করব। আপনি আছেন তো আমাদের যুদ্ধে?
হ্যাঁ, অবশ্যই আছি। আমি একটা পরিচয় দিচ্ছি আমার, আমি মা ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান।
That's really good.
তো আমি ইপটিজিং, তারপরে ডোরি সিস্টেম, এগুলার বিরুদ্ধে কাজ করি।
খুব ভালো কথা।
আমি আমার অফিসটা হচ্ছে বাড্ডাতে।
আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার ভালো কাজগুলোর জন্য এটা
আমি আপনাকে বলবো যে এই কিবরিয়াকে ভুলে যাওয়াই ভালো হবে। অ্যাকচুয়ালি ভালোবাসা তো ভোলা যায় না কখনো,
আমরা অবশ্য বলি
ভালোবাসা কেউ ভুলতে পারে না। তো আমি তবু বলবো যে
বুঝতে পারছি আসলে আপনাদের সবার কথা হলো কিবরিয়াকে ভুলে যাও কিন্তু ভালোবাসা ভুলো না।
আমি আমি সেটাই 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 আমি বলিনি যে আপনার আপনার ওর হাত ধরে যদি কিছু ভালো লাগা থাকে, আমরা কেউই ভুলি না আসলে। এই কথাটা বলার কারণ এটাই যে যারা আমরা পৃথিবীতে আছি না, আমরা হয়তো হলপ করে কেউ বলতে পারবো না যে আমাদের পেছনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা বেমালুম ভুলে যাই। কোনো না কোনো সময় ঘটনাগুলো আমাদের মনে কিন্তু উকে ঝুঁকে দেয়, কিন্তু তার বলে মানুষের কিন্তু পথ চলা বন্ধ হয়ে থাকে না। আমাদেরকে মনে হয় শেষ করতে হবে, অনেক অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তো আমরা শেষ করছি, শেষ করার আগে শেষবারের মতো আর একবার সবাইকে মিলে, টুটুল তুমি রাজি, মানে রেডি আর কি? মেঘলা রেডি?
হ্যাঁ রেডি।
জুই, ডক্টর জুই, তুমি রেডি? তুমি রিপ্রেজেন্ট করছো পুরো ডক্টর প্রফেশনকে। সবাই মিলে আমরা প্রস্তুত হয়ে আছি একটি প্রতিজ্ঞা করার জন্য, যে প্রতিজ্ঞাটি হচ্ছে আমরা যারা ডেটা সার্ভিসের মাধ্যমে ইন্টারনেট মানে ইউজ করি, সে যে প্যারামিটার ইউজ করি না কেন, লার্জ স্ক্রিনে আর স্মল স্ক্রিনে যেভাবে ইউজ করি না কেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি সবাইকে সাথে নিয়ে যে বাংলাদেশ গভর্নমেন্ট হয়তো এসব ব্যাপারে খুব শীঘ্রই আমরা আশা করব যে বড় কোনো উদ্যোগ নেবে যাতে করে সাইবার ক্রাইমের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কিন্তু আমরা আমাদের পথ রুদ্ধ করে রাখব না। আজকের দিন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে ইন্টারনেটে ইন্টারনেটে যারা এই ধরনের অ্যাবিউজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব, সেটা ফেসবুক হোক, টুইটার হোক, যে কোনো নেটওয়ার্কিং ওয়েবসাইট হোক অথবা অন্য যে কোনো ওয়েবসাইট হোক, সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রচারণা থাকবে। এবং আমাদের কোন রকমের কারো আইডিতে যারাই দেখব যে এই ধরনের ইন্টেনশন নিয়ে কোন রকমের মুভমেন্টে আসছে, অনেক আবার বিখ্যাত হওয়ার জন্য কন্ট্রোভার্সিয়াল কিছু ইনফরমেশন দিয়ে বসে যাতে করে মানুষের প্রতি অ্যাটেনশন নেয়, এদেরকে আমরা একদম ছুড়ে ফেলব, চেষ্টা করব ব্লক করে দিতে সাথে সাথে। তো এই হচ্ছে আজকের প্রতিজ্ঞা। আমার বন্ধুরা, আমার বিশ্বাস যে আপনারা আমাদের সাথে এই প্রতিজ্ঞায় অংশ নিয়েছেন এবং আজকের এই যুদ্ধ সেটি হচ্ছে যে আইটির হাত দিয়ে, ইনফরমেশন টেকনোলজির হাত দিয়ে শুধু উন্নতি আসুক, আইটির কোন রকমের অ্যাবিউজ না হোক এবং আমরা কেউ যেন ক্ষতির শিকার না হই। বন্ধুরা, অগ্রিম ঈদ মোবারক। আমি অবশ্যই তোমাদেরকে অনেক মিস করব, তোমরা ফিল করতে পারো কিনা আমি জানি না যে অনেক ভালো লাগা ভালোবাসা থাকে তোমাদেরকে ঘিরে। আমি চলে যাব, যাওয়ার আগে অতিথি বন্ধুর কাছ থেকে শেষ শেষ উক্তি আর কি, যদি বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার থাকে।
আমি প্রথমে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি রেডিও আমারকে এবং লাভ গুরুকে এই জন্য যে আমার কাছে মনে হচ্ছে যে তিন বছর একটা মানে বাষ্প বন্ধ আলাদ যেরকম একটা আমার ভেতর ছিল, আমার কাছে মনে হচ্ছে যে আমি আজকে বলতে পেরে আমার অনেকটা অনেকটা হলো আমি হালকা হয়ে গিয়েছে। এই জন্য আমি আমি মানে অনেক
থ্যাংকস এবং আমি কৃতজ্ঞতা বোধ করছি যে আমাকে এইটুকু মানে রিলিফ দেওয়ার জন্য। আর বন্ধুদের উদ্দেশ্যে বলা যে এই ঘটনাটা আমার জীবনে ঘটার পর আমার একটা জিনিসই মনে হয়েছে যে আসলে ফোনে মানুষকে কখনোই চেনা যায় না। একটা মানুষ অনেক বেশি আমার প্রতি কেয়ারিং, সে আমার প্রতি অনেক ভালোবাসা বাসে, সে খুব বলবে যে আমি তোমাকে অনেক বেশি কেয়ার করি, কিন্তু আমার মনে হয় কি যে ওই ফোনের ওই মানুষটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সামনে আসা উচিত। আমি জানি না আমাকে যেমন সবাই বলে যাচ্ছে যে আমি অনেক সেন্সিটিভ, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে যাকে আমি ভালোবাসি সে যখন আসবে আমার সামনে বসে খাবে, তার একটা স্পুন মারতে যেও আমার কাছে মনে হবে যে ওখানেও আমার ডিসিশন নেওয়ার ব্যাপার থাকে। আমি মনে করি ওখানেও একটা মানুষকে চেনার ব্যাপার থাকে, তার একটা অ্যাটিচিউড, প্রত্যেকটা অ্যাটিচিউড তাকে চেনার ব্যাপারে, তার ব্যাপারে ডিসিশন নেওয়ার ব্যাপারে হলো গিয়ে অনেক বেশি সহায়ক। কাজে না দেখে একটা মানুষের ব্যাপারে জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া আমি মনে করি না, যে আমি যে এত বড় কথা ওকে বলেছিলাম যে তুমি আসো, আমি সারা জীবন লাল শাড়ি পরা চাইতে 6 মাস লাল শাড়ি পরে বাকি জীবন আমি সাদা শাড়ি পরে থাকতে চাই, এই কথাটা বলার আগে আমি বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট এই মানুষটাকে সামনে এনে দেখতে হবে যে আমি যার জন্য এত বড় একটা কমিটমেন্ট করতে যাচ্ছি সে আসলে তার যোগ্য কিনা, কিভাবে আসলে আমার ওই কমিটমেন্টের যোগ্য ছিল না।
আই এম রিয়েলি স্পিচলেস, কারণ এই কথার পরে আসলে কিছু করার থাক বলার থাকে না। আমি এই কথাগুলো বলবো বলেও তা আমার মাথা থেকে বের হয়ে গেছিল, থ্যাংকস টু ডক্টর জুই যে সে পরবর্তীতে কথাগুলো রিকল করলো। সেই কথাটি হচ্ছে যে ফোনে বা আমরা ইন্টারনেটে বা ফেসবুকে অবলীলায় প্রেমের মধ্যে জড়িয়ে পড়ি, সো এই বিষয়গুলোতে আমাদের মনে হয় সেকেন্ড থট দেওয়ার প্রয়োজন আছে এ ধরনের ভালোবাসায় বা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার আগে। তো আমার বিদায় ঘন্টা বেজে উঠেছে, বন্ধুরা অনেক ভালো থেকো, ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও গ্রিন তোমাদের জন্য, যেখানে থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো, ঈদ কাটিয়ে ঈদের তৃতীয় দিনে তোমাদের কাছে ফিরে আসব সেলিব্রিটি কাপল তাহসান এবং মিথিলাকে নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো নিরাপদে থাকো।